বেশ কিছুদিন আগে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং ঘটনাটা খুলনার একটা ঘটনা। একটা প্রাপ্তবয়স্ক মানুষ যিনি স্বাভাবিকভাবে সবকিছু করতে পারেন, সবকিছু বুঝতে পারেন এবং দেখা গেছে যে একটা পরিবার তিনি মেনটেন করেন। একজন মহিলার গল্প বা একটা ঘটনা দিয়ে আজকের ফুড স্টুডিওটা শুরু করতে চাই, যার জন্ম থেকে বেড়ে ওঠা এবং তার সংসার জীবন লেখাপড়া সবকিছুই খুলনাতে। একদিন সন্ধ্যাবেলার একটা সময় তিনি যেটা করেন সেটা হচ্ছে যে বাইরে কাপড় আমরা অনেক সময় নেড়ে দিই বা মেলে দিই, এবং সেই কাপড়গুলো যখন হচ্ছে ঘরে নিয়ে যেতে হয় সন্ধ্যাবেলার সময়, এবং অনেকে যেটা বলে সন্ধ্যার আগে আগে কাপড়গুলো ঘরে তুলে নেওয়াটা বেটার। এবং সেই দিন সেই ভদ্রমহিলা কোনো কারণে সেই কাপড়গুলো বাড়িতে নিতে নিতে মানে ঘরে নিতে নিতে অনেকটা সময় পার হয়ে যায় এবং সেখান থেকেই একটা অদ্ভুত রকম ঘটনা ঘটতে থাকে। ঘটনাটা ব্যাপারটা এরকম কাইন্ড অফ, সো কাপড়গুলো তিনি যখন ঘরে নিয়ে গেলেন এবং সেখানে তার নিজের একটা শাড়ি ছিল, পরের দিন যখন সেই শাড়িটা তিনি পরেন তারপর থেকে অদ্ভুত অদ্ভুত রকম ঘটনা তার সঙ্গে ঘটতে থাকে। তিনি স্বাভাবিকভাবেই হঠাৎ করে রেগে যাচ্ছেন, হঠাৎ করেই তিনি রিয়্যাক্ট করছেন। কখনো কখনো এমনটাও শোনা গেছে তার সদ্যজাত যে সন্তান, কোলের যে সন্তান, সেই সন্তানকে পর্যন্ত সে ছুঁড়ে মেরেছিল এবং বেশ কয়েকবার হচ্ছে গলা টিপে মেরেও ফেলতে চেয়েছিল। এরকম একটা ঘটনা আমি আজকে ভূত স্টুডিওটা যখন করতে বসেছি ঠিক তার কিছুক্ষণ আগে আমার খুব একজন কাছের বন্ধুর কাছ থেকে শোনা, এবং এক পর্যায়ে সেই মহিলাকে একজন তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয় বা ওঝার কাছে, তিনি যেটা জানতে পারেন সেটা হচ্ছে যে যেকোনো একটা খারাপ জিন বা দুষ্ট জিন তার উপর ভর করে, ওই যে কাপড়টা যখন তিনি নাড়তে বা হচ্ছে ঘরে নিয়ে আসতে গিয়েছিলেন ঠিক সেই সময় থেকেই তাকে আসলে ফলো করতে করতে তার উপর ভর করে। এবং দীর্ঘ প্রায় ১১ বছর যাবত সেই জিনটা সেই মহিলার সঙ্গে ছিল। আফটার দ্যাট কোনোভাবেই যখন মহিলাটাকে পুরোপুরি সুস্থ না করা যায়, এক পর্যায়ে মহিলাটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয় এবং মৃত্যুবরণ করে। তো ঘটনাটা বলতে গিয়ে আসলে অনেকটাই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ একটা পরিবারে এই ঘটনাটা ঘটার পর স্বাভাবিকভাবে যেটা হয় পুরো পরিবারটাই ভেঙে পড়ে, কিন্তু ব্যাপারটা কিন্তু আরো ভয়ঙ্কর ছিল। সেই মহিলাটা মারা যাওয়ার পর প্রায় সময় যেটা দেখা যায় যে সেই মহিলাটাকে বাড়ির উঠানের দিকে সন্ধ্যার পর কখনো কখনো মাঝরাতে জুবুথুবু হয়ে বসে কান্না করছে, এরকমটা তার শাশুড়ি সহ পরিবারের বেশ অনেকগুলো মানুষ এখনো অবধি দেখেন। কেন দেখেন, আসলেই দেখেন কিনা, নাকি সেটা হ্যালোসিনেশন আমরা কেউই জানি না, কিংবা সেই পরিবারের মানুষগুলো হয়তোবা জানে না। শুরু হয়ে গেল ভূত স্টুডিও উইথ মি আরজে অপূর্ব। আসসালামু আলাইকুম প্রত্যেককে যারা দেখছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে, স্বাগত সবাইকে ভূত স্টুডিও নতুন একটা পর্বে। এবং এই মুহূর্তে আপনি শুনছেন দেশের নাম্বার ১ এন্টারটেইনমেন্ট স্টেশন জাগো এফএম 94.4। যারা নিয়মিতভাবে বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষায় থাকেন, স্বাগত প্রত্যেককে। একই সঙ্গে আজকে হয়তোবা আপনি একদম প্রথমবার যুক্ত হয়েছেন আমাদের সাথে, স্বাগত আপনাকেও। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে, কেউ খুলনা থেকে, কুষ্টিয়া থেকে, রংপুর থেকে, রাজশাহী, নাটোর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি একযোগে আমাদেরকে শুনতে পাচ্ছেন। জাগো এফএম এর ফ্রিকোয়েন্সি, জাগো ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর থ্রুতে কিন্তু আপনি আমাদের সঙ্গে খুব সহজেই যুক্ত হয়ে গেছেন। তো আশা করছি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত অপূর্বর সঙ্গে থাকবেন এবং আজকে ঘটনাগুলো বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা কিন্তু আমরা তুলে ধরব ভূত স্টুডিওর এই পর্বটাতে। এবং আগামী পর্বে যদি আপনি এখানে এসে আপনার ঘটনাগুলো বলতে চান, মোবাইলের এস এম এস অপশনে যে টাইপ করতে হবে আপনাকে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন, পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এবং আবারও আমরা এই পর্বে আর যে পুতুলকে ইনভাইট করছি এবং তার কাছ থেকে দুটো ঘটনার মতো আমরা শুনবো এবং দেশের বাইরের ঘটনায় যদি আমার ভুল না হয়। কেমন আছিস পুতুল?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রথম যে ঘটনা শুনবো এটা আসলে কোথাকার ঘটনা?
আচ্ছা, আমি সবসময় দেশের ঘটনা বাবা বা বাইরের কিছু এক্সেপশনাল ঘটনাগুলো শেয়ার করি। সো আজকে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে কানাডার একটা শহর, সেটা হচ্ছে তোমার রেজিনা, সেই শহরের একটা গল্প। বেসিক্যালি বলতে পারো এটা হচ্ছে আমরা যেমন মেট্রো রেল বলি, ওরা তো অ্যাকচুয়ালি সাবওয়ে বলে, তো সেই সাবওয়ের গল্প।
ওকে, সো সাবওয়ের গল্পটা শুনতে শুনতে আপনি এই মুহূর্তে গাড়িতে, বাড়িতে, অটোতে, আপনি যেখানেই থাকেন না কেন ঝটপট করে রেজিস্ট্রেশনটা করবেন। নেক্সট এপিসোডে যদি আপনিও এখানে এসে ঘটনাগুলো বলতে চান, RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এখন এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব গল্পে। প্রাণ পটাটা হাতে উপভোগ করুন পুতুলের প্রথম ঘটনাটি পুতুল।
আচ্ছা, যেটা বলছিলাম যে আমার গল্পটা হচ্ছে কানাডার রেজিনার। তো সেখানে যেটা হয়, যেমন ধরো আমরা তো মেট্রো রেলটা ব্যবহার করছি কিছু বছর যাবৎ, তো ওদের দেশে যাতায়াত ব্যবস্থা খুবই ইজি। আপনি যত দূরেই থাকেন শহর থেকে, খুব ইজিলি আপনি শহরে চলে আসতে পারেন এবং কোন ধরনের জ্যাম ছাড়া খুব শর্ট টাইমের মাঝে চলে আসতে পারেন। দেখা যায় যে ওদের এক ঘন্টা ডিস্টেন্স আমাদের 6-7 ঘন্টা ডিস্টেন্সের মতো। তো আমি যার কথা বলবো বা যার গল্প বলবো, সে অ্যাকচুয়ালি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের বড় ভাই। তিনি কানাডাতে তার পড়াশোনার জন্য বা যদি বলি পড়াশোনা কমপ্লিট করার জন্য তিনি গিয়েছিলেন, এবং সেটা ছিল 2008-এ। তো ভাইয়া বর্তমানে তিনি কানাডাতে না, তিনি ওখান থেকে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছেন পরবর্তীতে। এটার পেছনেও বলতে পারি যে মানে এখন যে গল্পটা বলবো সে গল্পটারই অনেকাংশে দায়ী, সে গল্পের ঘটনাগুলো অনেকাংশে দায়ী। যাই হোক, তিনি সেখানে পড়াশোনার জন্য যান এবং শহর থেকে অনেকটা বাইরেই তিনি থাকেন। রেজিনার কথা বলছি আমি, ওটাও শহর বাট মূল সিটি থেকে যদি বলি সেটা থেকে একটু বাইরেই আছে। ঠিক আছে, ভালো কথা, প্রথম প্রথম যাওয়া, প্রথম প্রথম হচ্ছে সবকিছুর সাথে, নতুন একটা দেশ, নতুন জায়গা, টোটালি সবকিছু ডিফারেন্ট। নিজে যে দেশে ছিল সেই দেশে যখন দিন, ওই দেশে তখন রাত, তো সবকিছু মিলে এরকম অ্যাডজাস্ট হতে তার 3 মাসের মতো সময় লাগে, 2-3 মাসের মতো একটু সময় লাগে খাবার দাবার সবকিছু মিলিয়ে। ভালোই তার পড়াশোনা চলছিল এবং সেখানে সে মাস্টার্স কমপ্লিট করে, এই পর্যন্ত সবকিছু ঠিক থাকে। আর আমরা খুব ভালোভাবে জানি যারা স্টুডেন্ট ভিসায় যায় তারা কিন্তু শুধুমাত্র যে পড়াশোনা করে তা কিন্তু না, দেখা যায় যে পাশাপাশি কোনো না কোনো কাজ তারা করছে, সেটা উইকলি বেসিসে হোক, মান্থলি বেসিসে হোক, পার্ট টাইম হোক, করছে, পার্ট টাইম জব সবাই করে। তো তিনিও সেই কাজগুলো করতেন। তো একবার এরকম হয়, তিনি যেখানে কাজ করতেন সেটা একটা সুপার শপ ছিল। তো সুপার শপে যিনি ওনার উনি বেসিক্যালি বলেন, প্রথমে কিন্তু ভাইয়া কানাডার হচ্ছে সে রেজিনাতে গিয়ে উঠেনি, সে তার ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটি যে শহরে ছিল সেই শহরেই উনি উঠেছিলেন, সেই শহর থেকে তিনি সবকিছু কন্টিনিউ করছিলেন। বাট তার মাস্টার্স যখন কমপ্লিট হয়ে গেল তখন তার সেই সুপার শপের ওনার যিনি ছিলেন ওনার ওনাকে বলে, একটা অফার দেয় অ্যাকচুয়ালি যে তুমি এখন কি করতে চাও। তো স্বাভাবিকভাবে যারা একবার বাংলাদেশ থেকে বের হয়ে যেতে পারে তারা কিন্তু চায় ভাই আমি ইউএস কানাডা আমি সেখানে সেটেল হয়ে যাবো। তো তিনিও তাকে বলে যে আমি সেটেল হতে চাই, তো আমি সেই প্রসিডিওরেই আগাচ্ছি। তো বললেন ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য একটা ভালো অপরচুনিটি রাখতে পারি কাজের ক্ষেত্রে। আমার আরো দুটো হচ্ছে চেইন ব্রাঞ্চ আছে আমার শপের, তুমি জানো তো, আর একটা নতুন ব্রাঞ্চ সেটা হচ্ছে আমি রেজিনাতে করছি, তুমি সেখানে চলে যাও, তুমি অ্যাজ আ ম্যানেজার হিসেবে সেখানে তুমি কাজ করবে। তো বর্তমানে সে যে কাজটা করতে সেখানে সে পার্ট টাইমে ছিল, বাট ম্যানেজার পদে ছিলেন না, সো এটা তার জন্য বিশাল একটা পদ ছিল এখানে। তো সে বলল ওকে কেন নয়, ডেফিনেটলি ভালো স্যালারি হবে, অনেক সুযোগ সুবিধা আছে। ইভেন তার বস তাকে বলেও দেয় যে তুমি তোমার থাকা, তোমার খাওয়াটা শুধু তোমার, থাকা আমার, আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তাই আমার সেখানে নিজের একটা বাংলো না, ওটা বলতে পারে যে ছোট একটা বাড়ি আছে তার, এবং তার সাথে একটা ফার্মও আছে তার। সো ফার্মটা দেখাশোনা করতে হবে না ভাইয়ার, বাট ভাইয়ার নাম শুভ বললেই, শুভ ভাইয়ার আসলে একটা দেখাশোনা করতে হতো না, সে জাস্ট হচ্ছে ওই বাড়িটাতে থাকবে অ্যান্ড তার সেই চেঞ্জ শপটা সে ম্যানেজ করবে। তো এত সুন্দর অপরচুনিটি পাওয়ার পর ভাইয়া আসলে আর সময় ওয়েস্ট করেনি একেবারে, সে শুধু চেয়েছিল যে আমাকে 10টা দিন একটু ছুটি দেওয়া হোক, আমি একটু রিল্যাক্স হতে চাই, বিকজ ফাইনাল শেষ হয়েছে, আমি ফাইনালি হচ্ছে পড়াশোনা থেকে মুক্ত, নতুন একটা কাজে যাচ্ছি, তো তার আগে একটা প্রিপারেশনের প্রয়োজন, সবকিছু মিলে আমি 10 দিন একটু ছুটি কাটাতে চাই। বলেছে ওকে ডান, ঠিক আছে। তো সে ফাইনালি 10 দিন ছুটি কাটায়, ফ্যামিলি সবাইকে সে জানায় এরকম এরকম বিষয়, তো সবাই খুব খুশি ছিল। তো সে রেজিনাতে চলে যায় অ্যান্ড আসা যাওয়ার ক্ষেত্রে যদি বলি সে অলওয়েজ হচ্ছে সাবওয়েটা ইউজ করতো বেশিরভাগ ক্ষেত্রে, অ্যান্ড সাবওয়ে ধরে রেজিনা থেকে তার ভার্সিটি এলাকা বা শহরটার কথা যদি বলি খুব বেশি ডিস্টেন্স ছিল না, মানে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টার মতো লাগতো, 1 ঘন্টাও পুরোপুরি লাগতো না এমন। ঠিক আছে, সে প্রথম দিন যখন যায় সকাল সকালই সে রওনা দেয় এবং কথা ছিল এমনটা যে সে যাওয়ার 2 দিন পর থেকে কাজ শুরু করবে। তো সে যায়, যেটা দেখলো যে তার যে স্টেশনটা মানে সাবওয়ে স্টেশন, সে স্টেশন থেকে সুপার শপ যেটা নতুন হচ্ছে সেটা খুব একটা বেশি ডিস্টেন্স না, মানে হাঁটার রাস্তায় 5 মিনিটের ডিস্টেন্স, হেঁটে গেলেই সামনে, মানে আপনি স্টেশন থেকে বের হয়ে হাঁটার রাস্তায় 5 মিনিট ডিস্টেন্সে হচ্ছে সেই সুপার শপটা আছে। খুব ভালো, তার জন্য মনে হলো যে আরে বাহ, এটা আরো ইজি, অনেক সময় যদি ইচ্ছে হয় আমি কাজ শেষ করে আমি শহরের দিকেও চলে যেতে পারবো, আবার সেখান থেকে ঘুরে চলেও আসতে পারবো তাড়াতাড়ি, কারণ সুপার শপটা থেকে আবার 2-3 মিনিট ডিস্টেন্সে হচ্ছে তার বাসা, সবকিছু খুব কাছাকাছি ছিল। না, 2-3 মিনিট ডিস্টেন্সে ছিল, একটু ডিস্টেন্সে ছিল, সরি এখানে ভুলে গেছে, একটু ডিস্টেন্সে ছিল, সুপার শপের কাছাকাছি ছিল। ওখানে একটা এটা কি বলে ওই ছোট্ট করে একটু ফিশ মার্কেটটা ছিল, ওটা সপ্তাহে মনে হয় 2 বা 3 বার ওখানে হচ্ছে ওই মার্কেটটা বসত। যা হোক, তার বাসাটা ছিল 10-15 মিটার ডিস্টেন্স, সেক্ষেত্রে তাকে বাস ইউজ করতে হতো। শহরটা খুবই নিরিবিলি চুপচাপ একটা শহর, খুবই সুন্দর, খুবই সুন্দর। যখন মানে ক্রাউড যদি বলে, এই শহরে ক্রাউডটা হচ্ছে সকাল থেকে। আমরা খুব ভালোভাবে জানি বাইরের কান্ট্রিগুলোতে ওদের ভাই কাজ শুরু হয়ে যায় বা অফিস টাইম শুরু হয়ে যায় সকাল 7টা থেকে, রাইট? তো ওদেরকে ঘুম থেকে উঠতে হয় অনেক আগে, ওদের দিন শুরু হয়ে যায় ভোর 5টা থেকে। তো দেখা যায় যে সেই 6টা থেকে হচ্ছে ওই শহরটা ক্রাউডেড হয়ে যায়, 6টা থেকে নিয়ে দুপুর 2-3-4টা পর্যন্ত। এরপর ধীরে ধীরে নিস্তব্ধ হতে থাকে এবং সন্ধ্যা 6টার পর ওখানে কোনো কাকপক্ষীও দেখা মেলে না। তো ভাইয়ার যে শপটা ছিল, ভাইয়ার শপটা ওপেন হতো সকাল ঠিক 7:30 এবং সেটা ক্লোজ করে দেওয়া হতো বিকেল 4টায়। ওকে ফাইন, খুব ভালো, ভাইয়ার সবকিছু ভালোভাবে চলছিল। দুধ আসলো, সে নতুন বাড়িটা দেখলো, বাড়িটা অনেকটা পুরনো আমলে, মানে বাড়িটার ডিজাইনটা অনেকটা ক্যাসেলের মতো, বা ছোট্ট একটা বাড়ি, জাস্ট হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি, কিন্তু দেখলে মনে হয় একটু ক্যাসেল টাইপ একটা ফিল আসে। তার যিনি বস, উনি আবার খুব অ্যাডভেঞ্চারাস একজন মানুষ, তার এই টাইপের জিনিসের প্রতি অনেক শখ, তাই তার বাড়ির ডিজাইনটা সে ওইভাবে আসলে ইন্টেরিয়র করতে চেয়েছিল বাইরের দিক থেকে। খুব ভালো কথা, আপনি দোতলা বেশি করতে পারবেন না, কারণ বাইরে কিছু মানে ল আছে, ওই ল তো সে ব্রেক করতে পারবে না, কিন্তু সে কিছু কিছু চেঞ্জ আনতে পারবে। তো ওই চেঞ্জগুলো দ্বারা দেখে মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যাসেল ইট ইজ। তো সে যায় সেখানে, একজন কর্মচারী মানে বাড়িটা যে দেখভাল করতো কেয়ারটেকার ছিল, সে তাকে সবকিছু বুঝিয়ে দেয়। বাট এখানে একটা কাহিনী হচ্ছে, কেয়ারটেকারটা খুব রুড ছিল, হ্যাঁ, একজন বয়স্ক করে মহিলা ছিল এবং সে খুব রুড, খুবই রুড। তিনি মেক্সিকান ছিলেন, খুবই রুড ছিল। প্রথম দিন শুভ ভাইকে দেখে সে খুব বিরক্ত হয়ে জাস্ট তাকে কোনো ওয়েলকাম না কিছু না, অ্যান্ড ভাইয়ার ভাষ্য মতে জাস্ট মহিলাটা তার দিকে তাকালো, ভাইয়া এসে তার পরিচয় দিল, মানে জাস্ট খপ করে তার হাতটা ধরলো, ধরে নিয়ে সোজা ভিতরে দোতলায় উঠে গেল সে ভাইয়াকে নিয়ে, অ্যান্ড তার বেডরুম দেখায় দিল, আর মুখে জাস্ট বলে দিল যে বেডরুম থেকে বের হয়ে ও পাশে হচ্ছে ওয়াশরুম, ওই পাশে হচ্ছে কিচেন, অ্যান্ড এই ওয়াশরুম অ্যান্ড কিচেনের বাইরে আর অন্য কোথাও তুমি ঘুরতে পারবা না, পুরো বাড়িতে তোমার ওরকম কোনো হচ্ছে পারমিশন নাই, সব জায়গায় তুমি যাবা, সো এতটুকুর মাঝে তুমি থাকবা, নিচতলা খুব একটা বেশি ঘোরাঘুরি করবে না। ওকে ফাইন, ভাইয়া একটু ইয়ার্ড লাগলো, ওকে ডান, ঠিক আছে। প্রথম 2 দিন সে খুব রিল্যাক্সে থাকলো, একটু আশপাশটা দেখলো, যেটা ভাইয়া নোটিস করলো যে স্টেশনের কাছাকাছি কিছুটা লোকালয় আছে কিন্তু এরপর অনেক দূরে দূরে বাড়ি ঘর। যেমন ভাইয়ার বাড়ি থেকে আরেকটা বাড়ি হেঁটে যেতেই সময় লেগে যায় হচ্ছে 10 মিনিট, ওই বাড়ি থেকে আরেকটা বাড়ি ওখানেও 10 মিনিট, মানে অনেকটা দূরে দূরে প্রত্যেকটা বাড়ি। সবই ভালো চলছিল যখন শপটা ওপেন হয়, সুপার শপ যেহেতু, তো সেদিন কিছু মানুষ আসে, প্রতিদিন দেখা যায় যে একটু টু 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 করে ভালোই বেচাকেনা চলছিল, অ্যান্ড শপে প্রায় 4 জনের মতো কর্মচারী ছিল। তো সবাইকে নিয়ে ভাইয়ার দিন ভালো চলছিল। ও কর্মচারীদের কথা বলে রাখি, একমাত্র ভাইয়াই কিন্তু মানে শুভ ভাইয়াই থাকার ব্যবস্থা তার ছিল, আদার্স কর্মচারীরা শুধুমাত্র আসত, কাজ করত, স্যালারি তো চলে যেত, তাদের থাকা খাওয়া তাদের। তো এভাবে দিন ভালোই যাচ্ছিল, এক মাসও হয়নি, ভাইয়া একটা বিষয় খেয়াল করতে থাকে যে কখন অনেক বেশি ক্রাউড হয়। সে যেটা খেয়াল করলো, সিটিতে যখন সে ছিল তখন দেখতো যে সকাল থেকে পুরো শহরটা ক্রাউডেড থাকে, এই শহরটাও কিন্তু কোথাও যেন কিছু একটা মিসিং, লোকজন আছে কিন্তু কোলাহল নেই, এমন একটা বিষয়। এবং সে যেটা মানে খুব বেশি খেয়াল করা শুরু করলো, তার শপটা 4টায় অফ হয়ে যেত, তো 4:10-15 মিনিট আগে হুট করে কোথা থেকে কিভাবে সে নিজেও জানে না প্রায় 25-30 জন একটা গ্রুপ আসতো। একটা গ্রুপ মানে সেও একটু সন্দেহ মানে আছে তার, সেটাকে একটা গ্রুপ বলবে নাকি বিচ্ছিন্ন ভাবে এতগুলো মানুষ হুট করে আসতো, যাই হোক তারা আসতো, চুপচাপ ঢুকতো শপে, যার যেটা প্রয়োজন নিত অ্যান্ড চুপচাপ বের হয়ে যেত, বিল পে করত, বের হয়ে যেত। এবং প্রতিদিন প্রতিদিন ঠিক শপ অফ হওয়ার 5-10-15 মিনিট আগে এই ঘটনাগুলো ঘটত। হতেই পারে কোন একটা ভাইয়া ভেবেছে কোন একটা ফ্যাক্টরি হয়তো আছে, ফ্যাক্টরিতে হয়তো বা এই টাইমে তাদের মানে ছুটি হচ্ছে, তারা সবাই একসাথে আসছে, নিচে চলে যাচ্ছে, এবং লোকগুলোর পোশাক দেখে মনে হচ্ছিল যে আর ফার্মার অর ফ্যাক্টরি অর ওয়ার্কার টাইপ, মানে অফিস জব করা বা ডেস্ক জব করা এমন কেউ না। এবং প্রত্যেকের বয়স যদি বলি ভাইয়ার ভাষ্য মতে সেটা ছিল 45 আপ, 40 আপ তো মাস্ট বি, ফাইন। এভাবে চলছিল, আরো চলে গেল দুমাস এবং ওই একটা লোক কিন্তু কখনোই ভাইয়াদের সাথে কথা বলা হাই হ্যালো যেটা কখনোই করতো না। ভাইয়া প্রায় চেষ্টা করতো তারা আসলে তাদেরকে ওয়েলকাম করা, তাদের সাথে হাসি মুখে কথা বলা, সবাই তা দেখতো কিন্তু কোনো উত্তর দিত না। ওকে ফাইন, এভাবেই চললো দুই মাস, দুই থেকে তিন মাস, অলমোস্ট অলমোস্ট তিন মাসের কাছাকাছি। তো ভাইয়ার যে কেয়ারটেকারটা ছিল ওনার একটা রুলস ছিল, উনি কখনোই দুপুর দুইটার পরে আর থাকতেন, উনি চলে যেতেন। উনি সকাল সাতটায় আসতেন, দুপুর দুইটা পর্যন্ত থেকে চলে যেতেন। তো একদিন ভাইয়ার শরীরটা খুব খারাপ, তার অনেকটা জ্বর, সাথে ঠান্ডাও লেগেছিল অনেক। তো সেদিন সে অ্যাকচুয়ালি কেয়ারটেকারটাকে একটু রিকোয়েস্ট করে যে তুমি কি একটু এক্সট্রা সময় থাকতে পারবে, আজকে আমার বাসায় একা থাকতে ভালো লাগছে না। তখন কেয়ারটেকারটা প্রথমে না করে দেয় তাকে এবং সে চলেও যায়। ভাইয়ার মনটাও খুব খারাপ হয়ে যায়, মানে কারণটা আমরা সবাই জানি যে এত দূর দেশে একা একা আছি, শরীরটা যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা প্রিয় মানুষগুলোকে কাছে চাই এবং সেটা না পেলে কিন্তু আমাদের খারাপ লাগে। তারপরেও হচ্ছে যাদেরকে আশেপাশে দেখি তাদেরকে বলি ভাই একটু কাছাকাছি থাকেন, সেটা না হলেও আরো খারাপ লাগে। তারপর যাই হোক, ভাইয়া সেদিন সব থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে যায়, তার বসকে ফোনে জানাই, অ্যান্ড সে তিনটা বা আড়াইটা নাগাদ সে বাসা থেকে বের, মানে সব থেকে বের হয়ে সে বাসায় চলে যায়। এখানে সে একটা অদ্ভুত বিষয় থাকে, সব থেকে তার বাসা পর্যন্ত যাওয়ার যে রাস্তা কোথাও কেউ নাই, মনে হচ্ছে পুরো শহরে সে একা একজন বান্দা, আর সবগুলো হচ্ছে বাড়ি, আর কোনো গাড়ি বাস কিচ্ছু নেই। বাট তার কিন্তু একটা বাসের প্রয়োজন তার বাসা পর্যন্ত যেতে হলে, বাসে 10 মিনিট লাগবে, তার মানে হাঁটা রাস্তা অনেকটা রাস্তা। একে তো তার জ্বর এবং শরীরটা খুবই খারাপ, তারপরেও সে যখন কোনো বাস পেল না, কাউকেই পাচ্ছে না, সে হাঁটা শুরু করলো। এবং সে যেটা খেয়াল করলো, এতদিনে সে যেটা খেয়াল করেনি, সেটা হচ্ছে যে সেখানে আরো একটা স্টেশন আছে এবং সেই স্টেশনে সামনে তো হচ্ছে থাকে না রুট লিখা থাকে। তো দেখলো যে সেই স্টেশনে যদি সে ওইখান থেকে ট্রেনে ওঠে তাহলে তার বাসার কাছাকাছি সে পৌঁছে যাবে। আর একটা স্টেশন আছে যেখানে 2 থেকে 3 মিনিটের একটা ডিস্টেন্স তার বাসার। তো সেটা খুব অবাক হলো যে আমার বাসার কাছে, অথচ আমি জানি না। বাট ওই মুহূর্তে এত কিছু সে চিন্তা করতেও চাচ্ছিল না, সে ভাবছে হয়তো আমি মানে সকালবেলা তাড়াহুড়ো করে আসি, সন্ধ্যার আগে আগে বের হতে হয়, হয়তো বা সব তো সে 4টায় বন্ধ করে দেয়, আবার সব গুছিয়ে নিয়ে তার বের হতে হতে 5টা বেজে যায়, হয়তো ভাবে কখনো খেয়াল করা হয়নি, যেহেতু সে কখনো হেঁটে যাতায়াত করে নাই। তো সে যেটা করলো স্টেশনে গেল, বরাবরই সেখানে গিয়ে স্টেশনে এক দুটো মানুষ থাকে, সে একজন মানুষকে দেখেছে অনেকটা দূরে বসে থাকতে, বাস এতটুকুই। ট্রেন থামানো ছিল, ট্রেনের ওই বগিটাতে কেউ নাই এবং সে যেটা খেয়াল করলো আশেপাশের বগিগুলোতে কেউ আছে কিনা, খুব বিক্ষিপ্ত ভাবে, মাত্র 4টা বগি নিয়ে একটা ট্রেন, খুব বিক্ষিপ্ত ভাবে মানে এক একটা বগিতে কোথাও 2 জন কোথাও 3 জন চুপচাপ বসে আছে, মাথা নিচু করে বসে আছে। এবং যে বিষয়টা ভাইয়া খেয়াল করলো সেটা হচ্ছে, মানে তার কাছে মনে হলো যে এদেরকে সে কোথাও দেখেছে। যাই হোক, সে তার বগিতে উঠে গেল, যে বগিটা একদম ফাঁকা ছিল ওই বগিতেই উঠে গেল, ওটা ডোরও ওপেন ছিল। এরপর আরো 2 জন উঠলো। এরপর ভাইয়া খেয়াল করলেন, সুভাইয়া খেয়াল করলেন যে এরা তো তার শপে যারা হচ্ছে প্রতিদিন আসে, প্রতিদিন তার একটু মনে সাহস হলো, ট্রেন ছাড়লো। এই ট্রেনটা আবার নিচে দিয়ে যাচ্ছিল, মাটির নিচ দিয়ে যাচ্ছে। তো আশেপাশে কিছু দেখার নাই, অন্ধকার। এখন ভাইয়া চুপচাপ বসেছিলেন, একটু ম্যাগাজিন পড়ার চেষ্টা করছিলেন, ভালোও লাগতেছে না সবকিছু মিলা, মানে প্রচন্ড জ্বর ছিল। পাশে যে লোকটা বসেছিল একটু ডিস্টেন্সে, ওনার সাথে কথা বলার চেষ্টা করলেন, হাই হ্যালো করলেন, বললেন আপনারা রোজ আমাদের শপে আসেন, আমাকে কি চিনতে পেরেছেন। তো লোকটা কিছুই বলল না, চুপ করে রইল, ওর দিকে তাকালো, জাস্ট কোন ধরনের বিকার নাই, আকার নাই, চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পর একটা স্টেশনে থামলো। তো ভাইয়া চেক করলো যে এটা কি আমার বাসার স্টেশন কিনা, দেখলো যে না, এই স্টেশন পরের স্টেশনটা হচ্ছে তার বাসার স্টেশন। সেই স্টেশন থেকে আরো কিছু মানুষজন উঠলো, সেম ওই মানুষগুলোই উঠলো। আচ্ছা ঠিক আছে, এরপর ট্রেনটা আবারও ছাড়লো। 10 থেকে 15 মিনিট পার হয়ে গেছে, যেটা হওয়ার কথা না, হাইয়েস্ট গেলে 7 থেকে 8 মিনিট লাগার কথা, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ট্রেন চলছে, লাগাতার ট্রেন চলছে, তো চলছে তো চলছে। এখন ভাইয়ার একটু ভয় লাগা শুরু হলো যে আমার বাসা তো এত দূরে না, তাহলে আমি কি ভুল দেখেছি। সে আবারও হচ্ছে প্রত্যেকটা বগি ডোরের সাথে হচ্ছে রুট লিখা ছিল, সেটা চেক করলো। চেক করে সে যেটা দেখলো যে না, সবই ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায় হয়েছে। সে তার বাসা মানে স্টেশন থেকে তার বাসা পর্যন্ত একটা স্টেশন পড়ার কথা, সেখানে ট্রেন থেমেছে, তাহলে পরের স্টেশন তার বাসা, তাহলে ওখানে থামছে না কেন। এরপর সে বারবার হচ্ছে বেল বাজানোর চেষ্টা করলো, অ্যাটলিস্ট ক্রেনে যারা কর্মচারী আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করলো যে কোনোভাবে যেন হচ্ছে তাকে ইনফরমেশনটা পাস করা হয় যে অ্যাকচুয়াল ট্রেন কোথায় যাচ্ছে। কোনো কিছুতে কিছু পাচ্ছে না, এদিকে সে প্যানিক করা শুরু করছে, অতিরিক্ত প্যানিক করা শুরু করে দিছে। সে আশেপাশের লোকগুলোকে বারবার বলছে আপনার কেন কথা বলছেন না আমার সাথে, কোথায় সমস্যাটা হচ্ছে, কি সমস্যা হচ্ছে আমাকে একটু জানান। অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর যেটা হলো একদম মানে ভৌতিক মুভির মতো, জাস্ট ট্রেনের সব লাইট অফ। অ্যান্ড যেই প্যাসেজ ধরে ট্রেনটা যাচ্ছে ওই প্যাসেজের ভেতরে দেখা যায় কি যে একটু লাল টাইপ একটা লাইট জ্বলে, ওই লাইটের আলো ছাড়ার কোনো আলো নাই। এবং অতটুকু আলোতে ভাইয়ের কাছে মনে হচ্ছিল পুরাটা ট্রেন হচ্ছে একটা বিধ্বস্ত পরিত্যক্ত কোন একটা ট্রেন, যে ট্রেনটা থেমে আছে এবং এর ভেতরে কিচ্ছু নাই, কেউ নাই, সে একা দাঁড়ানো। এই জিনিসটা যখন সে ফিল করলো এবং তার চোখের সামনে সে জিনিসটা দেখছে, সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে না যেহেতু আমি অসুস্থ তো আই থিঙ্ক আমি হ্যালুসিনেট করছি, বাট ওই মুহূর্তে সে জাস্ট সেন্সলেস হয়ে গেল। তার সেন্স এসেছিল পরের দিন, অ্যাকচুয়ালি একদিন পরে তার সেন্স এসেছিল এবং চোখ খুলে সে তার সেই কেয়ারটেকারটাকে দেখলো, মেক্সিকান কেয়ারটেকার যিনি ছিলেন ওই বয়স্ক মহিলা। সে খুব উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকিয়ে আছে, তার সেন্স আসাতে সে রীতিমতো হাঁস ছেড়ে বাঁচা যেটাকে বলে সেটাই হয়েছে। তো ভাইয়া খুব ধরফড় করে উঠার চেষ্টা করলো কিন্তু ওই মুহূর্তে ভাইয়া খেয়াল করলো যে অ্যাকচুয়ালি ও হসপিটালে আছে। দেন হচ্ছে কেয়ারটেকারটাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আমার কি সমস্যা ছিল, আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে, তুমি কিছু জানো? তখন কেয়ারটেকারটা বললো তুমি অনেকটা সিক, তুমি সুস্থ হয়ে বাড়ি এসো তারপর বলছি। এর একদিন পরেই ভাইয়াকে আসলে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়, ভাইয়া বাড়ি যায় এবং বাড়ি গিয়ে তার মাথায় তো ওই একই জিনিস ঘুরতেছিল, তো জিজ্ঞেস করে সমস্যাটা কোথায় একটু বলো। তখন বেসিক্যালি উনি বলেন যে এখানে কিছু ওরা বলে এটা মিথ, বাট কারো কারো ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে এবং ভাইয়ার ক্ষেত্রে সেটা হয়েছে বলতো বহু বছর আগে, বহু মানে এই শহরটা তৈরি হওয়ার আগে এখানে একটা ছোট একটা ফ্যাক্টরি ছিল, যে ফ্যাক্টরিতে অনেকগুলো কর্মচারী কাজ করত। ছোট একটা রেল লাইন ছিল তাদের জন্য, রেলের ব্যবস্থা ছিল তাদের যাতায়াতের জন্য। তো কোন একটা দুর্ঘটনা বশত একই দিনে কোন একটা রাসায়নিক কোন একটা দ্রব্যের ফ্যাক্টরি ছিল, তো সামহাও কোনো কিছু একটা লিক হওয়ার কারণে অনেকগুলো মানুষ একসাথে মারা যায়, মানে ওই ফ্যাক্টরিতে যতজন কর্মচারী ছিলেন ওই মুহূর্তে মারা যায়। তো তাদের আত্মাই নাকি এভাবে ঘুরে বেড়ায় এবং এইটা হচ্ছে অনেকে দেখেছে, অনেকে দেখে আবার অনেকে দেখে না, অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটে। আর ওই যে রেল লাইনটার কথা বলছি, রেলের কথা বলছিলাম, এটা ছিল সেই পুরোনো রেল লাইনটা বা সেই পুরোনো রেলটা যেটা অ্যাকচুয়ালি এই ওয়ার্কারদের জন্য আসলে ইউজ করা হতো বা তারা অ্যাকচুয়ালি ইউজ করতেন। তো এই ঘটনাটা শোনার পর ভাইয়া রীতিমতো হচ্ছে মানে ওই দিনে ডিসাইড করে সে আর এই শহরে থাকবে না, বাট তার আগে সে একবার একটু মানে রিচেক করতে যায় যে প্রতিদিন তো এরা আসতো আমাদের দোকানে, যদি এরা আত্মাই হয়ে থাকে তাহলে অবশ্যই সিসি ক্যামেরাতে আসবে না, আর যদি মানুষ হয়ে থাকে তাহলে তো অবশ্যই দেখবো তাদেরকে। তো তার শপে গিয়ে সে অ্যাকচুয়ালি সিসি ক্যামেরা চেক করে এবং যেটা দেখে যে সে ছাড়া আর কেউ এদের কাউকে দেখতে পায়নি এবং প্রত্যেকটা কর্মচারী খুব অবাক হতো, প্রত্যেক দিন মানে সব অফ হওয়ার আগে সবাই খেয়াল করত যে শুভ ভাইয়া কাদের সাথে যেন কথা বলার চেষ্টা করছে, কাদেরকে যেন সার্ভ করার চেষ্টা করছে, মানে অ্যাকচুয়ালি শুভ ভাইয়া ছাড়া এই ওয়ার্কারদেরকে আর কেউই দেখত না। ইভেন যে বিলগুলো সে করেছিল ওগুলো নাকি পুরো হচ্ছে ব্ল্যাঙ্ক পেপার ছিল। সো এইটা ছিল আমার প্রথম গল্প।
পুতুলের প্রথম ঘটনাটা আমরা শুনছিলাম এবং দেশের বাইরের একটা ঘটনাটা, সাবওয়ে রিলেটেড ঘটনা। আর আমি শিওর যে আপনার ঘটনাটা বেশ ভালো লাগলো। অনেকেই আছেন আমাদের সাথে, যেমনটা সোহাগ আছেন দেখতে পাচ্ছি, রূপন্তি জয়েন করে আছেন এবং রূপন্তি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে মালিবাগ থেকে, তিনি আমাদের সাথে রয়েছেন। ইসমাইল ভাই, এবং ইসমাইল ভাই যেটা বলছেন সৌদি আরব থেকে দীর্ঘ প্রায় 11 বছর যাবৎ সৌদি আরবে রয়েছে এবং আপনাদের অনুষ্ঠানগুলো শুনি বেশ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রবাসী অসংখ্য বন্ধু আমাদের রয়েছেন যারা প্রবাস থেকে সব সময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যান, সো এই বন্ধুগুলোকে একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নাফি আছেন আমাদের সাথে, নাহিদ ফেরদৌস জয়েন করেছেন, এমডি ওমর জয়েন করে আছেন, ফারিয়া আক্তার আছেন আমাদের সাথে, অনিক খান তিনি জয়েন করে রয়েছেন এবং তিনি যেটা বলছেন আমাদের বাসার এখানে একটা বাড়ি আছে যেই বাড়িতে প্রায় সময় অদ্ভুত রকম কান্নার শব্দ শোনা যায় এবং বাড়ির মানুষজন কেউ শুনে না কিন্তু আশপাশের বাড়ির অনেকেই শুনে, এটা কেন হয়? ওই যে বললাম সবসময় আমরা যেটা বলি যে ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু ঘটনা থাকে, কিছু ব্যাপার থাকে যার কোনো ব্যাখ্যা বা কারণ আপনি কখনোই খুঁজে পাবেন না। এনিওয়েজ, পুতুলের কাছ থেকে আমরা তার দ্বিতীয় ঘটনাটা শুনবো, বাট তার আগে যেটা বলছি আগামী পর্বে যদি আপনি আসতে চান বা তুমি আসতে চাও, তো যদি দুইয়ের অধিক ঘটনা থেকে থাকে রেজিস্ট্রেশন করো এখনই, আরবিএল এস্তা বর্তমান নাম, তোমার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। তো আর যে পুতুলের কাছ থেকে আমরা তার দ্বিতীয় ঘটনাটা শুনবো, এটা কোথাকার ঘটনা?
আচ্ছা, এটা হচ্ছে মিশরের একটা ঘটনা, এবং মিশরের এই ঘটনাটা আমি অনেকদিন আগে আমাদের পাশের বাসায় একজন ভাড়া ছিলেন, তো সেই ভাইয়া আবার উনি বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে খুব পছন্দ করতেন, ভাইয়া আপু দুজনে মানে কাপল ছিল তারা।
ইয়া,
তো তারা একবার মিশরে গিয়েছিল। তো মিশরের একটা ছোট্ট শহর, আমার এক্সাক্ট শহরের নামটা ঠিক মনে আসছে, এতে মিয়াজ অর মিয়ারা সামথিং এরকম কিছু একটা হবে, খুবই ছোট্ট একটা শহর ছিল সেটা। তো সেই শহরে তারা তোমার ঘুরতে গিয়েছে, মানে হয় না এমনটা যে আমি মিশরে যাব, হ্যাঁ ধর তোমার যদি প্ল্যান থাকে তাহলে মিশরে কোথায় কোথায় আমি ঘুরবো, কায়রোতে যাচ্ছে, গিজাতে যাচ্ছে, পিরামিড দেখা হচ্ছে, আদার্স আরো অনেক কিছু দেখা হচ্ছে, কিছু কি মনে করে বা কেন অ্যাকচুয়ালি তারা মানে সেই শহরটাতে গিয়েছিল আমি ঠিক জানি না। আই থিঙ্ক শহরটার নাম ছিল মিনিয়া, খুবই ছোট্ট একটা শহর ছিল মিনিয়া। এবং মানে মিশরের সাথে আমরা কায়রো, গিজা এই এই নামগুলোর সাথে পরিচিত, মিনিয়ার সাথে কিন্তু পরিচিত না। তো সেখান থেকে সূত্রপাত গল্পে ভাইয়া যেটা বললো যে তার ওয়াইফের তোমার হচ্ছে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলোর প্রতি খুব অ্যাট্রাকশন ছিল। তো ছোটবেলা থেকে সে যখন যেখানে যেত ছবি সংগ্রহ করা, বা কখন যদি কোনো কিছু যদি ওরকম চান্স হয় যে হ্যাঁ ঠিক আছে আমি কিনতে পারবো, সে ওটা হয়তো কিনে তার কাছে রাখতো বা সংগ্রহ করতো, যে যে জায়গাতে ঘুরতে যাচ্ছে সেই সেই জায়গার একটা এক্সেপশনাল কোনো কিছু নিজের সাথে ক্যারি করা। তো সে মিনিয়াতে যাওয়ার পর মানে প্রথমে মিশরে নেমে সেই এয়ারপোর্ট থেকে আর তোমার অনেক ধরনের মিনিয়েচার পাওয়া যায় না, ছোট ছোট শোপিস, তোমার যে মমির শোপিস বলো বা হচ্ছে তোমার যে স্ফিংসের শোপিস যেগুলোকে আমরা বলি, এই টাইপের বা মিশরের সেই রাজা রানীদের যে মানে মিনিয়েচার তৈরি করে যে শোপিস গুলো তৈরি করতো। তো সামহাও একটা তোমার দোকানে সে ঢোকে, এরকম শোপিসের দোকানে বা আমি বলতে পারি অ্যান্টিক শপে অ্যাকচুয়ালি সে ঢোকে। তো সেই শপ থেকে সে পিতলের একটা ছোট্ট স্ফিংসের মূর্তি সে কালেক্ট করে। স্ফিংস বলতে হচ্ছে আমরা দেখি না মিশর হচ্ছে বিশাল বড় বড় মূর্তি হয়, এটা মানে পাথর কেটে কেটে তৈরি করা হয় যে, বাট ওটা নরম পাথর থাকে বলে এটাকে স্ফিংস বলা হয়। সো সেটা তারই একটা ছোট্ট বাট ছোট্ট ভার্সন, এটা ছিল পিতলের। তো সেটা সে কালেক্ট করে, কেনে তার ভালো লেগেছে সে কিনে, এবং সেটা সে নিজের সাথে ক্যারি করতে থাকে। তো মিনিয়াতে যায়, এবং যাওয়ার সময় ওটাও তাদের সাথেই ছিল। মিনিয়াতে তার অ্যাকচুয়ালি দুই দিন ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হয় যে তাদের যিনি গাইড ছিলেন, গাইড অ্যাকচুয়ালি তাদেরকে বারবার না করেছিল। গাইডের ভাষ্য মতে কিছু স্পেসিফিক জায়গা ছাড়া খুব বেশি জায়গা না যাওয়াই ভালো। আর একটা বিষয় বলে রাখি, যারা মিশরে গিয়েছেন বা যান বা জানেন যেটা, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের মতো কিন্তু অবস্থা, ঠিক আছে? যেমন তুমি যদি হচ্ছে বিভিন্ন টুরিস্ট পয়েন্টগুলোতে যাও, হয় না যে ভাই এটা করে দেই ওটা করে দেই বা ঠিক আছে আমি আপনাদেরকে জায়গাটা ঘুরাই দেখে, এরকম অনেক লোকজন পাওয়া যায়। সো ওখানেও সেম। তাই ভাইয়া যেটা করলেন, ভাইয়া আর ভাবি ওরা অ্যাকচুয়ালি খুব একটা পাত্তা দেয় না গাইডের কথায়, হ্যাঁ ভাবতেছে হয়তো গাইড চাচ্ছে না ওদের সাথে এত দূর জার্নি করতে বা এত ঘুরতে, ওরা ফোর্সফুলি ওখানে যায়। এবং যাওয়ার পর গাইড ওদেরকে একটা হোটেল রুম বুক করে দিয়ে বলে যে আপনাদের সাথে আমার যাত্রাটা এখানেই শেষ, থ্যাংক ইউ, আপনারা অন্য একটা গাইড দেখে নেন, চলে যায়। ভাইয়ার কথা ইটস ওকে ফাইন, আমরা যথেষ্ট ঘোরাঘুরি করছি অ্যান্ড মিনিয়াতে থাকবোই আমরা দুই দিন দুই রাতের মতো তারা থাকবে, স্টে করবে, অ্যান্ড দেন তারা মিশরে ব্যাক করবে, কায়রোতে ব্যাক করবে অ্যাকচুয়ালি, করে ওখান থেকে চলে আসবে। তো গাইড চলে যায় অ্যান্ড ভাইয়া ভাবি ম্যাপ নিয়ে বসে রীতিমতো, কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় কি কি প্ল্যান করেছিল ওগুলো নিয়ে খুঁটে 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 সবকিছু দেখছিল। পরের দিন তারা ঘুরতে বের হয়। তো হোটেল স্টাফ তাদেরকে বলে দিয়েছিল যে আপনারা যাচ্ছেন খুব ভালো কথা, কিছু নির্দিষ্ট পয়েন্ট ওদেরকে বলে দেয় যে এই জায়গাগুলো যদি অ্যাভয়েড করেন আপনাদের জন্য বিষয়টা ভালো হবে, আর চেষ্টা করবেন সাথে কোনো ধরনের মূর্তি বা হচ্ছে কোনো মিনিয়েচার যেন না থাকে। তো ভাইয়া ফার্স্টে জিজ্ঞেস করে মানে কেন বিষয়টা কেন, তো হোটেলে যিনি স্টাফ ছিলেন উনি অ্যাকচুয়ালি হেসেই বলেন না স্যার এখানে কিছু মিথ আছে, তো আমরা আসলে এই বিষয়গুলোকে একটু মেনটেন করি, আমি চাই আমার গেস্টরা সেফ থাকুক, দ্যাটস ওয়াই আপনাদেরকে ওয়ার্ন করে দেওয়া। তো ওই যে মিথ ওয়ার্ডটা যেহেতু প্রথমেই বলে ফেলেছে, তো ভাই ওটাকে মিথ হিসেবেই নিয়েছে ভাইয়া ভাবে দুইজনই। তো তাদের সাথে বলতে গেলে ওই যে মিনিয়েচারটা বা মানে শোপিসে ভাবি কিনেছিলেন, তো ওই পিতলের জিনিসটা তো ভাবি ব্যাগেই থাকতো, ছোট্ট ছিল এবং তার সাথে একটা চাবির রিংও ছিল, তো ওইটা ভাবি সাথেই থাকতো, ব্যাগে পড়েছিল। তারা ঘুরতে যায়, যে যে পয়েন্টে না করা হয় দেখা যায় যে সেই পয়েন্টগুলোও ঘুরছে, অন্যান্য পয়েন্টগুলোতেও হচ্ছে তারা যাচ্ছে, দেখছে, এক্সপ্লোর করছে, ভাল লাগছে বিষয়গুলো। প্রথম দিন তারা যখন ফিরে আসে হোটেলে, হোটেল প্রত্যেকটা স্টাফ রীতিমতো হচ্ছে তোমার ভোরকে যাওয়া বলে না যে কিছু একটা দেখে আমি আটকায় উঠছি, প্রচন্ড ভয় পেয়ে গেছি, মানে ভাইয়াদেরকে দেখে রীতিমতো তারা হচ্ছে আটকে উঠতেছে এবং সরে যাচ্ছে। ভাইয়ারা খুব অবাক হয় যে এরকম করার কি আসলে, ভাইয়ার প্রচন্ড বালিটালি ছিল, ওই সমস্ত শহরে সারাদিন ঘোরাঘুরি করছে, তো ভাইয়া ভাবতেছে হয়তো বালিটালি লেগে চেহারা একদম ভচকায় আছে এই কারণে। তো রুমে গিয়ে তারা ফ্রেশ হয়, খাবার অর্ডার করার জন্য তারা কল দেয়। তো অপোজিট ডিরেকশন থেকে তারা যারা ফোন ধরে তারাও ভাইয়া দেখেছিল যে মানে ভয়েসের মনে হচ্ছে তারা কনফিউজ যে তারা এই রুমে খাবার দিয়ে যাবে কি যাবে না। যাই হোক, খাবার নিয়ে আসা হয় ঠিকই, জাস্ট দরজার সামনে রেখে বেল প্রেস করে ওরা চলে যায়। এইটা তাদের কাছে খুব অবাক লাগছে, এইটা কোন ধরনের ম্যানার। অ্যান্ড ম্যানেজারকে কল করে, ম্যানেজারও আসতেছে না, কোনোভাবে ম্যানেজার রুমে আসতেছে না। এই করে প্রথম রাতটা শেষ হয়। পরের দিন সকালে তারা আবার যখন বের হয়, তোমার রুম সার্ভিসিং এর জন্য তো লোক আসে, সেদিন রুম সার্ভিসিং এর জন্য লোক আসেনি, সকালবেলা লোক আসেনি, তারা জাস্ট ফোন করে বলে যে এরকম রুম সার্ভিসিং এর জন্য লোক পাঠিয়ে দিবেন। পিছন থেকে তারা বলে ওকে ডান। তো ভাইয়া ভাবি বের হয়ে যায়। বের হওয়ার পর তারা আবারও সারাদিন ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে ফিরতি পথে ভাবি মানে দিনের অর্ধেকের পর ভাইয়া ভাবি দুজনের প্রচন্ড পরিমাণে নেক পেইন হতে থাকে। আগের দিনও হালকা পরিমাণ ছিল, কিন্তু মানে কেমন যেন একটা মনে হচ্ছে যেন কিছু একটা ভার হয়ে আছে, হয় না যে খুব বেশি টায়ার্ডনেস থেকে আমাদের মনে হয় যে কেউ যদি একটু মাসাজ করে দিত ভালো লাগতো। তো তাদের কাছে মনে হচ্ছে বিষয়টা হয়তো এইরকম কিছু একটা, তো মাসাজ পার্লার তারা খুঁজছিল আশেপাশে কোথাও, ওরকমটা আসলে ওখানে ছিল না বা পায় নাই। ঠিক আছে, সন্ধ্যার আগে আগে, সন্ধ্যা তো না বিকেলের আগে আগে ভাবির শরীর খুবই খারাপ হয়ে যায়। সে দুইবার বমিও করে, তার কাছে মনে হতে থাকে তার শরীরটা এত হেভি হয়ে যাচ্ছে, পা চলছে না, এমন একটা অবস্থা, পাই সে মুভ করতে পারতেছে না, তার মনে হচ্ছে কে যেন ধরে রাখছে তাকে, তার খুব কষ্ট হচ্ছে। তো ভাইয়া বলতেছে আই থিঙ্ক তোমার ক্যালসিয়ামের অভাব হলো, মানে সাধারণত হচ্ছে এটাই বলা হয় যে আপনি হাঁটতে হাঁটতে যখন দেখবেন যে আপনার পা ধরে আসছে, আপনি হাঁটতে পারছেন না, সে ধরনের সিমটম গুলোকে বলা হয় ক্যালসিয়ামের অভাব হলে এমন হয়। তো যাই হোক, তারা হোটেলে আবারও ফিরে আসে, এবং ওই দিন তো আরো মানে ভয়ঙ্কর ভাবে যেটা হয়, হোটেলে তোমার রিসিপশনে যারা থাকে এরা ছুটে ছুটে পালায় যাচ্ছে, তাদেরকে দেখে জাস্ট ওখান থেকে উঠে ছুটে ছুটে পালায় যাচ্ছে, স্টাফরাও তাদের কাছে আসতেছে না, টোটালি না। কেউ একজন হচ্ছে তোমার আরবিতে কিছু একটা বললো, বলেই হচ্ছে বলেই মানে পালে দৌড়া পালা পালা যাচ্ছে। ঠিক আছে, মানে ভাইয়া খুব অবাক হচ্ছে এমনটা কেন হচ্ছে, ভাই কেন কি কারণে এমনটা। তো যাই হোক, তারা লিফটে যায়, লিফটে উঠে, লিফটে করে হচ্ছে তারা তাদের ফ্লোরে এসে রুমে ঢুকতে যাবে। প্রথম দিন কিন্তু তারা খেয়াল করে না, ইভেন পরের দিনও তারা খেয়াল করে না, যেহেতু ওই দিন তারা অতিরিক্ত পরিমাণে ক্লান্ত ছিল। লিফট থেকে নেমে প্রায় চার থেকে পাঁচটা ডোর পরে তাদের রুম বা তাদের ডোরটা আসে, তো সেই পর্যন্ত যেতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। ঠিক তাদের দরজার পাশে প্রত্যেকটা ডোরের পাশে পাশে না ছোট ছোট করে আয়না ছিল, মানে ডেকোরেশনের জন্য আয়নাগুলো দেওয়া ছিল, ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট করে আয়নাগুলো দেওয়া ছিল। ফর দ্য ফার্স্ট টাইম ভাইয়া ভাবি দুজনের একসাথে ওই আয়নায় চোখ পড়ে এবং তারা শিউরে ওঠে যে জিনিসটা তারা দেখে সেটা হচ্ছে ভাইয়ার কাঁধে, দুই কাঁধে দুইটা বাচ্চা, একটু জুব্বা পরা, কিন্তু চেহারাটায় হচ্ছে কেমন যেন একটা তোমাকে কি তোমার কি বলবো, এটাকে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা মিশরের সেই রাজা রানীর কথা যদি বলি, হ্যাঁ তাদের গেট আপ গুলো যেরকম ছিল বা আমরা যেরকম দেখি অ্যাকচুয়ালি অনেকটা এরকম, আর বাচ্চাগুলো হচ্ছে তোমার মমি করা, ওকে মমি করা বাচ্চা, দুই কাঁধে দুইটা ভাইয়ার দুই কাঁধে, এবং হচ্ছে বডির পেছন দিক থেকে একটা হাত এসে তাকে জাপটায় ধরা, তাদের অত ছোট আয়না তো যতটুকু দেখা যাচ্ছে। ভাবি ভাইয়ার পিছনে ছিল, ভাবি যেটা খেয়াল করতেছে যে তার এক শোল্ডার ধরে হচ্ছে কোনো একটা বাচ্চা এইভাবে ঝুলে আছে, আরেক পাশে হচ্ছে আরেকটা, মানে এটা দেখে তারা রীতিমতো শিউরে উঠছে কি দেখতেছে তারা, ইলিউশন মনে করেছিল যেহেতু এটা আয়না, তারা হচ্ছে আই থিঙ্ক এটা একটা ইলিউশন তৈরি করছে হোটেলে যারা আছে তারা। তারা তাড়াতাড়ি তাদের রুমে ঢুকে, আর রুমে ঢুকার পর ওয়াশরুমে একটা বড় আয়না ছিল, এমন না যে তারা ওয়াশরুম ইউজ করেনি আগের দিন, বাট কোনোভাবে না সামহাও ওই জিনিসটা তাদের মাথা থেকে স্কিপ হয়ে গেছিল, বা ওভাবে খেয়ালই করে নাই নিজেদেরকে। মানুষ তো পরের দিন রেডি হওয়ার সময় অ্যাটলিস্ট নিজেদেরকে দেখে, তাদের মধ্যে ওই বিষয়টাই কাজ করে নাই। কেন কাজ করে নাই এটা নিয়েও তারা খুব অবাক, যে ঘরে তো আয়না ছিল তাহলে আমরা কেন দেখলাম না। অ্যান্ড দুইজনই ওয়াশরুমের আয়নার সামনে গিয়ে দেখে তাদের টোটাল বডিতে, দুইজনের শরীরে অলমোস্ট দুই মানে ছয় সাত আট নয় দশ থেকে বারোটা বাচ্চা জাস্ট ওদেরকে আঁকড়ায় ধরে আছে, এবং একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে দেখে হাসাহাসি করতেছে এবং ওদের কাণ্ড দেখে হাসাহাসি করতেছে। এই সিনারিও দেখাবো, তারা তো অনেক জোরে চিৎকার দেয়, ভাইয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল অজু করার চেষ্টা করতেছিল সে, বাট এই পর্যায়ে গিয়ে বাচ্চাগুলো তাকে টেনে ধরতেছে, অজু করতে দিতেছে না। ভাবি অনবরত হচ্ছে দোয়া দুরুদ পড়া শুরু করে দিছে, ও মানে ভাবি মুখ আটকায় ধরে রাখতেছে, কোনোভাবেই হচ্ছে যেন সে মুখে দোয়া মানে শব্দ করে যেন দোয়া পড়তে না পারে, সে তো মনে মনে দোয়া পড়েই যাচ্ছে। অ্যান্ড সে যেটা খেয়াল করলো, সে যতবার দরুদ শরীফ পড়ছিল বা দোয়াগুলো পড়ছিল বাচ্চাগুলোর কষ্ট হচ্ছিল, মানে ওরা ভাবিকে ছেড়ে ছেড়ে দিচ্ছে আবার এসে ধরতেছে এরকম করতেছিল। এই সময়টাতে ম্যানেজার একজন হুজুরকে নিয়ে আসে, আমি হুজুরই বলবো, ওদের ভাষায় হচ্ছে ওঝা বলি বা তান্ত্রিক বলি, বা আপনি তান্ত্রিক বলতে যেরকম গেট আপ মনে করছেন ওরকম না, নর্মালি জুব্বা পরা হুজুর একজন আসছে। উনি এসে রুমের দরজা বন্ধ করে দেন সবার আগে, শুধুমাত্র ম্যানেজারটা থাকে ওনাদের সাথে, আর ভাইয়া ভাবিকে জাস্ট ওয়াশরুম থেকে টেনে বের করে, টেনে বের করে খাটের উপরে বসায় একটা সাদা চাদর, যে চাদরটা ছিল ওই চাদর দিয়ে ভালো মতো পেঁচায় দেয়। এই পর্যায়ে এসে যেটা দেখা যায়, চাদর পেঁচানোর পর ওইখানে মনে হচ্ছে অনেকগুলো মানুষ চাদরের ভেতরে খুব মানে কি বলে এটাকে তোমার জাস্ট হাত পা ছোড়াছুড়ি করা চাদর থেকে বের হয়ে আসে এমন একটা সিনারিও তৈরি হয়েছে। এরপর হুজুর কিছু দোয়া দুরুদ পড়েন, বারবার করে দোয়া দুরুদ পড়ে ফু দিচ্ছিলেন, অ্যান্ড দেন হচ্ছে উনি ওনার কাছে জমজমার পানি ছিল, জমজমার পানি ছিটাচ্ছিলেন একটু পরপর। প্রায় এক ঘন্টা পর ওই বাচ্চাগুলো ভাইয়ান ভাবিকে ছাড়ে। এরপর চাদরটা খোলার পর যেটা হয়, ভাইয়া ভাবিকে রীতিমতো মনে হচ্ছে যেন বিধ্বস্ত দুটো মানুষ শুয়ে আছে, এবং প্রচুর আঁচড়ের দাগ ছিল সারা বডিতে তাদের, অনেক অসংখ্য আঁচড়ের দাগ ছিল। তো তাদেরকে একটু নর্মাল করার পর, তাদেরকে খাওয়া দাওয়ানো করানোর পর, তাদের যখন একটু প্রপার সেন্স আসে, তখন অ্যাকচুয়ালি বলা হয় যে আপনার মানে ওই যে নিষেধ করে দিছিল যে যে পয়েন্টগুলোতে তোমরা এখানে যাবা না, এখানে কিছু মিথ আছে, কিছু ঘটনা ঘটেছে, অতীতের কিছু বিষয় আছে, সবকিছু মিলে না যাওয়াটাই ভালো, তারা ওইগুলো মানে নাই, এবং কিছু এমন এমন টাইমে চলে গেছে, বিশেষ করে মাগরিবের টাইমগুলোতে বা হচ্ছে আজানের টাইমগুলোতে তারা ছিল ওই জায়গাগুলোতে, ওই সমস্ত জায়গা থেকে এই আত্মাগুলো তাদের উপরে আসলে ভর করে। এবং যদি আর দুটো দিন পার হতো তাহলে তাদেরকে বাঁচানোটা টাফ হয়ে যেত। এরকম অনেক ঘটনাই ঘটেছে, এরকম অনেক গেস্ট বা টুরিস্ট অ্যাকচুয়ালি এই ধরনের আত্মা দ্বারা অ্যাটাক হয়েছিল একটা সময়ে, এবং অনেকে মারাও গেছে, এবং অনেকে আসলে খুঁজেও পাওয়া যায় না, টোটালি লাপাতা হয়ে গেছিল, একদম ভ্যানিশড তারা। সো এরপর থেকে আসলে প্রত্যেকটা হোটেল মালিক কর্তৃপক্ষ যারা থাকে তারা বলে দেয় যে এই জায়গাগুলোতে না যাওয়ার জন্য। যাই হোক, ওই যে ভাইয়া ওখান থেকে আসে, হুজুর বলে দেয় যে কি করতে হবে, ওখানে কিছু প্রসিডিওর আছে, জাস্ট মানে ক্ষণিকের জন্য তার সে মানে ওই আত্মাগুলোকে ভাইয়া ভাবির কাছ থেকে সরাতে পেরেছিল। তখন হুজুর বলে যে তোমাদের এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যেটা, নন স্টপ তসবি জপা, ঠিক আছে, বিপদ থেকে উদ্ধারের জন্য যে দোয়াগুলো আছে বা আরো কিছু দোয়া তাদেরকে বলে যে এইগুলো নন স্টপ পড়তে থাকবে, সেটা তুমি ওয়াশরুমে যাও, সেটা তুমি ওয়াশরুম থেকে বের হও, আর প্রতিনিয়ত পাক পবিত্র থাকার চেষ্টা করবা, এবং যতক্ষণ এই হোটেলে অ্যাটলিস্ট তোমরা আছো, এই হোটেল থেকে যখন বের হবা তখনও কিছু বিষয়ে মানে একটা তাবিজের মতো তার হাতে দিয়ে দেয়, বাঁধে না, জাস্ট দিয়ে দেয় একটা লিখা লিখে কাগজটা দিয়ে দেয়, বলে যে এই কাগজটা শক্ত করে দুজন ধরে রাখবা যতক্ষণ তোমরা কায়রোতে না যাচ্ছ। কায়রো থেকে ফ্লাই করার আগে যে মানে তাদেরকে আসলে নামাজের কথা বলে যে তোমরা নামাজ পড়ে পাক পবিত্র হয়ে নামাজ পড়ে নিজেদের শরীর বন্ধ করে তারপরে তোমরা ফ্লাই করবা, এরপরেও যদি এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় বা প্লেনে প্রবলেম হয় বা আদার্স কোনো প্রবলেম তোমরা ফেস করো তাহলে অবশ্যই নিজের দেশে গিয়ে ভালো একজন কোনো হুজুর দেখাবা। তো ভাইয়া আসার পরে আসলে ওরকম কোনো প্রবলেম ফেস করে নাই আজকের দিন পর্যন্ত, তবে তার কাছে এই বিষয়টা খুবই উইয়ার্ড লেগেছিল এবং সে বারবার করে প্লেনে একটু পরপর সে ফোনে চেক করছিল তার ঘরে আশেপাশে কোথাও কিছু আছে কি নেই, প্লেনেও বারবার ওয়াশরুমে গিয়ে সে চেক করছিল যে কোথাও কিছু আছে কি নেই। ফাইনালি সে যখন আসে বাংলাদেশের মাটিতে পা রাখে, তার জাস্ট তোমার হচ্ছে হাফ ছেড়ে বাঁচে এবং তারপরে তার একটা হুজুরের কাছে যায়। হুজুর সব বৃত্তান্ত শুনে, শোনার পর যেটা বলে যে আমার মানে তার ওই হুজুরের যতটুকু আসলে বাউন্ডারি বা যতটুকু সে পারে ততটুকু দিয়ে সে চেষ্টা করে দেখেছে, বলেছে না আপাতত আপনারা ক্লিন আছেন, কোনো সমস্যা আপনাদের সাথে নেই।
এবং মিশরের একটা ঘটনা শুনছিলাম আমরা, এবং দেশের বাইরেও কিন্তু মানে আমি সবসময় যেটা বলি যে প্যারানর্মাল ঘটনাগুলো অনেকেই একটু আমরা অনেক সময় যেটা হয় আমারও বোকার মতো প্রশ্ন নিজেকে নিজে করতে মন চায়, ঘটনাগুলো কি আসলে বাংলাদেশেই শুধু ঘটে, বিভিন্ন দেশে আসলে বিভিন্নভাবে ঘটনাগুলো ঘটে, রাইট? এবং আছেন ওদের সাথে এই মুহূর্তে সোহাগ ভাই, এবং তিনি আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাবুবাজার থেকে, এবং দীর্ঘ অনেক বছর তিনি মালয়েশিয়াতে ছিলেন এবং মালয়েশিয়াতে তিনি যে এলাকায় ছিলেন এবং সেই এলাকাতে কিন্তু একজন কালো জাদুকর থাকতেন এবং তিনি কালো জাদুর সাধনা করতেন। এক পর্যায়ে তিনি যেটা জানতে পান সেই অনেকদিন তাকে দেখা যায় না এবং পরে যেটা জানা যায় সে যেই ডরমেটরিতে থাকতেন একটা রুমে তিনি সুইসাইড করে এবং অনেকদিন পর তার লাশ উদ্ধার করা হয়। বেশ কিছু অদ্ভুত রকম সিমটম ছিল তার লাশে। ওকে, এরকম ঘটনা যদি আপনার থেকে থাকে প্লিজ আপনিও আসেন, আপনি ঘটনাগুলো বলেন নেক্সট এপিসোডে। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, এবং প্রাণ পটাটা যারা এখনো খান নাই একটাবার ট্রাই করবেন, এবং আরো বেশ কিছু ঘটনা কিন্তু আছে। পুতুলকে আমরা বিদায় দিচ্ছি, বাট এখানেই শেষ নয়, আরো বেশ কিছু ঘটনা, আরো বেশ কিছু অতিথি কিন্তু আজকে ওয়েট করছে আরো বেশ কিছু গল্প বা ঘটনা শোনানোর জন্য। সঙ্গেই থাকুন, এবং পুতুল অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। আবার ইনশাআল্লাহ কোন একটা এপিসোডে দেখা হয়ে যাবে, খুব ভালো থাকিস।
থ্যাংক ইউ।
এনিওয়েজ, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আপনাকে সঙ্গে নিয়ে ফিরছি অপূর্ব উইথ দ্য শো ফুড স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Potata. Thalta, it's a chips, bro. Texture, it's too different. Potata. It's a thalta biscuit. No, bro, it's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro. It's chips.
Bashai kora alu shake. Spicy seasoning it to his tail of prawn potata.
Guys, thamo. It's a chips like a biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাসেল সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Potata. Thalta, it's a chips, bro. Texture, it's too different. Potata. It's a thalta biscuit. No, bro, it's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro. It's chips.
Bashai kora alu shake. Spicy seasoning it to his tail of prawn potata.
Guys, thamo. It's a chips like a biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে ভূত স্টুডিও, প্রাণ পটাটা, এবং প্রাণ পটাটার সৌজন্যে বেশ কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং যে ঘটনাগুলো কেউ বলে প্যারানর্মাল, কেউ বলে একটু রহস্যজনক, কেউ বলে লোমহর্ষক, কারো কারো কাছে আসলে শুনতে যেয়ে যেটা হয় যে খুব গুজবাম্প হয়, লোম দাঁড়িয়ে যায়, আবার কারো কারো কাছে খুবই নর্মাল। এবং অনেকেই কিন্তু আমাদের কাছে দেখছিলাম, আমি একটু আগে যখন রিসোর্স প্যানেলটা চেক করছিলাম, যে প্রচুর পরিমাণে নতুন বন্ধু কিন্তু আমাদের সাথে এখানে যুক্ত হচ্ছে। একটা অদ্ভুত রকম ঘটনা আমি একটু ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার একটা বন্ধু, ওর কাছ থেকে একটা ঘটনা আমি শুনছিলাম। সো ব্যাপারটা কাইন্ড অফ এরকম যে সে ড্রাইভ করছে একটা এলাকাতে, এবং খুব সম্ভবত ফেনী থেকে সে যাচ্ছিল নোয়াখালীর দিকে, এবং প্রায় 45-50 মিনিট কিংবা তারও বেশি সময়, মিনিমাম আমরা ধরে নিই 75 মিনিট ড্রাইভ করার পর তিনি ও যেটা নিজেকে আবিষ্কার করে, যেই এলাকাতে ও ড্রাইভ করছিল সেই একই এলাকাতে আবারও ঘুরে ফিরে সে চলে এসছে। এইটা আসলে কেন ঘটল বা কি জন্য ঘটল সেটা, ও সঙ্গে হচ্ছে ওর পুরো পরিবার ছিল, বাবা মা ছোট ভাই। তো রাত্রেবেলা ড্রাইভ করছিল এবং ওর কাছে বারবার যেটা মনে হচ্ছিল যে খুবই চেনা রাস্তা, বাট সবগুলো রাস্তা একই রকম লাগছে, এবং যেই রাস্তায় কখনো তিন রাস্তার মোড় দেখা যায় নাই, সেখানেও দেখা যাচ্ছে যে তিন রাস্তা এবং কখনো চারটা রাস্তা চারদিকে চলে গেছে। সো এরকমটা কিন্তু অনেক সময় যেটা হয় হাইওয়েতে কিন্তু অনেকেই আমরা ফেস করে থাকি। সো এই জন্য হাইওয়েতে যখন আপনি রাইড করবেন সেক্ষেত্রে আপনার যেই রিলিজিয়াস যে রিচুয়ালগুলো রয়েছে সো সেই জিনিসগুলো প্রপারলি মেনটেন করে মনে হয় রাইড স্টার্ট করাটা আমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দরকারি। আই এম শিওর যে এই মুহূর্তে কেউ না কেউ ঢাকা চিটাগাং হাইওয়েতে হয়তো বা গাড়িতে আছেন, শুনছেন আমাদেরকে, কিংবা বাসে আছেন। এনিওয়ে, সো আমরা আমাদের দ্বিতীয় যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব, এবং এরপর যখন ওর প্রথম ঘটনাটা শুনে ব্রেকে যখন ফিরছি তখন হচ্ছে আপনার পাঠানো এসএমএস এন্ড কমেন্টগুলো নিয়ে ফিরছি। বাট আগামী পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে তাহলে কিন্তু ছটপট করে রেজিস্ট্রেশনটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন, খুবই সহজ একটা জিনিস, পাঠাবেন 26969 নাম্বারে। দ্বিতীয় যিনি অতিথি আমাদের তার সাথে একটু পরিচিত হতে চাই, কি নাম বন্ধু তোমার?
আমার নাম মোহাম্মদ সাব্বির ইসলাম।
সাব্বির ইসলাম, কি করা হয় সাব্বির?
আমি এখন পড়াশোনা করি।
পড়াশোনা করছো, কতদিন যাবত শুনছো ফুড স্টুডিও?
এটা আমার এক বছর প্লাস হয়ে গেছে।
এক বছর প্লাস, বাহ, ভালো লাগে?
হ্যাঁ, প্রচুর ভালো লাগে, আমার প্যারানর্মাল জিনিসের প্রতি খুব আগ্রহ।
ওকে, তো প্রথম যে ঘটনাটা তুমি আমাদেরকে আজকে শোনাবা এটা কোথাকার ঘটনা বা কিভাবে?
এটা আমি যে রিসেন্টলি যে বাসায় থাকি একদম সামনের বাসায় আমার একটা ফ্রেন্ডের বাসায় ঘটনা।
ওকে, একদম শুরু থেকে শুনি আমার ঘটনাটা।
ঘটনাটা হচ্ছে আমাদের এলাকার সামনে, যেহেতু বললাম আমাদের এলাকা, তো এলাকার যে আমাদের ফ্রেন্ডের বাসা, ও হচ্ছে আমার ফ্রেন্ড, নাম হচ্ছে, নাম উল্লেখ করি, নাম হচ্ছে তার সজীব। তো ওর সাথে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে 2024 সালের প্রথম দিকে, জানুয়ারি মাসের দিকে। তো ও যেহেতু একদম মানে খুব চটপটে যে সবকিছু দেখালে আগ্রহ থাকে, তো ওর বাসা উল্লেখটা করে বাসাতে যখন গেটটা খোলা হবে, ডান পাশে, বাম পাশে হচ্ছে রান্নাঘর, সামনে ভিতরে একটা ডাইনিং প্লেস আর সামনে আছে একটা বেডরুম। তো যেহেতু বললাম যে 24 সালের প্রথম দিকে একদিন শুক্রবারের সকালবেলা, সকাল 6টা কি 5:30 এরকম টাইমে, আমার যে সজীব, ওনার আম্মু মানে আমার আন্টি, উনি কি করছেন নাস্তা বানানোর জন্য, উনি জানতেন না যে আজকে শুক্রবার, ভাবছে বৃহস্পতিবার আঙ্কেল কাজে যাবে। তো উনি কি করছে, নাস্তা বানানোর জন্য উঠছে, উঠে রান্নাঘরে নাস্তা বানাতে গেছে। তখন এখানে আমাদের যে এলাকার আরেকটা ফ্রেন্ড, নাম হচ্ছে তার সোহান, মানে ওর আম্মু আর একদম সজীব আর আম্মু একদম ক্লোজ ফ্রেন্ড, বোনের মতো। তো ওই সোহানের আম্মু খুব অসুস্থ, মানে বিছানায় পড়ার মতো, মানে উঠতে পারবে না। তো আন্টি বললাম যে আন্টি রান্নাঘরে রান্না করছে, তো রান্না করতে করতে হুট করে দেখে যে দরজার বাইরে থেকে ওই সোহানের আম্মু বলছে, বন্ধু, যেহেতু বন্ধুর মতো বলতেছে, কি কি খবর, কি করছ এত সকালবেলা? তো আন্টি নরমাল জাজ বলছে যে আপনার ভাই যে কাজে যাবে সেই জন্য নাস্তা বানাচ্ছে। তো নাস্তা বানাতে বানাতে 2-3 মিনিট যাওয়ার পর তখন চিন্তা করে, কিরে উনি তো অসুস্থ, ও তো ওখানে আসার কথা না, ও জাজ পিছনে তাকাইছে, আন্টি জাজ পিছনে তাকাইছে যে দেখার জন্য কে আসলে। পরে দেখে যে কেউ নাই, হয়তো মনের ভুল এটা। পরে সামনে যে আবার নাস্তা বানাতে, মানে রাস্তা বানাতে নিছে, সামনের দিকে ছিল আবার জানালা, জানালার গ্লাস খোলা, দেখি কি যে একটা হাতটা এভাবে ভিতরে রান্নাঘরের ভিতরে দিয়ে বলতেছে নাস্তা দে। জাস্ট একটা যে দুইটা বিল্ডিং এর চিপার মধ্যে যে একটা জায়গা থাকে না, সরু একটা গলির মতো, ওরকম একটা অন্ধকার প্লেস, জাস্ট ভিতর থেকে বাইরে থেকে হাত দিয়ে বলতেছে যে নাস্তা দে, নাস্তা খাবো। আন্টি তো প্রচুর ভয় পাইছে, ভয় পায়া জাস্ট দৌড়ায়া রুমের ভিতরে আয়সা, আঙ্কেল তো ঘুমায় ছিল, আঙ্কেলে ডাক দিয়ে বলে, আঙ্কেল আন্টি মানে সজীব সবাইরে বলে যে এরকম একটা অবস্থা। তখন পরে আঙ্কেল যে গেছে, যাওয়ার পরে দেখে এখন তখন আর কিছু নাই। পরে ওই দিন গা মসজিদের হুজুরের থেকে পানি পরে আনা খাওয়াই দিছে, এরপর থেকে আর সমস্যা হয় নাই। ওই দিন থেকেই জাস্ট এরকম একটা মানে একটা ঘটনা শুরু হয়েছে, অ্যাবনর্মাল ঘটনা শুরু হয়েছে। এর আগে ওনারা অনেক মানে অনেক বছর থেকে আসে, কিন্তু এরকম ঘটনা কোনো সময় ফেস করে নাই। তো তারপরে চলে যায় অনেক দিন, অনেক মাস চলে যায়। যাওয়ার পরে আমাদের যে সজীব বললাম, আমাদের এলাকায় একটা রাস্তা আছে, রাস্তার সামনে মসজিদ, মসজিদে আর রাস্তার মাঝখানে একটা বাগান আছে, কলা বাগান। তো এখন ঢাকা শহরে আমি যেহেতু রাত আড্ডা দিতেছে, তখন বন্ধুরা মিলে প্ল্যান করে যে কলা ধরছে, তখন কি বল চল, মামাকে বলতেছে মামা চল কলা, আজকে কলা চুরি করে খাবো। তো এখন ওরা সবাই মিলে বলছে যে হ্যাঁ চল খাওয়া যায়। পরে বাসার থেকে আরেকটা ফ্রেন্ড ছুরি নিয়ে আসছে যে চল কলা কাটবো। তখন রাত তখন 12:30 কি একটার দিকে, তো ওইরকম সময় আড্ডা দিতেছে, বলে যে এখন যে ছুরি আনছে ও বলতেছে যে না আমি যাব না, আমার ভয় করতেছে তুই যা। পরে সজীব তো একটু পাকনা টাইমের টাইপের, ও বলছে আচ্ছা আমি যাইতেছি। পরে ও জাস্ট দেওয়াল টপকায় যা কলা গাছ থেকে কলা পায়রা আয়না, ওখানে তখন মোটামুটি খাইছে। খাওয়ার পর গেল, তারপরে 2025 সালের দিকে, এর মাঝখানে কোনো ঘটনা আসে নাই। 2025 সালে রমজানে যে ঈদ, ওটা পার মানে ঈদের পরে সজীব তো এখন রাতের বেলা ওর একটা অভ্যাস কি যে রাতের বেলা ফোন টিপতে টিপতে ফোন দেখতে দেখতে তারপর রাত অনেক রাতে ঘুমায়। তো রাতের বেলা খেয়াল করে কি যে রাতের বেলা জাস্ট উঠান দেখে জানি হাঁটা চলার শব্দ হাঁটতেছে, আবার মাঝে মাঝে নুপুরের শব্দ, আবার কি সব অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো এমন করতে করতে এরকম চলতে থাকে কতক্ষণ কতদিন, হ্যাঁ ওই যে এক মাস এরকম হইতে থাকে। হইতে হইতে তারপরে আবার যখন কুরবানিদের এক মাস আগে ও কি করতেছিল, ও জাস্ট ফোন টিপতে টিপতে যে ঘুম ঘুম ভাব ধরছে ঘুমাইতে যাবে, তো ও জাস্ট ফোনটা রাখছে। রাখার পরে যখন ঘুমটা আসবে তো হঠাৎ করে একটু চোখটা খুলে, খোলার সাথে সাথে জাস্ট আমার লোম খাড়া হয়ে গেছে, জাস্ট দেখে কি যে ওর বিছানার পাশে একটা কি ছায়া মূর্তি অবয়ব দাঁড়ায় আছে। ও তো জাস্ট এটা দেখার পর ভয় পায়া চোখটা বন্ধ করে ফেলছে। বন্ধ করার পর আস্তে করে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালাইছে, ফ্ল্যাশটা জ্বালায় দেখে কেউ নাই। পরে তো ওর আম্মুর কাছে বলছে যায় ওইটা, পরে তখন আন্টিরা ওরে ওর কাছে নিয়ে ঘুমাইছে। তো এরকম যাওয়ার পর এরকম তারপর থেকে এরকম প্রতিনিয়ত ঘটতে থাকে যে রাতের বেলা কেউ হাঁটতেছে, কোনো নুপুরের আওয়াজ, আবার বাইরে থেকে কে জানে ডাক দেয়। মানে জাস্ট এমনও হয়েছে যে আমার যে বললাম সোহান, ও ছিল গ্রামে, ওইটার ঘটনার পরে সপ্তাহে ঘটনা, ও ছিল গ্রামে। তো এখন সজীব কি করতেছিল, ওর রুমে জাস্ট বৈশা ছিল, রাত 12:00 দিকে বৈশা ছিল। এখন হুট করে শুনে যে সোহান ডাক দিতেছে বাইরে থেকে বারান্দা দিয়ে, সোহান ডাক দিতেছে, বলে ওই সজীব সজীব এখন রাতের বেলা। এখন ও বলে কি হয়েছে, কই বাহির বারান্দায়, ও তো জাস্ট যাবে। এমন সময় চিন্তা করে কিরে সোহান না গ্রামে, ওইখানে আসবে কিভাবে। পরে ও তো জাস্ট যাইতে নিয়ে যায় নাই, পরে আবার ঘরে ফিরে আইসা আন্টিরে বলছে, আন্টি তো ভাবছে না এটা তো প্রতিনিয়ত ঘটতেছে খারাপ কিছু। পরে জাস্ট মসজিদে হুজুর থেকে আবার পানি পরে আনছে, পানি পরে আনে আবার খাইতেছে, খাওয়াই দিছে। তেমন চলল, চলার পরে তারপর থেকে 2-3 দিন ঘটনাটা কিছু ঘটে নাই। এরপর থেকে আবার কুরবানির আসার মানে কুরবানিদের রাতের বেলা সজীব, ওরা তো আমাদের ঢাকায় কুরবানি দেওয়া হয়, তো যেহেতু আমরা আপনারা সবাই জানেন যে ঢাকায় যারা কুরবানি দেয় অনেক সময় যে গ্রাম থেকে গরু আয় না, আগের দিন রাতে এলাকায় বাইধা রাখে, একটা জায়গায় বড়সড় একটা জায়গা করে নিয়ে ওই জায়গায় বাইন্দা রাখে, তো ওখানে পাহারা দিতে হয় যে গরু ঠিকঠাক আছে কিনা। তো সজীব আঙ্কেল ওরা সবাই এতে গেছে, ওই যে যেখানে গরু ভাইদা রাখে, তো ওখানে যায় বৈশা আছে যে গরু পাহারা দিতেছে। তো একটা দুইটা বাচ্চে, পরে আঙ্কেল বলে যে সজীব তুই এখন বাসায় যা, 4:00 যখন আজান দিবে তখন একবার আসিস। তো সজীব বলে আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাই, রেস্ট টেস্ট নেই। তো সজীব বাসায় আসছে, আসার পরে ও শুইতে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে শুইছে। শোয়ার পরে চিন্তা করে আর 2 ঘন্টা এখন আবার ঘুমাইলে মাথা ব্যথা করবে, এতে তো বলো ফোন টিপি। তো ফোন টিপতেছে, এখন মাঝখান দিয়ে ফোনটা টিপতে হুট করে খেয়াল করে যে দরজাটা আজে ঘুমায়, দরজাটা একটু লাগায় ছিটকে না লাগায়, জাস্ট লাগায় খালি জাস্ট ঘুমাইছিল দরজাটা। হুট করে খেয়াল করে অন্ধকারের ভিতরে জাস্ট দরজাটা হালকা ফাঁকা হয়ে গেল, আর ভিতর বাহিরে থেকে কি জানি একটা জাস্ট এত চিকন যে মুরগির পায়ের মতো চিকন একটা একটা হাত জাস্ট বাহির হয়ে আসছে। শুধু হাতটা বাহির হয়ে আসছে, হাতে লাল কালার কি জানি পেঁচানো, লাল কি জানি একটা সুতার মতো পেঁচানো, হাতটা বাহির হয়ে আসছে। তো এটা দেখার পরে সজীব একটু ভয় পাইছিল, পাওয়ার পরে ও বলে যে না আমি ভয় পাবো না, আজকে যা হওয়ার হবে দেখে নিব। তো জাস্ট কি বলছে যে আয় কে তুই কে সে, আয় দিকে আমাদের সামনে পারলে আস আয় সাথে। তো জাস্ট কি করছে, ও গান শুনতে ছিল, শুনতে শুনতে জাস্ট কানে এয়ারবাড দেওয়া ছিল, ও গান শুনতে শুনতে গান অফ করে সুরা চালু করছে, যে সুরা শুনি। তো সুরা শুনতেছে শুনতেছে হুট করে দেখে যে এয়ারবাডে চার্জ শেষ হয়ে গেছে। তো এয়ারবাডটা রাইখা দিয়া যখন ফোনটা বন্ধ হয়ে গেছে যে একটুখানের জন্য যে গান সুরাটা অফ হয়ে গেছে, তো যখন ফোনটা নিয়ে দেখবে যে আবার কি আবার নতুন করে চালু করবে, তখন একটু উঠতে নিছে, দেখে কি যে হঠাৎ করে দেখে দরজাটা খুলে গেল, দরজাটা একদম পুরোটা খুলে গেল। ও শুয়ে আছে, দেখে কি তার হাতে ডান পাশে যে বিছানার সাইডে যে জায়গা আছে দাঁড়ানো, ওখানে থেকে আবার সেই কালো কি একটা অবয়ব ওর সামনে একদম দাঁড়ায় আছে, আর ও জাস্ট শরীরটা বন্ধ হয়ে গেছে, যে শরীর বন্ধ করে না বলে বোবাজিন এরকম কিছু একটা জাস্ট শরীরটা বন্ধ করে রাখছে। ও হাতটা কিছু লড়তে পারে না, কথা বলতে চায় কিন্তু মনে আওয়াজ বাইর হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন, জাস্ট কথা বলতে পারছে না। তো উঠকে দেখে কি তখন আবার কি যে আন্টি অসুস্থ, ডেঙ্গু জ্বর হয়েছিল তখন, ওই সময় আন্টি ডেঙ্গু জ্বর হয়েছিল, খুবই অসুস্থ। যে বললাম যে একটা ডাইনিং প্লেস আছে, ওই ডাইনিং প্লেসে বিছানা পাইরে ঘুমাইছে। তো ওই জায়গায় রাতের কয়টার দিকে, তখন তিনটা কি সাড়ে তিনটা ওইরকম দিকে এই ঘটনাটা ঘটতেছিল। তো জাস্ট দেখে কি আন্টি পায়চারি করতেছে, ওই বারান্দা দিয়ে পায়চারি করতেছে, আর বলতেছে তুই আজকে শেষ, তোর আজকে শেষ দিন, তুই আজকে মরে যা, তোকে আজকে মেরে ফেলবো, এরকম বলতেছে আর পায়চারি করতেছে। আর ওই কালো অবয়বটা পাশে দাঁড়ায় আছে, ওর জাস্ট কিছু বোঝা যায় না, জাস্ট বলছে কালো একটা ছায়ার মতো মূর্তি কিছু একটা, আর চোখটা জল জল করতেছে, যে যেমন আগুন বাইরে হলে যেমন হয় না ওইরকম জাস্ট জল জল করতেছে, মানে আগুন পড়বে যাইতেছে এরকম একটা চোখ। ও তো জাস্ট দেখা ভয় পাইয়া গেছে, চিল্লাইতে পারতেছে না, শরীরে উঠতেও পারতেছে না কিছু না। তো ওই সময় দেখে কি ওই কালো এটা ওরে গলা চাইপে ধরতে আসবে, এমন সময় একটা সাদা কি জানি একটা বিদ্যুতের গতিতে আইসা ওই কালো অবয়বটারে সরায় দিয়া, মানে জাস্ট সরায় দিছে কালো অবয়বটার সাথে সরায় দিয়া, ওই সামনে যে আন্টি ওটাও চলে গেছে। তো আন্টি তো অসুস্থ, এই আন্টি কিভাবে দৌড়াবে, ওইরকমই কিছু একটা জিনিস ছিল মনে হয়, অদৃশ্য কোনো একটা শক্তি। তো ওই যখন ওই সাদা কিছু একটা বিদ্যুতের গতিতে সরায় দিছে, তার পাঁচ থেকে দশ সেকেন্ড পরেই ফজর আজানটা দিছে। তো ফজর আজানে দেওয়ার পর সজীব তো তখন মনে হয় শরীরটা ছাড়া পাইছে, জোরে তখন চিৎকার দিয়ে উঠছে, উঠে যায় আন্টির কাছে গেছে। আন্টি তো অসুস্থ অসুস্থ অবস্থায়, অরে বলে কি হয়েছে, পরে সজীব খুলা বলে পুরো ঘটনা। ঘটনাটা বলার পর পরে আন্টি তো আঙ্কেলের ফোন দিছে যে বাসায় আসো, এরকম এরকম অবস্থা। তো আঙ্কেল আয়েশা শুনে যে এরকম অবস্থা, পরে তখনই ফজর নামাজ পড়ার পর পরে হুজুর কাছে পানি পড়া দেওয়া আয়া। তো ওই দিন কুরবানি ঈদের দিন যেহেতু ছিল, তো ওই দিনকার দিনটা গেল, ওই দিনকার এনজয় করলো। করার পরে পরের দিন যে সোহানের বাসায়, ও আর এই বাসায় থাকে নাই, চলে গেছে সোহানের বাসায়, সোহানের বাসায় যে থাকবে। তো সোহানের বাসাটা ছিল কে যে এখান থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা, এতটুকু ডিফারেন্ট রাস্তার। তো সোহানের বাসায় যা ওই পরের দিনের রাতেরটা সোহানের বাসায় কাটাইছে। কাটানোর পরের দিন যেহেতু ঢাকায় গ্রামে গেছে, গ্রামে ঘুরতে গেছে। তো গ্রামে যাওয়ার পর তো ওখানে আন্টি যে সজীবের মা, ওর যে মানে সজীবের যে নানি, তো ওনারে পুরো ঘটনাটা বলছে। বলার পর ওখানে তো আরো অনেকে ছিল, তো সজীবের যে ছোট খালু, উনি বলে যে তো এরকম অবস্থা, আমার তো একটা ছেড়া পরিচিত মানে কবিরাজ আছে, ওনার দেখাইলে মনে ভালো হবে। আবার বলে রাখি যে সজীবের যে বাড়ি, ওর বাড়ি হলো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে যমুনা নদী আছে ওটার তীরের ওইদিকে, যমুনা নদীর ওইদিকে। তো ওর ছোটকালে যেহেতু বলছে, পরে বলে আচ্ছা নিয়ে চলো, ওটা কবিরাজের বাসা ছিল আবার বগুড়া শেরপুরের ওদিকে। তো নিয়ে গেল সজীব রে, নিয়ে যাওয়ার পর এখন সাথে গেছিল সজীব, সজীবের খালু আর হচ্ছে সোহান, আর আরেকটা ওর খালাতো মেজো খালার ছেলে, নাম হলো শিহাব। তো এই চারজন মিলে গেছে কবিরাজের কাছে, আর ওই যে সজীবের যে ছোট খালু উনি ফোনে এরকম বিস্তারিত বলছে। তো বলে আচ্ছা নিয়ে আসো আমার বাস আমাদের দিকে। পরে নিয়ে গেছে বগুড়ায়, নিয়ে যাওয়ার পর ওকে একটা আলাদা একটা রুমে ওই কবিরাজটা বললো যে যেকোনো একজন বিশ্বস্ত আসো যে ওর মানে ওর কাছে থাকতে পারবা। তো তখন ওই যে শিহাব, যে ভাই শিহাব ভাই সজীবের সাথে ঢুকছে, আচ্ছা আমি যাচ্ছি। তো কবিরাজটা ওই সজীবকে নিয়ে আসলো, নিয়ে আসার পর একটা আসন পাইতে দিল। আসন পাতানোর পর সজীবরা বললো এখানে বসো। তো সজীব জাস্ট বসলো, আর শিহাব ভাই ওনার কাছে একটা আরবি লেখার কি যেন একটা কাগজ, ওটা হাতে দিয়ে বলে তুমি এটা সজীবের মাথায় ধরো। তো শিহাব ভাই কি করছে, সজীবের মাথায় ধরছে। ধরার পর সজীবের হাতে একটা কাচের বোতল, জাস্ট কতটুকু এক বিঘ এরকম একটা কাচের বোতল ধরায় বলে যে তুমি এটার ভিতরে দেখো কি আছে। কাচের ভিতরে আবার পানি ছিল, তো পানি ভর্তি কাচের বোতলের ভিতরে সজীব দেখতে বসে। তো সজীব জাস্ট তাকায় দেখতেছে। তো তাকাইতে তাকাইতে সজীব খেয়াল করে কি যেন একটা সাদা কি যেন একটা আলোর মতো ওই বোতলের ভিতরে খেলে লড়তেছে, এদিক ওইদিক ছুটতেছে। আর এইটা জাস্ট সজীবই দেখতেছে, আর কেউ দেখতেছে না, আর মনে হয় কবিরাজটা দেখতেছে। তো দেখতে দেখতে সজীবে হঠাৎ করে কি হলো, ওই কাচের বোতলটা একদম ফাটাইয়া ফেলছে, ভাঙ্গা ফেলছে। তো ভাঙ্গা ফেলার পর তো ও ভাঙার সাথে সাথে ও পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তো শিহাব মামা আবার তুললো, ওই তখনই আবার কি যেন একটা আসে অশৈলে আসে ভর করছে। ওই আই থিঙ্ক ওই সাদা কালার যে জিনিসটা, পরে শুনতে পাই যে সাদা কালার যে আলোটা ওইটা আসে ওর ভিতরে ভর করছে। ভর করার পর মেয়েলি কণ্ঠে, মেয়েলি কণ্ঠে আসছে। পরে কবিরাজ তো ওনা ওই তখন তো সজীব অজ্ঞান হয়ে গেছে, তখন পরের ঘটনা শিহাব ভাই বলছে। তো শিহাব ভাই বলে কি যে তুই যখন অজ্ঞান হয়ে গেছিলি, তো কবিরাজ তো তোকে জিজ্ঞাসা করলো তোর ভিতরে একটা মেয়েলি কি জানি একটা আসলো পরি মনে হয়। তো আসার পর কবিরাজ তোকে জিজ্ঞাসা করি তুই কে, কই থেকে আসছি, তোর সাথে কাজ কি। তো সজীব ওই মেয়েলি যে কণ্ঠটা তখন বলে কি যে আমি মসজিদের পাশে একটা গাছে থাকি, ওই এলাকার তো এলাকা মসজিদের পাশে থাকি। তো একদিন আমি ছিলাম, হঠাৎ করে এই ছেলেটা আইসা আমার পায়ে কুড়াল মারছে, ওই যে কলা কাটতে যায় যেটা না, ওই ভয়ঙ্কর মানে কলা বাগানে ওই ওই যে সাদা কালার যেটা বললাম ওইটা ছিল। তো বলে কি যে আমি যখন ওখানে শুয়েছিলাম, ও জাস্ট আইসা আমার পায়ে ওই ছুরি দিয়ে কাইটা পায়ে চোট দিছে। তো আমি ওর ক্ষতি করতে আসি, ক্ষতি করতে আসার সময় ওরে আমার পছন্দ হয়েছে, ওরে আমার ভাল লাগছে, তারপর থেকে আমি এক বছর ধরে ওর সাথে আছি। তো পরে বলে তো এখন তোর কাজ কি, তুই চলে যা। বলে না, ও যেই বাসায় থাকে ও বাসায় একটা খারাপ জিন আছে, ওর ক্ষতি করতে চায়। আমি ছিলাম দেখি ও মাঝে মাঝে ক্ষতি করতে আসতো, আমি ওর আটকাইতাম, তো এই জন্য ও ক্ষতি করতে পারে নাই। এই যে ঘটনাটা ঘটছে, ওরে ধরছিল আমি ওকে ছুটাইছি, ওই যে সাদা কালার যে আলোটা আসলো ওটা ওই পরিটাই ছিল। তো এখন বলে যে না তুই আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু হেল্প করছিস এখন যা, এখন চলে যা, ওরে ছাইড়া দে। তো যখন বলে যে ছাইড়া দিতে, তখন বলে না আমার ওর পছন্দ হয়েছে, আমি ওর সাথে থাকবো। তখন কবিরাজ তো করলো কি যে যখন দেখতেছে যে পরিটা কথা শুনতেছে না, তো সজীবের যে ছায়া পড়ছে, ছায়ার উপর ব্যাতের যে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে ও ছায়ার উপর খালি মারতেছে। তো মারতে মারতে দেখে কি যে ওই সজীব একটু আত্মনাদ করতেছে, না ছায়া দিয়ে মারিস না। তো এমন করতে করতে যে ছায়া দিছে, বলে ঠিক আছে আমি চলে যাব। তো বলার পর ওর শরীর ছায়া দিছে, সজীব আবার পড়ে গেছে। তো তখন শিহাব মামা বাবা ধইরা ওর চোখে মুখে পানি ছিটায় জ্ঞান ফিরাইছে। তো তখন আবার কবিরাজ ওকে একটা তাবিজ দিছে, তাবিজটা হানায় হাতের হানায় লাগাইতে বলছে। তো তাবিজ লাগাইছে, এর পরের দিন তো বলল কবিরাজটা সব খুলা বলছে বাসায়। তো তারপর থেকে আবার আরেকটা কাগজ দিছে, কয়েকটা আরবি লিখিত কাগজ দিছে, বলছে যে এগুলো বাসায় নিয়ে রাখেন, তাহলে আর বাসার সমস্যা হবে না, জিনটা চলে যাবে। তোর বাসার জিনটার পরে চলে গেছে। তো পরের দিন যে গ্রামে গেছিল ওই কবিরাজ থেকে আসার পর, পরের দিন কি করছে শিহাব, শিহাব ভাই, সোহান আর সজীব তো রাতের বেলা আড্ডা দিতেছে ওইদিকে নদীর তীরের ওই দিক দিয়ে, একটা রাস্তা আছে ওদের এলাকায়, ওই দিক দিয়ে যাইতে হয় বাজারে, ওখানে যে আড্ডা দিতেছে। তা আড্ডা দেওয়ার পর কি 11:30 নাগাদ আড্ডা দিয়া বাসায় বাসার দিকে আসতেছে। তো বাসার দিয়ে আসার সময় রাস্তা দিয়ে আসতেছে অন্ধকার, হাতের ডান সাইডে হলো ওই যে নদীর তীর আর সোজা রাস্তা। তো আস্তে আস্তে হঠাৎ করে সজীব খেয়াল করে কি যে ডানে তাকাইছে, দেখে নদী, নদীর যে নদীর মাঝখানে তীরে একটা নৌকা আছে, নৌকার উপর একটা সাদা কি যেন একটা অবয়ব শাড়ি পরা জাস্ট উল্টা হইয়া ঘুরা আছে, পিছনে চুল ছড়ানো উল্টা হয়ে ঘুরা আছে আর জাস্ট পানি পানিতে ঢেউ খেলতে আছে উল্টা হয়ে, মুখ চেহারা কিছু দেখা যাচ্ছে না। তখন সজীব সোহান আর শিয়াব মামার, শিয়াব ভাইরে বলে যে ভাই দেখো তো এদিকে কি জানি একটা নৌকায় দেখে একটা কে বসে আছে। তো শিয়াব ভাই আর সোহান তাকায় দেখে কিছু নাই, তো বলে কই কিছুই তো নাই। তখন সজীব দেখে যে না আছে। তো তখন সজীব একটা দেখতে আছে, আর তখন নাকি সজীবের কাছে একটা অসম্ভব একটা সুঘ্রাণ আসছে, এত সুন্দর সুঘ্রাণ, জাস্ট বলে যে মামা আমি যখন ওই টাইমে ছিলাম এত সুন্দর সুঘ্রাণ আমি কোন জীবনে কোনোদিন পাই নাই, ওই দিন ফার্স্ট পাইছি। আর মাঝখানে ঘরে অন্যরকম একটা ঘ্রাণ আসতো, ও ততটা খেয়াল করতো না, কিন্তু ওই দিন জাস্ট খেয়াল করছে যে এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসতেছে, যে দেখে ওই দিক থেকে আসতেছে। তো জাস্ট শিয়া ভাই আর সোহান তো ভাবছে যে না আবার কোনো সমস্যা হয় কিনা, পরে ওরা তাড়াতাড়ি করে জাস্ট বাসার দিকে চলে গেছে। তো যাওয়ার পরে তখন ওরা কিছু কাউকে কিছু বলে নাই, যেহেতু আড্ডা দিয়ে আসছে রাতের বেলা বকবে তাই। তো পরের দিন কি হয়েছে, পরের দিন সজীব গোসল করতে যাওয়ার সময় ওর তাবিজটা ভুলবশত খুলে রাখছে আর পড়তে মনে নাই। তো পড়তে মনে নাই ও আবার ও সেই আড্ডা দিতেছে, ওই দিন আবার জাস্ট সজীব আর সোহান ছিল। তো ওরা বাজারে আড্ডা দিতে গেছে, আড্ডা টাড্ডা দিয়ে 11:30-12 দিকে ও জাস্ট ওরা আসতেছিল। তো বাসায় আসার সময় বাসাটা পরে কি সোহানের বাসাটা আগে, ওরা আবার একই গ্রামের বাসা, তো সোহানের বাসাটা আগে আর সজীবের বাসাটা পরে। তো আসার সময় অতটা কিছু খেয়াল করে না, সোহান বাসায় চলে গেছে বলছে দেখা যাইতে পারবি, সজীবকে বলে হ্যাঁ আমি আছি, বলে আচ্ছা যা। তো সজীব বাসার দিকে যাইতেছে, আর কিছু 2 মিনিটের রাস্তা আছে তাহলে বাসায় চলে যাবে। তো সজীব যাইতেছে যাইতেছে হঠাৎ করে দেখে কি সামনে একটা কি জানি একটা সাদা কালার আলো আইসা সামনে উপস্থিত হয়েছে, একদম সামনে। তো ও তো জাস্ট ভয় পেয়ে গেছে। পরে সাদা কালার যে অবয়বটা আসছে, ও সজীবকে বলে যে তোমাকে আমার ভাল লাগছিল, তোমার সাথে আমি এতদিন ছিলাম, তোমার তোমার বাসায় একটা খারাপ জিন আসছিল, ওইটা তোমাকে ক্ষতি করতে চাইছে, বাট আমার জন্য ক্ষতি করতে পারে নাই, তুমি নিজের খেয়াল রাখো, আমি তো তোমার কাছে আসতে পারবো না, তোমার কাছে একটা তাবিজ বাহিন্দা দেওয়া ছিল, আজকে বাহিন্দা আসতে পারে তাই সামনে আসতে পারছি, কিন্তু তোমার কাছে আর আসতে পারবো না। তো এটা বলার পর সজীব তো জাস্ট চলে গেছে। তখন ওই ঘ্রাণটা পাইছিল, ওই সুন্দর সুঘ্রাণটা পাইছিল। তো তারপর থেকে সজীব বাসায় আসছে, বাসায় আসে যাওয়ার পরে বাসায় আগে যা আন্টিরে বলছে ঘটনা, পরে আবার সেই কবিরাজকে বলছে, বলার পর বলছে তাবিজ খুলছে কেন, পরে তাবিজটা লাগাইছে, আবার সজীব যে ফোনে বলে দিছে যে এই সেই সুরা কালাম পড়ো, যে ফু দাও। তো ওরপর থেকে আর ওইরকম কোনো সমস্যা হয় নাই, বাসায় আসে থাকে, ওই বাসার যে খারাপ জিনিস ওটাও আর কোনো দেখা যায় না এরকম কিছু একটা। এই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, জিন সংক্রান্ত একটা ঘটনা, এবং বাসা বাড়িতে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেই ফেস করে থাকে, অনেক পরিবারে কিন্তু আমরা দেখে থাকি, বিভিন্ন অ্যাপার্টমেন্টে দেখে থাকি, যে একটা গোটা অ্যাপার্টমেন্ট ধরে নিলাম যে 12-14 তলা একটা অ্যাপার্টমেন্ট, তো সেই অ্যাপার্টমেন্টের স্পেসিফিক একটা ফ্লোরে হয়তোবা প্রবলেম, আপনি হয়তোবা একটা জিনিস এই মোবাইলটা ধরে নিলাম আমি এখানে রেখেছি, ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম মোবাইলটা আছে আসলে ডাইনিং টেবিলে, আবার ধরুন হচ্ছে রান্নাঘরের কোনো একটা জিনিস সেটা চলে গেছে কাছে হচ্ছে বারান্দাতে। তো এরকম বেশ কিছু অদ্ভুত ঘটনা কিন্তু অনেক বাসাতেই আজকাল ঘটে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনেক সময় কিন্তু এরকম ঘটনা অনেক ফ্ল্যাটেই ঘটে থাকে। তো ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। নাম্বারটা 26969, একই সাথে facebook.com/jagofm, এখানে কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করতে পারবেন, জানাতে পারেন। জেএফএম স্পেস দিয়ে নাম লোকেশন, আপনার যদি বলি যে প্রশ্ন বা জিজ্ঞাসা ভূ স্টুডিও নিয়ে যদি আপনি আসতে চান কিভাবে, সেই প্রসিডিউরটা আপনি যদি জানতে চান সেটাও করতে পারেন। তবু আমি বারবার করে একটু পরপরই বলছি, যদি আপনি আগামী পর্বে এখানে আসতে চান, RBS তারপর আপনার নাম লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আমরা সাব্বিরের দ্বিতীয় ঘটনাতে যাব। সাব্বির, এই ঘটনাটা কোথাকার ঘটনা?
এই ঘটনাটাও আমি দ্বিতীয় ঘটনাটা বলবো, সুজীবের বাসা, সুজীবের সাথে ঘটনা, সুজীবের বাসারই ঘটনা। ওইটা ওটাতে আমি উপস্থিত ছিলাম, আমি নিজে সাক্ষী। তো ঘটনাটা হয়েছে কি যে ওর যে বাসা, তো বলছে আগে থেকে একটা সমস্যা ছিল। তো বাসায় একটা ওদের যে রুমটা ছিল, বলছে এদিকে একটা বেডরুম আর একটা হচ্ছে ডাইনিং প্লেস, আর এই পাশে একটা বাথরুমের সাথে একটা ছোট একটা রুম ছিল। জাস্ট ওরা কি করতো যে এই রুমটা ফাঁকা পড়ে আছে, কি করবে এটা একটু ভাড়া দিত, যারা ব্যাচেলার তাদের একটা ভাড়া দিত। তো এমনই একটা ভাড়াটিয়ারা ছিল, থাকতে থাকতে চলে গেছে, আর একটা নতুন ভাড়াটি আসছে। তো ভাড়াটিয়ারা আসছে, ওদের থাকতেছে। তো আমি একদিন ওদের বাসায় গেলাম, যাওয়ার পরে ওই যে ভাড়াটিয়া একটা ফ্যামিলি থাকতো, একটা দাম্পত্য, তার একটা বাচ্চা ছিল। তো ওই যে দাম্পত্যের যে ছেলেটা, ওরে ছোট ছিল, কিন্তু ওরে দেখলেই মানে আমি যেদিন ফার্স্টটা দেখি, দেখার সাথে সাথে মনে না ছবিটার না কেমন একটা অন্যরকম ভাব ফেসে। তো ওই দিন দেখছি, দেখার পরে সুজীবকে বললাম, মামা এই কারা আসছে নতুন কি? বলে হ্যাঁ নতুন আসছে থাকে। তো এখন আমরা তখন ভাবছি না থাক সমস্যা নাই, কিছু একটা হবে হয়তো। তো তারপর থাকতেছে থাকতেছে, তো থাকতে থাকতে চার পাঁচ মাস গেছে। যাওয়ার পরে থাকতে থাকতে ওরা কি করতো, বাসা ভাড়া নিয়ে একটু ঝামেলা ছিল, একটু অর্থ সংকটের জন্য দিতে পারে না কি জানি। তো এমন করতে করতে আন্টি বলছিল যে যে ভাড়াটা কবে দিবা, এরকম একটু সমস্যা, টাকা লাগবে, কবে দিতে পারবা। তেমন বলতে বলতে বলে আচ্ছা দিবনি, এত তো কিছু বলার দরকার নেই, জাস্ট রাগি ভাবে বলছিল। তো বলার পর আন্টি বলে যে এইভাবে তো আর চলবে না, ভাড়াটা যদি এরকম ভাড়া নিয়ে যদি সমস্যা হয়, এখন তো দুই এক মাস যদি সমস্যা করতেছো, তো এইভাবে আর থাকা যাবে না, তোমরা চলে যাও, তো রাগের মাথায় বলছিল। তো বলার পর উনি তো মনে হয় রাইগা গেছিল, তখন আর ওই যে ওনার যে বউ উনি কি বলছে আচ্ছা ছ সরে আসো। তো ওই দিন যাওয়ার পর, যাওয়ার এক সপ্তাহ পর থেকে আন্টিদের কি জানে কি জানে একটা সমস্যা হইতো, যে আঙ্কেল যে কাজ করতো, আঙ্কেল কাজে হঠাৎ করে জাস্ট অবনতি ঘটতেছে, লাভ হইতেছে না কাজে, আঙ্কেলের কাজে লাভ হইতেছে না, বাসায় সমস্যা, জাস্ট সমস্যা সৃষ্টি হয়েছে। তো এমন করতে করতে এক মাস জায়গাত অনেক সমস্যা হইতে হইতে আন্টি একদিন কি করছে, ওনাদের যে ওয়ার্ড্রোপ, ওয়ার্ড্রোপটা জাস্ট চেক দিতেছে যে কাপড় গুছাইতেছে, গুছাইতে গুছাইতে একদিন দেখে কি একটা কাগজ পাইছে। কাগজটা এমন ছিল, কাগজটা একটা হাতের কাছে ছিল, ছোট একটা কাগজ, হাতের মধ্যে আইটা যাবে এরকম একটা কাগজ। কাগজের উপর দিয়ে কতগুলো বক্স ছিল, বক্সের মধ্যে কতগুলো আরবি মনে হয় নাম লেখা ছিল, তা আরবি লেখা, নিচে কালী পূজারী কালী মূর্তি আছে না, কালী মূর্তির ছবি দেওয়া, নিচে কালী মূর্তির ছবি দেওয়া, উপরে কতগুলো বক্স, বক্সে মনে হয় নাম নাকি আরবি লেখা। তো এটা পাওয়ার পর আন্টি তো জাস্ট ভয় পেয়ে গেল, কি রে কি হলো। ওনাদের রুমের ভিতরে কিন্তু ছিল ওই যে ওয়ার্ড্রোপ, ওটা ওনাদের রুমের ভিতরে ছিল। তো এটা পাইছে, পাওয়ার পর বিকেলবেলা আমরা তো সবাই ফুটবল খেলা এলাকায় ফুটবল খেললাম, খেলার পরে আসার পর আন্টি সুজীব যে সুজীব বাসায় গেছে, যাওয়ার পর আমি বাসায় ঢুকবো, এরকম সময় সুজীব আমার ডাক দেয়, ওই সাবি এদিকে, যে কি আমি বলি কি হয়েছে, বাসায় তাড়াতাড়ি। তো আমি বাসায় গেলাম, আন্টি তো ওরা আবার বাসায় ছিল না, যে ভাড়া থাকতো ওরা বাসায় ছিল না, বাইরে মনে গেছিল। তো আন্টি বলে যে দেখাইলো, কাগজটা দিল। তো দেখার পরই তো ভাই পেয়ে গেছি কি এটা কি। তো আমরা তো জাস্ট ভাবতেছি কি না কি হইতে পারে এক একটা, যে কি। পরে সজীব কি বলছে, আঙ্কেলে ফোন দিয়ে বলছে এরকম এরকম ঘটনা। তো আঙ্কেল বলে আমি তো কাজে আছি, সিলেটে আছি, আমি আর আসতে পারবো না, তো তুই এটা হুজুরের কাছে নিয়ে যা। তো ওই কাগজটা নিয়ে আমি আন্টি ওই কাগজের আবার একটা ছবি তোলা ওই যে কবিরাজ আছে ওই কবিরাজের কাছে পাঠাইছে। তো পাঠানোর পর আমি আর সজীব কি করছি, এটা নিয়ে বলো যে যা এটা একটু মসজিদে হুজুরের কাছে নিয়ে যা। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর নিয়ে গেছিলাম আমি আর সজীব। যাওয়ার পর হুজুর তো তখন আবার ওই হুজুরটা তেমন গুরুত্ব দেয়নি, তো বলছে আর কি শোন, আচ্ছা এটা পাইছো, এটা জাস্ট ছিঁড়া ফালায় দো, পানিতে ভিজিয়ে ছিঁড়া ফালায় দো। তো আমরা তো ভাবলাম যে না এটা তো এইভাবে হবে না, জানতে হবে কি এটা কে ক্ষতি করছে না করছে। তো তারপর আমার একটা বড় ভাই আছে, তো বড় ভাই একটু আবার একটু নামাজ কালাম পড়তো। তো ভাই এরকম আমাদের হয়রান দেখে বলে জিজ্ঞেস করে এদিকে কি হয়েছে। আমি বললাম যে ভাই দেখেন তো এরকম এরকম অবস্থা। তো বলে যে অমুক একটা জায়গায় যায়, অমুক মসজিদে হুজুরের কাছে যা। তো আমি আর সজীব কি করলাম যে ওই মসজিদে গেলাম। যাওয়ার পর দেখি যে হুজুর নাই, তো হুজুরের জন্য একটু অপেক্ষা করলাম। আধা ঘন্টা অপেক্ষা করার পর দেখলাম হুজুরটা আসছে। তো হুজুরের কাছে গেলাম, সালাম টালাম দিয়া বললাম যে হুজুর আমার এই হুজুর এই ভাইটা পাঠাইছে। তো বলে আচ্ছা কি সমস্যা। তো পরে হুজুর এই কাগজটা দিলাম। কাগজটা দেওয়ার পরে হুজুরটা দেখছে, দেখার পরে বলে যে এই কাগজটা তোমরা এক কাজ করো, এটা আমি তোমাদের কালকে বলবো কি হয়েছে, তুমি এই কাগজটা এখন আপাতত তুমি এখন এটা নিয়ে যাও, নিয়ে যা পুড়ায় ফেলো। তো আমরা হুজুরের কথার মতো আমি সজীব তখন আরো দুই তিনটা ফ্রেন্ড আসছে, ওদেরকে নিয়ে একটা জায়গায় গেছি। যাওয়ার পরে আমি কি করছি, আমার বলে আচ্ছা মামা তুই পুরা, আমার তো ভয় লাগতেছে তুই পুরা। আমি বললাম আচ্ছা দে কি আর হবে। তো আমি যখন ওই কাগজটা নিছি, নেওয়ার পরে রিক্সাতে যাইতেছিলাম একটা জায়গায়, ওই জায়গায় নিয়ে যায় একটু পুরাবো। তো আমি কি করতেছি নর্মাল জাস্ট ওই কাগজটা নেওয়ার পরে কতগুলা সুরা তেলাওয়াত করছি, যে সুরা ফাতিহা, সুরা ইখলাস, নাস, ফালাক, এসব দুরুদ শরীফ তেলাওয়াত করার পর জাস্ট কাগজে ফু দিছি, আরো অনেক সুরা কেরাত তেলাওয়াত করার পর ফু দিছি। দেওয়ার পর জাস্ট মনে মনে দোয়া করছি আল্লাহ এই সুরা কাইটা যায়, এরকম কিছু কাইটা যায় যা আছে। তো তারপরে কি হলো, সজীবরা হঠাৎ খেয়াল করে যে আমার শরীর থেকে অদ্ভুত একটা ঘ্রাণ আসতেছে, আতর আতর ঘ্রাণ, অন্যরকম একটা ঘ্রাণ আসতেছে। তো এটা দেখার পরে সজীব বলে মামা তুই আতর লাগাইছিস? আমি বলি না তো, আমি আতর তোর সাথে খেলার পরে তো চলে আসলাম, তোর শরীর থেকে অদ্ভুত একটা আতরের গন্ধ আসতেছে। তা আমি বললাম কই, আমার শরীর থেকে তো কোনো গন্ধ পাইতাছি না। তো এটা হওয়ার পর বলে যে হবে হয়তো, তাহলে মনে ভুল না কি জানি একটা কিছু একটা হবে। পরে আর আমি অতটা খেয়াল করি নাই, জাস্ট কি করছি একটা মানে জায়গায় গেছি। ওই জায়গায় যাওয়ার পরে যে আড্ডা দিব, তো ওইখানে আমি আবার সেই চুরাকের এক পয়রা একটা কাগজের মধ্যে মুড়াইয়া ওইটা জাস্ট আগুন দিয়ে পুড়ায় ফেলছি। তো পুরানোর পর আমরা ওখানে একটু আড্ডা দিলাম। দেওয়ার পরে বাসার দিকে আসবো, রিক্সায় উঠছি, বলে মামা তুই তোর শরীর থেকে না প্রচুর আতরের গন্ধ আসতেছে, প্রচুর আতরের গন্ধ আসছে, জাস্ট খালি ঘ্রাণ ছড়াইতেছে তোর শরীর থেকে। আমি বললাম কই ভাই, আমার শরীরে কোনো আতর দিলাম না, এত আতরের গন্ধ কই থেকে আসবে? বলে না মামা তোর শরীর থেকে আতরের গন্ধ আসতেছে। তো আমি তো পরে জাস্ট বাসায় গেলাম। আমরা বাসায় আসছি, আন্টিরে বললাম খুললা যে এরকম এরকম অবস্থা। পরে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাসায় আসার পর যখন আমি বাসায় ঢুকছি, ঢুইকা জাস্ট বসছি, বসার পরে আমি খেয়াল করতেছি আমার শরীর থেকে আসলেই একটা আতর গন্ধ আসতেছে। তো আতর গন্ধ পাওয়ার পর আমি তো জাস্ট ভয় পেয়ে গেছি, কিরে আমি তো আতর দিলাম না, আমার শরীরে আতরের গন্ধ কই থেকে আসতেছে? তো এটা দেখার পর আমি জাস্ট গোসল করছি, গোসল করে আয়সা দেখি কি যে আমার শরীরে খালি কাঁপতাছে, কাঁপতে কাঁপতে জাস্ট আতরের গন্ধটা যায় না আরো বাইরে গেছে। আমি তো আম্মুর কিছু বলতে পারলাম না। তো ওই দিনকার জাস্ট শরীরে খালি আতরের গন্ধটা বাইরে গেছে, যাওয়ার পরে আমি কি করছি, না পারে রাতে এশার নামাজটা পড়ছি, পড়ার পরে কোরআন তেলাওয়াত বসছি। কোরআন তেলাওয়াত করতেছি, করতে করতে আমার জাস্ট কেমন জানি মনে হইতেছে যে সাইডে কেউ আছে, এই পাশে কেউ আছে, পিছনে তাকাইতেছি দেখি যে না কেউ নাই, আবার এই পাশে মনে হয় কেউ আছে। এমন করতে করতে জাস্ট কোরআন তেলাওয়াত করতেছি আর আল্লাহ আল্লাহ এরকম কি হইতেছে এগুলা। তো এমন করতে করতে কোরআন শরীফ তেলাওয়াত করলাম, করতে করতে রাত হইল। তো এরকম আধা ঘন্টার মতো কোরআন তেলাওয়াত করছি, করার পরে আমি তো বললাম যে তারপর থেকে দেখি যেটা নর্মাল হইতেছে, জাস্ট কোন গন্ধটা মনে চলে গেছে এরকম। তো এরকম হওয়ার পর আমি জাস্ট কোরআন শরীফটা রাখলাম, আয়েশা ঘুমাইতে যাব। তো ঘুমানোর সময় খেয়াল করি যে লাইটটা অফ করছে, বাইরে থেকে জাস্ট হালকা আলো আসতেছে জানলা দিয়ে, চাঁদের আলো। তখন সময় খেয়াল করি যে কি যেন একটা ছায়া দাঁড়ায় আছে। আমি তো জাস্ট লাফ দিয়ে উঠছি, উঠে কি পরে উঠে দেখি যে না গায়েব হয়ে গেছে, ছায়াটা নেই। তারপর আবার শুইছি, শোয়ার পরে দেখি যে দরজার একদম সোজা কি জানি একটা জাস্ট মূর্তির মতো দাঁড়ায় আছে। আমি তো জাস্ট ভয় পাইছি, ভয় পাওয়ার পর মুখে কম্বল দেয়া, কম্বল দেওয়ার পর জাস্ট চুপচাপ ছিলাম। তারপর আমার থাকতে থাকতে দেখি ঘুমায় গেছি। তো ঘুমানো ঘুমায় যাওয়ার পর পরের দিন সকালবেলা আবার সেই ভাইয়ের যে হুজুরের কথা বলছিল, হুজুরের কাছে যা বলছি হুজুর এমন এমন ঘটনা ঘটছে। তো হুজুর বলে যে আমি তোমার ওটা যে দেখছিলাম ওইটা সজীব, যে নাম বললাম সজীব, সজীবের যে বাসা, ওর বাসা যে ভাড়াটিয়ারা, ওরা ওদের উপর যে কালী মূর্তি আছে ওইটা ওরা ওজা পূজা পূজা করে, ওটা ওরা পূজারী, ওরা কি করছে এটা তোর বাসায় কালো জাদু করছে যে বাসায় কোনোদিন উন্নতি হবে না। তো এটা করার পর তো তুমি যেহেতু এটা নিয়ে গেছিলা, তো ওর সাথে যে একটা খারাপ দিন ছিল ওইটা তোমার পিছু নিছে, যে এটা পুরাইছে যখন নেওয়ার জন্য পিছু নিছে, তারপর তুমি বাসায় গেছো কোরআন শরীফ পড়ছো, তারপর থেকে যখন শরীরটা তোমার একটু পবিত্রতা আসছে তখন ওই জিনিসটা চলে গেছে। আর নাই সমস্যা নাই, তুমি এক কাজ করো, আমি তোমার পানি পরা দিতেছি, তুমি পানি পরাটা খাও, খাওয়ার পরে দেখো তোমার শরীর ঠিক হয়ে যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে হুজু। পরে আমরা তো আমি আর সজীব যা বাসায় আসলাম, সজীবের বাসায় এসে আন্টিয়া বললাম এই ঘটনা। তো আন্টি আবার আঙ্কেলকে বলল, বলার পরে তো বলে ওদেরকে এই মাসের মধ্যে বাসায় থাকতে বলো। তো পরে ওদের ধরা হয়েছে, আন্টি নাকি আন্টিরা ধরছিল, আমরা তো ভাবছিলাম যে আমরা ধরবো, বলে না বাবা থাক কিছু করার দরকার নাই, ভুল হয়তো করছে শুধরাই নিবে। পরে আন্টি যায় গেছে, যাওয়ার পর ওদেরকে বলছে এরকম এরকম কেন, ওরাও শিকার গেছে, শিকার যাওয়ার পর বলে যে সামনে মাসে তোমাদের এই বাসায় থাকা যাবে না, চলে যাবে, ওরাও জাস্ট চলে গেছে। তো এর মাঝখানে যখন এরকম একটা কাগজ পাইছে আন্টি, এরকম আরো দুই তিনটা কাগজ পাইছে অনেক জায়গায় রাখছিল। তো এর মাঝখানে বলে রাখি যে যখন আমরা যখন ছিল ওই ভাড়াটিয়ারা, তো আমরা হঠাৎ করে খেয়াল করতাম যে সজীবের বাসার সামনে দিয়ে যখন যাইছিলাম ব্যালকনিতে দেখতাম যে আলো জ্বলে, আন্টি নাই, আন্টি বাহিরে, দেখতাম যে ওরা আলো জ্বলতেছে, ওরা মানে বাসার ভিতরে ওরা যা সজীবদের রুমে আসে। আয়েশা যখন একদিন আমরা খেয়াল করলাম, বললাম কে, পরে ওরা জাস্ট বললো যে আরে এখানে তো আসছিলাম খাতা নিতে, তোমার সজীবের তোমার খাতাটা নিতে আসছিলাম, একটা কাগজ একটা নাম্বার লিখবো। তো যাওয়ার পর আমরা ভাবছিলাম যে নর্মাল, কিন্তু পরে বুঝি যে এখন আসে বুঝতে পারি তখন ওরা এরকম কাগজ লুকায় রাখতো। তো আন্টি জাস্ট খুঁজে পাইছে, পরে আবার ওদেরকে জিজ্ঞাসা করছে এরকম আর কয়টা কাগজ কোন কোন জায়গায় আছে, পরে আরো বললো যে এই এই জায়গায় কাগজগুলো আছে। পরে আন্টি বাহির করলো, বাহির করার পর ওগুলো আবার আর আঙ্কেল নিয়ে গেছে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর, তো হুজুর ওগুলা বললো যে পুড়ায় ফেলেন। তো পুড়ায় ফেলার পর এরপর ভাড়াটিয়ারা চলে গেছে, এরপর আমার উপরেও আর কোনো ইফেক্ট আসে নাই, সজীবদের বাসায় এরকম আর কোনো ঘটনা ঘটে না, এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, এবং আমরা সাব্বিরের কাছ থেকে আজকে দুটো ঘটনাই শুনছি, রাইট, বেশ বড় বড় দুটো ঘটনা আমরা শুনছিলাম সাব্বিরের কাছ থেকে। এবং ব্যাপারগুলো আসলে এরকমই হয় যে আপনি কিছু কিছু প্যারানর্মাল ঘটনা দেখবেন সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, আবার কোন কোন ঘটনার রেশ কিন্তু অনেক থেকে যায়। তো ওরকম বেশ কিছু ঘটনা আমরা দুটো ঘটনা ইনফ্যাক্ট সাব্বিরের কাছ থেকে শুনছিলাম। সাব্বির বাকি ঘটনাগুলো অন্য কোন একটা এপিসোডে আমরা শুনি, ঠিক আছে? তো সাব্বিরকে আজকে আমরা বিদায় দিব, বাট তার আগে যেটা বলছি, ঠিক সাব্বিরের মতো করে যদি তুমিও আসতে চাও আগামী পর্বে হতে পারো তুমি স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিংবা আপনি জব করছেন, বিজনেস করছেন, হয়তো বা আপনি হাউস ওয়াইফ কিংবা কোনো প্রফেশনাল নাই, কোনো প্রবলেম নেই, বাট আপনার কাছে দুইয়ের অধিক ঘটনা যদি থাকে, রেজিস্ট্রেশন করেন এবং আসছে পর্ব, মানে আগামী পর্বে ভূত স্টুডিওতে আমরা চাই যে আপনি আসুন আপনার ঘটনাগুলো বলবার জন্য। মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা এবং বিরতির পর যখন ফিরছি তখন আরও একজন অতিথি এবং তার কাছ থেকে আরো বেশ কিছু ঘটনা। সো সঙ্গেই থাকুন, শুনতে থাকুন ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফকুন সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফকুন সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
স্বাগত আপনাকে আরো একটাবার এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কিন্তু এই মুহূর্তে মানে একটা ভালো কোম্পানি দিচ্ছে, রাইট? এবং বেশ ভালো লাগছে। ভূত স্টুডিওর আজকের গল্পগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। পুতুলের কাছ থেকে কিছু ঘটনা শুনছিলাম, আফটার দ্যাট সাব্বির এসেছিল এবং সাব্বিরের কাছ থেকে কিছু ঘটনা শুনছিলাম, এবং ওভারঅল সবকিছু মিলিয়ে যদি বলি যে আজকের ভূত স্টুডিওর সময়টা কিন্তু বেশ ভালো কাটছে। অ্যান্ড অনেকে আমাদের সাথে এসএমএস প্যানেলে প্লাস হচ্ছে ফেসবুক লাইভের থ্রুতে কিন্তু অনেকে আমাদের সাথে কানেক্টেড রয়েছেন। চেষ্টা করছে এক এক করে সেই কমেন্টগুলো নেওয়ার জন্য। শফিক আহমেদ আছেন ওদের সাথে, কাউসার আলী বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে কুয়েত থেকে, সবসময় তিনি থাকেন। রশিদ খান আছেন ওদের সাথে, আবু সাগর জয়েন করে আছেন ওদের সাথে, সৌরভ ভাই। এবং সৌরভ ভাই যেটা বলছেন যে আজকে শুরু থেকে তিনি শুনতে পারেন নাই, মাত্রই তিনি জয়েন করলেন। ওকে, তো এখন পর্যন্ত যেহেতু চলছে, আপনি লেট করে যেহেতু জয়েন করে ফেলেছেন, কোনো সমস্যা নেই, আপনি প্রোগ্রামটা শেষ হয়ে গেলে পুরো এপিসোডটা কিন্তু ইউটিউবের থ্রুতে বা ফেসবুকের থ্রুতে শুনতে এবং দেখতে পারবেন। বাট তার পাশাপাশি যেটা বলছি, পরের পর্বে যদি আপনি আসতে চান, নিয়মটা খুব ভালো করে জানেন, বাট একদমই নতুন যেই বন্ধুটা তার জন্য আরেকটাবার বলতে চাই, RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এনিওয়েজ, আমরা সর্বশেষ যে অতিথি তার সাথে পরিচিত হব। কি নাম বন্ধু তোমার? সাকিব সিয়াম।
হচ্ছে একজন বড় ভাইয়ের ট্রেন কেন্দ্রিক,
শুনি আমরা ঘটনাটা।
বড় ভাইয়ের কাছ থেকে এটা কালেক্ট করা, তো উনি যেভাবে বলছে আমি ওনার ভাষাতেই বলি। উনি এভাবে আমাকে বলে যে আমি একটি বেসরকারি জব করি, তো অফিসের কাজে হঠাৎ একবার আমার উত্তরবঙ্গে যাওয়া হয়। তো উত্তরবঙ্গে যাওয়ার পরে যে কাজটি থাকে সেটি সারতে সারতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর আমি প্ল্যান করলাম যে আগামীকাল সকালে ট্রেনে ঢাকা ফিরব, বাট হঠাৎ করে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ ছিল আমাদের অফিসের, সেখানে একটি নোটিশ আসলো যে আগামীকাল সকালে নাকি আমাদের মিটিং আছে। তো সেটার কারণে আমি চিন্তা করলাম যে আমি রাতে কোনো একটা ট্রেনে বা যেভাবেই হোক, যে পদ্ধতি অবলম্বন করেই হোক, ঢাকাতে ব্যাক করি, যাতে আমি সকালে ওই মিটিং অংশগ্রহণ করতে পারি। তো সেই ক্ষেত্রে ওইভাবে প্রিপারেশন নিয়ে আমি সবকিছু গুছিয়ে রাতের বেলায় সন্ধ্যার পরপর পাশের একটা রেস্টুরেন্ট থেকে ডিনারটা আগে আগে সেরে ফেলি, তারপরে ট্রেনে ওঠার উদ্দেশ্যে স্টেশনে যাই। স্টেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে প্ল্যাটফর্মে আশেপাশে কোথাও কেউ নাই। তো এরপর আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে শেষ ট্রেন কয়টায়, তারা আমাকে বলল যে 11:30 আনুমানিক এই টাইপের কোন একটা টাইমে হবে, স্থানীয় যারা ছিল। এরপর আমি হাঁটতে হাঁটতে কিছু দূর আগে যেখানে টিকিট বিক্রয় করে সেইখানে গেলাম। আশেপাশে দেখতে পাইলাম যে সর্বোচ্চ 2 থেকে 3 জন মানুষ ওইখানে হাঁটাচলা করতেছে, প্লাস হচ্ছে একজন চাওয়ালা যারা হচ্ছে কাঁধে করে চা, বিড়ি, সিগারেট এগুলো সবকিছু বিক্রি করে। তো উনি এভাবে হাইটা হাইটা চা বিক্রি করতেছে। তো তখন তো হচ্ছে মানুষজন একেবারেই নাই স্টেশনে, তো এই জন্য উনি না হাইটা বসে আছিল। তো আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে শেষ ট্রেন কয়টায়, উনি বলল যে সঠিক জানি না, আপনি যিনি বিক্রয় করতেছে ওনার কাছ থেকে টিকিট কাটেন, তখনই দেখতে পারবেন। তো আশেপাশে যেমন একটি নিরিবিলি পরিবেশ, ছিমছাম দু চারটা কুকুরের মানে ডাক শোনা যাইতেছে, এছাড়া আর কিছু না, অন্ধকার, প্ল্যাটফর্মের লাইটও তেমন একটা আলো নাই, নিভু নিভু আলো জ্বলতেছে। তো আমি যিনি টিকিট বিক্রয় করে ওনার কাছে গেলাম, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে শেষ ট্রেন কয়টায় কিংবা টিকিট আছে কিনা। দেখতে পাইলাম যে উনি খুবই মানে চোখ লাল হয়ে আছে। তো আমি ধারণা করলাম হয়তো অনেক দিন ঘুমানো হয় না, বা এই যে নাইট ডিউটি করে রাতের বেলায় টিকিট বিক্রয় করতে হয় সেই জন্য হয়তো। তো উনি আমাকে একটু আর চোখে তাকায় বললেন যে আপনি শেষ ট্রেনে যাবেন? আমি বললাম যে হ্যাঁ। তো উনি আমাকে একটা টিকিট দিয়ে বলল যে অচেনা কোনো স্টেশনে আপনি নাইবেন না। তো এটা শুনে আমি একটু অবাকই হইলাম যে এটা আবার কেমন কথা, অচেনা স্টেশনে নামার তো প্রয়োজন পড়তেই পারে, বিরতির মতো একটা টাইম দেওয়া হয়। তো তখন হচ্ছে ওনার কাছ থেকে আমি টিকিটটা নিয়ে কিছুক্ষণ বৈসা রইলাম। তো ট্রেন আসতে একটু দেরি হইতেছিল, তখন প্রায় বাজে 11:40 এমন টাইম। তো ওই চাওয়ালাকে আমি বললাম যে চাচা এক কাপ চা দেন আমাকে। উনি আমাকে বলল আপনি কি শেষের ট্রেনের টিকিট পাইছেন? তো আমি বললাম যে হ্যাঁ শেষের ট্রেনের টিকিট আমি পাইছি। তো এটা বলার পরে উনি আমাকে একটু মুচকি হাসি দিয়ে একটু আর চোখে তাকায় বলল যে আপনি যে শেষের ট্রেনের টিকিটটা পাইছেন তো দেখেন কি হয়, ভাগ্যে কি আছে। এটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। এরপর আমি বুঝতে পারি যে এটা ছিল আমার একটা স্বপ্ন। তো এতটুকু হওয়ার পরে আমি একটু মানে ভয় পেয়ে যাই, এরপর একটু পানি খাই পাশে থেকে। পানি খাওয়ার পরে সবকিছু মানে দেখলাম যে স্বাভাবিক হয়েছে। এরপরে আসলেই আমার হচ্ছে উত্তরবঙ্গে একটা কাজ ছিল, তো ওইটাই আমি আগে স্বপ্ন দেখছি। তো এটা স্বপ্ন দেখার পরে এত পরিমাণে ভয় পাইছিলাম যে মোটামুটি বডিতে জ্বর চলে আসে। তো যাই হোক, ওইগুলা কাটায় উঠছি, চিন্তা করছি যে এটা তো স্বপ্ন, তো এগুলা বাস্তব কিছু না, এত ভয় পাইলে চলবে না, এই টাইপের কিছু একটা বইলাম, মনকে সান্ত্বনা দিছি। তো ওই কাহিনী যাওয়ার এক সপ্তাহ পরে, মানে আমার আসলেই যে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল, আমার সেই কাজটা কমপ্লিট করার জন্য অফিসের কাজে আমি যাই। তো উত্তরবঙ্গে যাওয়ার পরে এমন সেম একটা কাহিনী হয় যে ট্রেনে মানে আমার আসতে হবে, রাত হয়ে গেছে কাজ শেষ করে। তো এরপর দিন তো সচরাচর মানে দিনটা ছিল হচ্ছে রবিবার, মানে রবিবার দিন মিটিং থাকতো অফিসে, শনিবার যেহেতু ওই একটু ফ্রি, সো সেক্ষেত্রে শনিবারই আমাকে পাঠানো হয়েছিল। তো আমি যেহেতু স্বপ্নে এটা দেখছি, প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল আগে থেকে, এটা স্বপ্নে দেখছি, এই জন্য আমি ওই ট্রেনের গন্তব্য ওই প্ল্যানিংটা বাদ দিয়ে আমি ভাবলাম যে আমি বাসে করে যাব, কারণ এটা আমি একবার স্বপ্নে দেখছি, প্রচুর পরিমাণে ভয় পাইছি। তো সেক্ষেত্রে ওইখান থেকে আমি একটা বাসের টিকিট সংগ্রহ করতে চাইলাম। তো ওনারা আমাকে বলতেছে যে এত রাতের বেলা ভাড়া কিন্তু অনেক বেশি হবে, কারণ লিগ্যাল যে ভাড়াটা আছে ওইটা দিয়ে যাইতে হইলে আপনি অন্যান্য সময় যাইতে পারতেন, এখন তো প্রায় রাত প্রায় 9:10 বাজে, তো এখন যে বাসে যাবেন আপনার একটু ভাড়াটা বাড়াইয়া দিতে হবে। তো আমি বললাম যে বিপদে যেহেতু পড়ছি তো সেক্ষেত্রে এটা দিতেই হবে, তো আমি একটু এক্সট্রা ভাড়া দিয়ে ওই বাসের টিকিটটা সংগ্রহ করে নিই। বাসের টিকিট সংগ্রহ করার পরে আমি যখন বাসে উঠে বসলাম, তখন দেখলাম যে একটা বৃদ্ধ লোক আমার সাথে বসে আছে, আনুমানিক বয়স হবে 50-60+ এমনই, চুল দাড়ি সহ মানে চোখের উপরে যে ব্রো আছে আইব্রো ওইটাও পাকা। তো উনি আমার সাথে বসে আছে, কোনো কথা নেই, চুপচাপ বাস যখন ছাড়ছে, বাসের গন্তব্যস্থল অনুযায়ী বাস চলতেছে। তো কিছু দূর আগানোর পরে ওই বৃদ্ধকে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কোথায় যাচ্ছেন আপনি, ঢাকাতে? পরে উনি আমাকে বলল যে না ঢাকাতে না, আমি এর আগেই নাইমা যাব, ঢাকার বাহিরে। পরে আমি আর কোনো কথা জিজ্ঞেস করিনি। এভাবে বাস চলতেছে চলতেছে, হঠাৎ আমার ক্ষুধা পায়, এত পরিমাণে ক্ষুধা পায় যে আমি যেভাবেই হোক খাবার খাইতে হবে। তো কিছু দূর আসার পরে প্রায় 3-4 ঘন্টা পর বাসটা হচ্ছে একটা ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পরে আমি আমার রাতে ডিনারটা সাইরা ফেলাই। তো ডিনার সারার সময় আমি খুঁজতেছিলাম যে আমার পাশে যে বৃদ্ধ লোকটা বাসে বসা ছিল উনি কোথায়, আশেপাশে আছে কিনা, কিংবা উনিও কি ডিনার করতে আসছে কিনা, তাহলে ওনার সাথে একটু গল্প করে ফ্রি হয়ে গল্প করতে করতে বাকি রাস্তাটা যাইতাম, একটু ফ্রেশ লাগতো। তো ওনাকে আমি কোথাও দেখতে পাই না। যখন আবার বাসটা ছাড়ার সময় হয়, মানে ব্রেক থাকে সাধারণত 20 মিনিট, ওই 20 মিনিট পরে যখন বাসটা ছাড়বে, এর 1 থেকে 2 মিনিট আগে দেখলাম যে উনি আবার আইসা আমার পাশের সিটে বসছে। তো উনি যখন আমার পাশের সিটে আইসা বসছে, বসার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন আঙ্কেল? তো উনি আমাকে বললো যে এটা তো আরেকজনের ব্যক্তিগত ব্যাপার, আমি যে কোনো জায়গায় থাকতে পারি, তুমি আমাকে এটা নিয়ে প্রশ্ন কেন করতেছো? তো আমি মনে মনে ভাবলাম যে লোকটা কত রুড, স্ট্রিক্ট, ওনার সাথে এইসব বিষয়ে প্রশ্নটা করা উচিত হয় না আমার। তো এরপরে আমি ভাবতে লাগলাম যে আরেকটু ফ্রি হওয়া যায় কিনা ওনার সাথে দেখি। তো জার্নিটা যেহেতু প্রায় 12 থেকে 13 ঘন্টার বাসের জার্নি, সেক্ষেত্রে ব্রেক আরো একটা থাকবে। তো ওনাকে আমি আবার কিছু একটা প্রশ্ন করব এমন ভাবতেছিলাম। তো এরপরে আমি ওনাকে বললাম যে আপনার কাছে কি খাবারের পানি হবে? তো উনি বললে হ্যাঁ আমার ব্যাগে পানি আছে, নিয়ে নাও। মানে উনি ওইটা নিজ হাতেও দেনে আমারে, এতটা পরিমাণে রুড ওনার ব্যবহার। তো ওইটা দেখে আমি একটু অসন্তুষ্ট হইলাম, এরপরে নিজের হাতে নিয়ে পানিটা খাইলাম। তারপর আবার কয়েকবার ভাবতেছিলাম যে পানিটা খাওয়া ঠিক হবে কিনা। তো এরপরে আমি আর কোনো কথা বাড়াই না, একটু ঝিমুনি দিয়ে ঘুমাইয়া পড়ি। এর কিছুক্ষণ যাইতে না যাইতে প্রায় 5-6 ঘন্টা এভাবে চলে যায়, মানে ঘুমাইতে ঘুমাইতে, ঘুমের মধ্যে আর ওইভাবে টের পাই নি কোন দিক দিয়ে টাইম চলে গেছে। তো এর পরবর্তী ব্রেক যেটা হয়, ওই ব্রেকে হচ্ছে মূল কাহিনীটা। ওই ব্রেকে বাসের যে ব্রেকটা দেয়, ওইখানে যেই হোটেল বা রেস্টুরেন্ট ছিল ওইটার পাশে একটা বাঁশঝাড়ের মতো জায়গা, মেইন রোডের পাশে, মানে হাইওয়ে রোড। তো আশেপাশে আর কোনো বাড়ি ঘরও নাই, শুধু গাছপালা, খেত খামার এগুলো দেখা যাইতেছে। তো আমি ওইখানে নামি। তো এখন হচ্ছে আগের বার যেহেতু আমার ডিনার কমপ্লিট করা শেষ আগের ব্রেকে, তো এখন আমার ওই ক্ষুধার প্রেশারটাও আর নাই। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে একটু হাঁটাহাঁটি করি, প্রায় 20 মিনিটের ব্রেক, অনেকক্ষণ বাসে বসে থাকতে থাকতে তো শরীর টরীর একেবারে। তো এরপরে আমি করলাম কি, মানে আশেপাশে ডানে বামে তাকিয়ে হাঁটতে লাগলাম। তো কিছুক্ষণ ওই মানে যেখানে ব্রেকটা দেওয়া হয়েছে ওটার চারপাশে হাঁটতে হাঁটতে প্রায় 5-6 মিনিট চলে যায়। এরপর আমি দেখতে পেলাম যে একটু দূরে, মানে রাতে তো শীতকাল যেহেতু, কুয়াশা হালকা হালকা, তো একটু দূরে দেখা যাচ্ছে ওই বৃদ্ধ লোকটা নামছে। তো আমি চিন্তা করলাম যে এর আগেরবার ব্রেকে উনি কোথায় গেছিল সেটা খেয়াল করতে পারিনি, মানে আমার একটু কৌতূহল জাগলো যে উনি আসলে করেটা কি। তো এরপরে আমি ওনাকে দেখতে পেলাম যে উনি হাঁটতে হাঁটতে কিছু দূর আগে যাইতেছে। তো কিছুদূর আগে যাইতে যাইতে ওনার পিছনে পিছনে আমি একটু হাঁটতে হাঁটতে গেলাম। তো ওনার পিছনে হাঁটতেছি, যখন দেখতে পাচ্ছি যে উনি আস্তে আস্তে দূরে যেতেছে, মানে এত আস্তে আস্তে পাটি পিটিপে হাঁটতেছি, উনি কিছুতেই বুঝতে পারতেছে না যে আমি ওনার পিছনে হাঁটতেছি। প্রায় 5 মিনিট এভাবে হাঁটতে হাঁটতে ডান দিকে একটা মানে চক বা খেত খামার যেটাকে বলা হয় গ্রাম এলাকায়, ওই রকম একটা ঢালু জায়গায় উনি নামলো, মানে হাইওয়ে রাস্তা থেকে। তো আমি ওনার সাথে নামলাম। নামার পরে দেখলাম যে উনি কেমন যেন একটু মাটি গর্ত করতেছে কিছু একটা দিয়ে, হাতে চামচ টাইপের, স্টিলের যেই চামচ থাকে আমাদের বা এই টাইপের, তো এইটা দিয়ে মাটি গর্ত করতেছে হালকা ছোট্ট করে। তো ওইটার মধ্যে কিছু একটা, মানে ওনার হাতে ছোট্ট একটা ব্যাগ ছিল, ওটার মধ্যে থেকে বের করে কিছু একটা উনি ওই মাটির মধ্যে পুঁইতা দেওয়ার চেষ্টা করতেছে। তো এইটা দেখে আমার একটু সন্দেহ হইল। তো তখন আমি একটা কাশি দিয়ে জিজ্ঞাসা করি যে আঙ্কেল কি করতেছেন? তখন উনি মানে ভয়ও পায় আর আশ্চর্য হয়ে যায় যে তুমি এখানে? পরে আমি বললাম যে আমি আপনাকে এই ব্রেকের পুরোটা টাইম ফলো করতেছি, আপনি এইখানে কি করতেছেন? পরে উনি বলল যে তুমি কি আসলে কোনো মানুষ নাকি জিন টিন এই টাইপের কিছু? তো আমি অবাক হয়ে গেলাম যে কেন এই কথা জিজ্ঞেস করতেছে। পরক্ষণ আবার ভাবতে থাকলাম যে ওনার জায়গাটা আমি থাকলে আমি এটাই চিন্তা করতাম যে এইখানে ওই মানুষটা কোত্থেকে আসবে। তো এরপর আমি ওনাকে কাহিনীটা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, উনি কিছুতেই আমার বলতে চাইতেছে না। এরপরে পেছন থেকে দেখলাম আরো একজন লোক এসে আমাদের দুজনকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা এইখানে কি করতেছেন। তো এরপর মানে আরেকটু ভাইবা দেখলাম উনি আমাদের ওই দুইজনের যে সিটটা ছিল এর পাশের সিটেই বসে ছিল। পরে ওনাকে আমরা বললাম যে আপনি এখানে? তো সেম প্রশ্ন আমার মাথায় ঘুরতে থাকলো যে আপনি কি আসলে মানুষ নাকি অন্য কিছু। তো এটা আসলে সন্দেহ ছিল, কিন্তু আমি আর প্রশ্নটা করলাম না, কারণ এর আগে ওই বৃদ্ধ আঙ্কেলটা আমাকে এই প্রশ্ন করে বসছে। তো দুজন মিলে ওনাকে, মানে ওই বৃদ্ধ লোকটা ওই ওনাকে একটু আপন মনে করে পুরো কাহিনীটা শেয়ার করতে থাকে যে আমি আসলে উত্তরবঙ্গে গেছিলাম একটা কাজে, আমি আসলে একটা এই কবিরাজের সন্ধান পাইছিলাম, উনি আসলে আমাকে একটি তাবিজ দিছে, মানে ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক এমন ছিল। তো আমি আসলে অন্য একজনকে, আমার একটা রিলেটিভসকে আমি ব্ল্যাক ম্যাজিক করার জন্য ওনার কাছে অ্যাডভাইস নিতে যাই, এবং ওনাকে ওই টাকা পয়সাও দিতে হয়েছে। সবকিছু দেওয়ার পরে উনি আমাকে এই যে একটা হাতে একটা পুতুল দিছে, ছোট্ট, খুব ছোট্ট, এতটুকু সাইজ হবে মানে চার পাঁচ আঙ্গুল বা ছয় আঙ্গুল এমন। তো ওই ছোট্ট পুতুলটা দিছে, যেইটার ফেসের মধ্যে ওই কবিরাজ অনেক আঁকিঝুঁকি কইরা মানে একেবারে ব্যঙ্গ তৈরি কইরা দিছে। এন্ড আমাকে বলছে এইটা এমন একটা মাটির মধ্যে পুঁইতা রাখতে যেটার মধ্যে হচ্ছে মানুষ যাইতে আইতে পাড়া দিবে, মানে রাস্তায় যাতায়াতের জায়গা পা দিয়ে পাড়া দিবে এমন একটা জায়গায় রাখতে। তো আমি আগের ব্রেকটা যেটা দিছে মানে আমাকে বলতেছে বাবা আগের যে ব্রেকটা দিছে তখন আমি এমন একটা অঞ্চল খুঁজছি কিন্তু আমি পাই নাই, যেহেতু তুমি আমার সামনে চলে আসছো সবকিছু দেখে ফেলছো এই জন্য আমি তোমাকে শেয়ার করতেছি। পরে উনি আমাকে বলে যে এই ব্রেকে আমি এমন একটা জায়গা পাইছি যে এটা ধরো চকের মতো একটা জায়গা, কৃষকরা যখন তাদের জমি চাষ করব তারপর হচ্ছে ধান পাট যাই করুক না কেন এই মাটির উপর দিয়ে পাড়ায় পাড়ায় যাবে। তো এইটার ফায়দাটা কবিরাজ বলছে যে আপনি যাকে এই ক্ষতিটা করতে চাইতেছেন সে হচ্ছে মানে ওই যে লোকটা সে ওই বৃদ্ধ আঙ্কেলের থেকে উপরে উঠা যাইতেছিল এমন একটা অবস্থা, মানে বৃদ্ধ হয়ে গেছে তখন তার এই হিংসা ভাবটা থাকে গেছে। তো ওই কবিরাজ যেই মানে পুতুলটা দিছে এটার মধ্যে মুখের মধ্যে ওই ব্যঙ্গ করা প্লাস ওই ব্যক্তির নামও লেখা দিছে যাকে সে নিচে নামাইতে চায়। তো এই গর্ত করে যখন উনি এটা মাটিতে পুঁইতা রাখবো প্রত্যেকটা মানুষ যখন পাড়া দিবে তার মানে সে পায়ের নিচে যাইতেছে, প্রত্যেকের নিচে আস্তে আস্তে মানে তার পথগুলা অবনতি হবে এমন একটা অবস্থা। তো এইটা যখন আমাকে বৃদ্ধ লোকটা বলে তখন আমাকে বলে যে এই কথাগুলা বা এই যে ব্যাপারটা এটা কবিরাজ মশাই আমার বলছিল যে কাউকে কখনো না বলতে, শুধুমাত্র আমার মধ্যেই রাখতে, যদি আমি বলি তাহলে নাকি আমার ক্ষতি হবে। তো তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করছো বা সামনাসামনি এসে দেখা ফেলাইছো এই জন্য আমি না বইলেও পারলাম না। তো এতটুকু বলার পর আমি একটু অবাকই হই, অবাক দৃষ্টিতে তার দিকে তাকাই। তো হুট করে পাশে তাকাই দেখি এতক্ষণ আমাদের দুইজনের মানে অপর যে একটা ব্যক্তি ছিল থার্ড পার্সন উনি আর নাই, মানে আমি প্রচুর পরিমাণে অবাক হয়ে যাই। আমি তো বৃদ্ধ আঙ্কেলের দিকে চাইয়াছিলাম আর উনিও ওই পুতুলের দিকে তাকায় তাকায় আমাকে এই কাহিনীটা শেয়ার করতেছিল, এর মধ্যে ওই লোকটা আর নাই। তো এরপর আমরা মানে দুজন অবাক হইয়া এখন আমি বৃদ্ধকে জিজ্ঞেস করতেছি যে আপনি কি আসলেই মানুষ নাকি আপনিও এখন উদয় হয়ে যাবেন, এবং উনিও আবার সন্দেহ নিয়ে আমাকে এটা জিজ্ঞেস করতেছিল। তো আমি বললাম মানে এটা তো একটা ভয়ের বিষয়, প্রচুর পরিমাণে ভয় পাইছি। তো ওইখান থেকে আমি তাড়াহুড়া করে হাঁটা দিই, মানে হাইটা তাড়াতাড়ি, এদিকে ব্রেকের সময় প্রায় শেষ, তাড়াতাড়ি বাসে চলে আসব। তো আসতেছি দেখতেছি যে বৃদ্ধ আঙ্কেল আমার সাথে আসতেছে, কোনো কিছুই হচ্ছে না। তো এরপরে একটা সময় যখন মানে ওই বাসের কাছাকাছি চলে আসলাম তখন শিওর হইলাম যে না উনিও মেবি মানুষ অ্যান্ড আমিও, অ্যান্ড থার্ড পার্সন যেটা ছিল ওইটা মনে হয় অন্য কিছু। তো দুইজনে আবার বাসে উঠি, ওঠার পরে আমরা অপেক্ষা করতেছিলাম যে এতক্ষণ আমাদের ওই পাশের আরেকটা যে সিট মানে আরেকটা যে ডাবল সিট থাকে ওইটার মধ্যে যে ব্যক্তিটাকে আমরা দেখলাম উদয় হয়ে যেতে সে দেখি মানে কখন ওঠে বাসে। কিন্তু এর কিছুক্ষণ পরে মানে ওনার পাশে যে যাত্রীটা দেখলাম যে মানে উনি আছে কিন্তু এই সিটটা ফাঁকা। তো এরপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে যে একজন বৈশা ছিল উনি ব্রেকের সময় মানে বাইরে বের হয়েছে আর আসে নাই, বাস তো এখন ছেড়ে দিবে। পরে উনি বলতেছে উনি তো ব্রেকের সময় না, এরও প্রায় 10 থেকে 15 মিনিট আগেই বাস থেকে নেমে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমি ততক্ষণ ঘুমাইয়াছিলাম মানে ব্রেক দেওয়ার আগে, অতক্ষণ আমি এটা দেখতেও পাইনি যে ওই লোকটা নেমে গেছে। তো এরপরে প্রচুর পরিমাণে ভয় পাই, ভয় পাওয়ার পরে যখন সকাল সকাল হয়ে যায় তখন আমি ঢাকাতে পৌঁছে যাই অ্যান্ড অফিসের যে মিটিং ছিল ওইটাতেও অংশগ্রহণ করি, সবকিছু ঠিকঠাক। এরপর দিন রাতে মানে আগে থেকেই যেহেতু ওই স্বপ্ন দেখার ওই দুঃস্বপ্ন দেখার একটা বদভ্যাস, স্বপ্নে আমি দেখতে পাই ওই বৃদ্ধ যে আঙ্কেলটা ছিল উনি আমার বলতেছে যে তুমি আমাকে একটু বাঁচাও, হেল্প করো। পরে আমি ওনাকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছিলাম যে কি হয়েছে আপনার, উনি শুধু এইটাই বলতেছিল যে আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো, এতটুকু বলতেছিল। তো আমি পরে খেয়াল করে দেখলাম যে বারবার যেহেতু উনি আমার কাছে হেল্প চাচ্ছে স্বপ্নের মধ্যে, তো লাস্ট আমরা কোথায় বাস থেকে নামছিলাম তো ওইখানে আমি আবার যাই, যেই বাস স্টেশনে আমরা নামছিলাম ওইখানে যাওয়ার পরে কয়েকজনকে আমি ওই বৃদ্ধ লোকের একটা শরীরের যে আকৃতি ওইটা দিয়ে জিজ্ঞাসা করি যে এই লোকটার বাসা আশেপাশে কিনা। তো কাকতালীয় ভাবে হইল মানে এইটা মিলা যায় একজন ওই চাওয়ালার চাওয়ালা দোকানদার আর কি, ওনার নাম ছিল মনে হয় রাজীব, কারণ যখন আমি ওই চাওয়ালার দোকানে বসে চা খাইতেছিলাম সবাই ভাবে বলতেছিল। তো উনি আমাকে বলে হ্যাঁ এই বৃদ্ধ এই এলাকাতেই ওনার বাসায় মানে বাস স্টেশনের পাশেই, তো আপনি চাইলে ওনার সাথে দেখা করতে পারেন। তো ওনার মাধ্যমে আমি ওই বৃদ্ধর সাথে দেখা করি, দেখা করে ওনাকে বলি যে এমন এমন একটা দুঃস্বপ্ন দেখছি। আর ওই রাতের কাহিনীটা আসলে মূলত কি ছিল, তো উনি আমাকে বলে যে যেই কবিরাজটা আমাকে এই মানে ফর্মুলাটা অবলম্বন করতে দিছিল এন্ড বলছিল এটা কাউকে বললে তোমার ক্ষতি হবে, মূলত আমি তোমাকে যখন এটা বলি থার্ড পার্সন যে ব্যক্তিরা ছিল ওইটা ছিল ওই কবিরাজের জিন। এর কিছুদিন পরে ওই জিনটা আমাকে হচ্ছে প্রচুর পরিমাণে টর্চার করে, রাতের বেলা ঘুমাইতে গেলে মানে আমি যে কাজের জন্য এই ব্যবস্থাটা আনছিলাম ওইটা তো হয়ই না, প্লাস হচ্ছে যে আমি যখন রাতে ঘুমাইতে যাই হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি জগ থেকে কে যেন মানে পানি ফেলায় দিছে, কিংবা আমি ঘুমাইতে যাওয়ার সময় দেখি যে আমি একটু আগে বিছানা মানে গুছায় টুছায় ঠিক করে গেলাম, একটু পরে এসে দেখি আবার এলোমেলো। এই টাইপের বহু কাহিনী আমার সাথে ঘটে, ঘটতেই থাকে অনবরত। এরপর আমি আমার এলাকার এক ইমাম সাহেবের কাছে যাই, গিয়ে বলি যে আমার সাথে এমন এমন কাহিনী ঘটতেছে। তো উনি আমাকে অনেক ধমক দেয়, রাগ করে যে ব্ল্যাক ম্যাজিকের মতো এমন দুঃসাহস তুমি কেন করতে গেছো, তো ভাগ্যিস তোমার এই যে পরিণতিটা এটা এখনো অত খারাপ হয় নাই, তুমি এই মুহূর্তে তওবা করো এবং হচ্ছে আমি তোমাকে কিছু টিপস দেই এটা তুমি অবলম্বন করো, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। এরপর আমি আল্লাহর কাছে তওবা করি, মানে ওই বৃদ্ধ আঙ্কেলটা বলতেছিল। এরপরে তওবা করার পরে কিছু পানি পরা, তারপর হচ্ছে দোয়া দুরুদ আমাকে শিখিয়ে দেওয়া হয়, একটা তাবিজ আমার গলায় দেওয়া হয়, যেইটা পরার পর থেকে আজ তিন দিন যাবৎ এমন হয়েছে যে আমার সাথে আগের মতো ওই রকম অস্বাভাবিক কাহিনী ঘটতেছে না। এরপর আমি বৃদ্ধ আঙ্কেলের দিকে তাকাইয়া অবাক হইয়া কাহিনীগুলা শুই না, মানে একটু অবাক হওয়ার পরে ভয়ও লাগতেছিল যে আমার নিজের কাছে মনে হইতেছিল যে এরপর থেকে যদি চোখের সামনে কাউকে দেখিও এইসব ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে কিংবা করতে চায় তাদেরকেও আমি নিষেধ করব, যেহেতু এটা শরিয়াতেই নাই সেক্ষেত্রে মানে আল্লাহর নির্দেশ তো আমাদের মাইনে চলা উচিত। এরপর ওই বৃদ্ধকে নিয়ে আমি আবার চায়ের দোকানে গিয়ে চা টা খাই, কিছুক্ষণ গল্প গুজব কইরা তারপর আবার বাসায় চলে আসি, সবকিছু ঠিকঠাক চলতেছিল। এন্ড ওই বৃদ্ধকে আসার সময় আমি বলি যে আমি যে দুঃস্বপ্নগুলো দেখি, এই যে একটা কাহিনী ঘটছে এইটা ঘটার আগেও আমি এক সপ্তাহ আগে এমন একটা দুঃস্বপ্ন দেখছি, এটার জন্য কি করণীয়। উনি আমাকে ওই ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, ওই ইমাম সাহেব আমাকেও সেম কিছু পানি পরা তারপর হচ্ছে দোয়া দরুদ শিখিয়ে দেয়। এরপর থেকে আমার লাইফে এমন আর কোনো দুঃস্বপ্ন আমি দেখি নাই, এমন কোনো কাহিনীও আর কোনোদিন ঘটে নাই। এই ছিল আমার প্রথম ঘটনা।
ওকে, একটা অদ্ভুত রকমের ঘটনা শুনছিলাম সাকিব সিয়ামের কাছ থেকে, এবং সিয়ামের কাছ থেকে আমরা আরো দুটো ঘটনা ইনফ্যাক্ট শুনব। অনেকে আমাদের সাথে কিন্তু রয়েছেন, যেমনটা মুগ্ধ বলছেন তিনি একদম শুরু থেকে আমাদের সাথে রয়েছেন, যেমনটা মুকিত বলছেন তিনি আমাদের সাথে আছেন, ফারদিন বলছিলেন যে ভালো লাগে সবসময় ফুল স্টুডিও, কাজী ইকবাল আছেন আমাদের সাথে, নয়ন গাজী আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আরফান জয়েন করে আছেন এবং তিনি শুনছেন এই মুহূর্তে মাথবদি থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, চিটাগং থেকে আছেন দেখতে পাচ্ছি আহমেদ আনসারি ভাই, মৃথা শাকিব আছেন আমাদের সাথে, গাড়ি চালাচ্ছি আর আপনাদেরকে শুনছি, একদম শুরু থেকে আজকে সঙ্গে রয়েছি, ভালো লাগতেছে, জাহিদ সহ আরো বেশ কিছু বন্ধুকে দেখছি। সাকিব, আমরা সেকেন্ড কোন ঘটনাটা শুনবো তোমার কাছ থেকে আজকে?
সেকেন্ড স্টোরিটা হচ্ছে আমার দাদুর কাছ থেকে কালেক্ট করা।
ওকে,
তো দাদুকে হঠাৎ গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি তো এরকম বুড়ো টুড়ো হয়ে গেছেন, এখন আমাকে কিছু স্টোরি শোনান ভৌতিক রিলেটেড এই টাইপের কিছু একটা। পরে উনি আমাকে বলল যে খুব ছোট্ট একটা কাহিনী আছে যেটা আমার সাথেই ঘটছে। তো আগেকার দিনে প্রায় 1990 সালের পরেই হবে, সেই কালে আমাদের যেই গ্রাম, আমাদের গ্রামের নামটা নাই বলি, তো ওই গ্রামে ওই এখন বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা হাট বসে, গ্রামের মানুষ যেটা বলে হাট বার, বুধবারে যেটা হয়, বুধবারে হচ্ছে ওই আশেপাশে যারা কৃষক তাদের ওই লাউ সিম যেগুলো থাকে, তারপর হচ্ছে হাঁস মুরগি এগুলো সব বিক্রি করতে হাটে আনে, মানে অনেক বড় একটা বাজার মিলে শুধুমাত্র বুধবারে, এটা বর্তমানে। আর আগে যেটা ছিল এটা ছিল হচ্ছে শুক্রবারে, মানে শুক্রবার দুপুরে এই হাটটা বসতো, দুপুর থেকে একেবারে বিকেল পর্যন্ত এই হাটটা থাকতো, কারো যদি কিছু বিক্রি করতে হইতো ধান পাট রসুন মানে এই টাইপের ওই যারা হচ্ছে কৃষক, তো আর যাদের কিনতে হইতো তারাও ওই হাটে অংশগ্রহণ করতো, তারপর হাটে যা পছন্দের জিনিস কিনে আনতো। এই হাটটা বর্তমানে হচ্ছে বুধবার সকাল থেকে বসে একেবারে ভোরবেলা থেকে বর্তমানে, আর তখন ছিল শুক্রবার ওই জুমার নামাজের পর বা দুপুর থেকে। তো আমার দাদুর মূলত কোনো ভাই নাই, মানে বোন, চারটা বোন, তো চারটা বোনের মধ্যে উনি হচ্ছে সবচাইতে মেজো, ওনার বড় একজন আছে। তো ওনার বাবা ওনাকে বলে যে দুপুরবেলা জুমার নামাজের পরে আমি যদি বাজারে যাই, আজকে তো হাটের দিন, তো আমি কিছু বাজার সদাই করে দিব, তুই আমার সাথে যাবি, আমার আসতে আসতে একটু লেট হবে, সন্ধ্যা পার হয়ে যাবে, তুই আমার সাথে দুপুরে যাবি বাজারে, যাওয়ার পরে মানে ওই জমানায় তো তেমন একটা গাড়ি ঘোড়ারও ব্যবস্থা ছিল না, তো হাইটেই যাইতে হবে, হাইটেই আসতে হবে। তো বাজারে যাইতে মিনিমাম তখন 20-30 মিনিট আর একটু বেশি, 35 মিনিট সামথিং টাইম লাগার কথা হাইটা যাইতে। তো ওনাকে বলছে যে তুই আমার সাথে যাবি, যাওয়ার পর আমি যে সব বাজার টাজার করে দিব, তো এগুলো নিয়ে বাড়িতে চলে আসবি, এরপর হচ্ছে সন্ধ্যার পরে আমার কিছু কাজ আছে, আমি ওগুলো শেষ করে আসব। তো যেমন কথা তেমন কাজ, উনি ওনার বাবার সাথে ওই বাবার বাবাকে বলে যে আপনি তাহলে জুমার নামাজ পড়ে আসেন, আমি খাবার টাবার খেয়ে রেডি হইতেছি দুপুর বেলা। তো ওনার বাবা বলে যে এই দুপুরে রোদের মধ্যে কোথায় যাব, একটু পরেই আমরা না হয় বের হই। তো এমন করতে করতে জুমার নামাজের পরে বিকাল আনুমানিক 3:30-4:00 বাজা যায়। তো ওই টাইম হওয়ার পরে হাঁটো প্রায় শেষের দিকে, তো উনি বলতেছিল যে বাবা চলেন আমরা বাজার করে নিয়ে আসি, কারণ হাট বসেই সপ্তাহে মাত্র একদিন। তো এই শুক্রবারে যদি তারা মানে সারা সপ্তাহের বাজারটা না করতে পারে, তাইলে হইতেছে আবার সামনের সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে, অন্যথায় মানে আশেপাশে যারা ওই যে কাঁচা তরকারি তারপর হচ্ছে এই টাইপের ইয়াগুলা চাষ করে তাদের কাছে গিয়ে কিনতে হবে। তো উনি ওনার বাবাকে বলে এটা, ওনার বাবা বলে আচ্ছা ঠিক আছে চলো আমরা বাজারের দিকে রওনা হই। তো ওনার বাবা রেডি টেডি হয়ে বাজারের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়, ওনাকে বলে আসো আমার সাথে। তো উনি ওনার বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে বাজারে চলে যায়। 1990 সালটা মনে হয় ভুল বলছি, এটা আরো মানে এক দশক পিছনে হবে আই থিঙ্ক, কারণ হচ্ছে তখন উনি তেমন একটা বড় ছিল না, এই আনুমানিক বয়স 17 এমন হবে, আরো দশ মানে এক দশক আগে। তো উনি ওনার বাবার সাথে যখন হাঁটতে হাঁটতে হাত ধরে বাজারে যাইতেছিল, তখন মানে পুরো যে পথটা ছিল ডান পাশে বাম পাশে বাঁশ ঝাড়, তারপরে হচ্ছে এই যে কচুরিপানা পুকুর, যেটাকে গ্রামের ভাষায় এখনো বলা হয় আড়া, মানে পচা যে পুকুরটা থাকে এটাকে বলা হয় আর কি। তো এইগুলো দেখতে দেখতে ওনারা গল্প করতে করতে বাবার সাথে উনি বাজারে যাইতেছে। তো বাজারে যাওয়ার পরে মেয়েকে নিয়ে আসছে, মেয়ের তো কিছু আবদার থাকতে পারে, আবদার মিটাইতে হবে। তো উনি অনেক রকম বাজার টাজার করে, প্রায় 2 ব্যাগের মতো হয়ে যায়, মানে 2 হাতে করে আনতে হবে। তো উনি খেয়াল করে দেখলো যে মেয়ের তো আরো বেশি দিলে কষ্ট হয়ে যাবে। তো উনি বলে যে তোর পছন্দের কিছু আছে, মানে যেটা তুই নিতে চাস, যেমন আগেরকার জমানায় এটা হইতো অহরহ যে বাবারা বাজারে গেলে ছেলে মেয়েদের জিজ্ঞাসা করতো কি মাছ খাইতে চাও তুমি, কিংবা কি আনবো তোমার জন্য। তো ওনাকেও এইভাবে একটা কোয়েশ্চেন করে যে কি মাছ খাইতে চাও তুমি। পরে উনি বলে যে আমার ইচ্ছা হচ্ছে ইলিশ মাছ খাবো আমি। তো ওনার বাবা ওই মেয়ের আবদারের দিকে তাকে ইলিশ মাছ ক্রয় করে, ক্রয় করার পরে ওই মাছটা ব্যাগ ভর্তি করে দেয় দোকানদার। তো উনি মেয়ের হাতে এটা দিয়ে দেয়, দিয়ে বলে যে সন্ধ্যা তো প্রায় কাছে আসতেছে, আমরা আসছি লেট করে বাজারে, তুমি তাহলে চলে যাও, আমার যে কাজটা আছে ওইটা আমি শেষ করে সন্ধ্যার পরে বাড়ি ফিরবো, আর আমাকে নিয়ে টেনশন করো না, কারণ হাটবার যেহেতু আমাদের এলাকা থেকে 2-3 জন এমনিতেই বাড়ি ফিরবে, আমি ওদের সাথে চলে আসবো। তো উনি ওই ব্যাগ নিয়ে হাঁটতে থাকে, বাবা কিছু দূর আগেও দিয়ে যায়। উনি যখন হাঁটতে হাঁটতে ওই যে জঙ্গল টাইপের যে জায়গাটা পুরোটাই মানে বাজারের একটু পর থেকে পুরোটাই বাড়ি আসার আগ পর্যন্ত ওই রকম একটা জঙ্গল ভিটা যেটা আর কি, তো ওইটার মধ্যে দিয়ে যখন উনি হাঁটতেছিল আশেপাশে বাঁশ ঝাড়, ওনার মনের মধ্যে কেমন জানি একটু ভয় ভয় কাজ করতেছিল, যেহেতু নিরিবিলি ওই সিমসাম একটি জায়গা। তো কিছু দূর হাঁটতে হাঁটতে উনি দেখতে পাইল যে ওই পুকুর যে পচা পানি যে পুকুর, ওইটার মধ্যে 2-3টা হাঁস। তো এইটা দেখে উনি একটু অবাক হয় যে সন্ধ্যা তো প্রায় হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, তো এই সময় আবার পচা পুকুর মানে পানির যে পুকুর ওইটার মধ্যে হাঁস আসবে কই থেকে, আর আশেপাশে তো কারো বাড়ি ঘরও নাই। তো এটা দেখে উনি একটু অবাকই হয়, অবাক হওয়ার পরে ওইটার দিকে কিছুক্ষণ চায়া থাকে, হাঁসগুলার দিকে কিছুক্ষণ চায়া থাকার পরে উনি চিন্তা করে যে থাকতেই পারে, স্বাভাবিক হয়তো দূরের কোনো বাড়ি থেকে হাঁসগুলো আসছে। তো এইটা ভাবতে ভাবতে উনি আরো কিছু দূর সামনে আগায়, কিছু দূর সামনে আগায় দেখে যে একটা বাঁশ, মানে ওনার যে পথটা মানে আজকাল যে খেত যেগুলা মানে গ্রাম এলাকায় চক, একটা ধান খেতের পরে এই পাশে আরেকটা ধান খেতে হয় কি যে মিনিমাম 1 ফিটের মতো জায়গা থাকে যে জায়গাটা দিয়ে হাইটা যাওয়া যাবে, তো এমন এতটুকু জায়গায় ছিল তখন পথ। উনি দেখতে পেল যে সামনে একটা বাঁশ পইরা আছে পুরা, মানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরাটা পইরা আছে। উনি এখন কিভাবে এইটা পড়লো এইগুলা নিয়ে গবেষণা শুরু করছে, যে যাওয়ার সময় তো দেখলাম বাসটা ঠিকঠাক আছে, গাছপালা সবকিছু ঠিকঠাক, পথ বাবার সাথে হাইটা গেছি, এখন কিভাবে বাসটা পড়লো। তো এইটা ভাবতে ভাবতে ওনার মানে প্রায় 5-6 মিনিট চলে যায়, এতক্ষণে মাগরিবের আজানও শেষ। তো যেহেতু উনি ওই রকম বাঁশ ধারের মধ্যে ছিল, আজানের শব্দও শুনতে পায় না, কারণ ওই সময়কার যে মসজিদ বা আজান ছিল তখন তো হইতেছে মাইক টাইক এগুলোর ব্যবস্থা ছিল না, তখন হচ্ছে মুখে আজান দেওয়া হইতো, কানে হাত দিয়ে চারপাশে ঘুইরা। তো উনি ওই আজানের কোনো শব্দ পায় নাই, কিন্তু এদিকে দেখতেছে যে প্রায় রাত নাইমে আসছে, মানে সন্ধ্যার পরে আর কি, অন্ধকার পুরোপুরি। তো ওই বাসটার উনি ডিঙে যায়, যাওয়ার পরে কিছু দূর সামনে আগে দেখে যে একেবারে সাদা শাড়ি পরিহিত একটা মহিলা আসতেছে ওনার দিকে, বেশ মানে খানিকটা দূরে। তো যতক্ষণই আর কি ওনার সামনে আসতেছে, উনি এটা লক্ষ্য করতে পারতেছে যে ওই মহিলাটা একটু একটু করে লম্বা হইতেছে ওনার সামনে আসতে আসতে। এতক্ষণ উনি এটা খেয়াল করছে যে অনেক দূরে যখন, তখন হচ্ছে যে ওনার সাইজেই কিংবা হচ্ছে ওনার থেকে একটু ছোট হইতে পারে, কিন্তু যত দূর সামনে আগে আসতেছে একটু একটু করে লম্বা হইতেছে। এইটা দেখে তো উনি প্রচুর পরিমাণে ভয় পায়। তো এরপরে যেহেতু আগেরকার গ্রামের মানুষ, তো উনি মানে মনে মনে সূরা ফাতিহা পাঠ করা শুরু করে। তারপর হচ্ছে এই কেন্দ্রিক যত সূরা কালাম আছে এগুলা পাঠ করতে করতে উনিও সামনে আগাইতে থাকে, কোনো ভয় পায় না। ভাবতেছিল যে আমি সূরা কালাম পড়ব, পড়তে পড়তে সামনে গিয়ে দেখবো যে ওইটা এমনি উদা হয়ে গেছে কিংবা কিছুই নেই, এটা হয়তো আমার চোখের ভুল। কিন্তু উনি যতই সামনে আগাইতেছিল ততই দেখতেছিল যে ওই মহিলা যিনি সাদা শাড়ি পরিহিত উনি আস্তে আস্তে একটু একটু করে লম্বা হইতেছে। তো এইটা দেখা উনি প্রচুর পরিমাণে ভয় পায়। এখন উনি বুঝতে পারতেছিল না যে পেছনে ব্যাক করব নাকি সামনে আগাইব, কারণ হচ্ছে পেছনে যদি ওনার ব্যাক করতে হয় মানে 100% যদি হিসাব করতে যাই তাহলে 80% রাস্তা উনি চলে আসছে বাড়িতে, মানে অল্প কিছুক্ষণ বাকি। আর যদি উনি আবার বাজারে ব্যাক করতে যায় মানে ওনার বাবার কাছে, তো বাড়িতে আসার জন্য আরো একটা পথ আছে, যদি ওইটাও বাস যার, কিন্তু এমনও তো হইতে পারে যে বাবা এতক্ষণ ওই পথ দিয়ে রওনা দিয়ে দিছে, সুতরাং যদি আবার বাজারে যায় এতক্ষণে বাজারও খালি হয়ে গেছে, সবাই সবার বাড়িতে ফিরে গেছে, সন্ধ্যা শেষ। তো এই ভয়ে উনি পিছনেও ব্যাক করতে পারতেছিল না। উনি করে কি সামনে আগায়, এরপরে স্থির হয়ে দাঁড়ায় যায়, মানে একেবারে কাছাকাছি যখন ওই মহিলাটা চলে আসে। আসার পরে দেখতে পাচ্ছিল যে ওনার মাথা মানে ওই দাদুর যে মাথা ওই মহিলার মানে কাঁধ পর্যন্ত, মানে এতখানি লম্বা হয়ে গেছে সামনে আসতে আসতে। তো ওনার সামনে এসে বলে যে তুই এই কাজটা করলি, এটা কিন্তু ঠিক করস নাই। পরে উনি বলতেছিল যে আমি কি এমন কাজ করছি। পরে বলতেছে যে কিছুক্ষণ আগে তুই একটা বাস ডিঙায় আসছিস। তো পরে উনি বলতেছে যে আমি বাস ডিঙায় আসছি, রাস্তায় যদি কোনো একটা বাস পড়া থাকে এটা তো ডিঙায় আসাটা স্বাভাবিক, এটা তো আমার অন্যায়ের কি আছে। তো ওই মহিলা বলতেছে যে মাগরিবের আজান যখন হয়েছে এটা তুই শুনতে পারস নাই, কিন্তু আমি শুনছি, ওই বাসটা আমি এই জন্য ফালায় রাখছিলাম, আমি এই পথেই দাঁড়ায় নামাজ পড়তেছিলাম, মাগরিবের নামাজ পড়তেছিলাম, কিন্তু তুই সেইটা ডিঙাইয়া তারপরে হচ্ছে আমার নামাজের সামনে দিয়ে গেছস। তো এইটা শুনে তো দাদু প্রচুর পরিমাণে ভয় পায়, আর যেহেতু ওই সময় এত বড় ছিল না ভয় পাওয়ারই কথা, তো ভয়ে কাঁপতে কাঁপতে ওনার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। তো এইটা দেখে ওই মহিলা বলতেছে যে আমার নামাজের সামনে দিয়ে গেছস, এখন তো তোর শাস্তি পাইতেই হবে। তো এইটা বইলা আর কি ওনার আরো একটু সামনে আসে, মানে একেবারে কাছাকাছি চলে আসে। তখন উনি বলে যে আমারে ক্ষমা করে দেন, আমি তো এই বিষয়ে জানতাম না, আপনি মানে এটা তো জানার মতো কোনো কথাও না আপনি যে নামাজ পড়তেছেন। তো উনি বলে যে যা তুই ছোট মানুষ, তোরে ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম যাতে এমন কোনো মানে ভুল না হয়। তো এইটা বলার পরে দেখলো যে ওই মহিলা হঠাৎ উধাও, তো উনি একটা দৌড় দেয় ওইখান থেকে, দৌড় দিয়ে আসতে থাকে, আস্তে আস্তে মানে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে লক্ষ্য করে মানে ওনার শরীরে একেবারে ভয় জ্বর চলে আসছে, প্লাস ব্যাগের মধ্যে যে ইলিশ মাছটা ছিল ওই যে বাজার থেকে ওনার আব্দার ওনার বাবা যে কিনা দেয় ওই ইলিশ মাছটা আর নাই। তো এরপরে মানে আমাদের বাড়ির পাশেই হচ্ছে মসজিদ, মানে ঘরের একটু দূরে। তো ওনার ওই ইমাম সাহেবের কাছে নেয়, নেওয়ার পরে উনি বলে যে তুমি যাকে দেখছো ওই ওইটা হচ্ছে যে আমাদের এলাকাতেই থাকে বেশ কিছুদিন যাবত, তুমি একা না, এর আগেও অনেকে এটা ফেস করছে, প্লাস হচ্ছে তোমার যে ইলিশ মাছটা ব্যাগে ছিল ওইটা সে নিয়ে যায় আর ওইটার উসিলাতে তোমাকে এই মানে ক্ষমাটা কইরা দেয়। তো এই পর্যায়ে তুমি বাইচা গেছো, অনেক শুকরিয়া আদায় করো। এরপরে ওনাকে বাসায় নিয়ে আসে মানে ওই মসজিদ থেকে, তারপরে ঠিকঠাক মতো আবার ওই সুস্থ টুস্থ হয়ে যায়, এরপরে স্বাভাবিক জীবন আবার ফিরে। এই হচ্ছে আমার সেকেন্ড ঘটনা।
দুটো ঘটনা আমরা শুনছিলাম হচ্ছে সাকিবের কাছ থেকে। ঠিক একইভাবে যদি আপনিও সাকিবের মতো করে হচ্ছে নেক্সট এপিসোডে আসতে চান, ঝটপট করে যেটা করবেন, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আরিফ আছেন ওদের সাথে বংশাল থেকে, বলছেন ভূত স্টুডিও আমি কখনোই মিস করি না, লাইভ না শুনতে পারলেও হচ্ছে পুরনো পডকাস্টটা হচ্ছে দেখে ফেলি। থ্যাংক ইউ সো মাচ। এবং এই অনুষ্ঠানটাতে আপনাকেও আমন্ত্রণ নিমন্ত্রণ আমরা জানাতে চাই, আপনি হয়তো আজকে একদম প্রথমবার দেখছেন আমাদেরকে, মোবাইলের SMS অপশনে যে টাইপ করে ফেলবেন খুব সহজেই RBS, যদি স্টুডিওতে এসে ঘটনাগুলো বলতে চান। আবারও বলছি, আপনার অনুষ্ঠান ভালো লাগছে সেক্ষেত্রে RBS লিখে অনুষ্ঠান ভালো লাগতেছে লেখার কোন দরকার নাই। আপনি যদি স্টুডিওতে এসে গল্প বলতে চান, সেটা আপনি ঢাকা থেকে শুনেন যেখান থেকে শুনেন না কেন, আপনাকে ঢাকা স্টুডিওতে এসে ঢাকার বাড্ডায় আমাদের যে অফিসটা এখানে এসে ঘটনাগুলো বলতে হবে। অ্যান্ড খুবই সহজ একটা কাজ, RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে সেন্ড করে দিবেন 26969 নাম্বারে। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের একটা প্রসেস, আপনি রেজিস্ট্রেশন করলেন, রেজিস্টার্ড লিসেনার হয়ে যাওয়ার পর দেন আমরা যেটা করব ওভার দ্য ফোন আপনার কাছ থেকে ঘটনাগুলো শুনব। এরপর যদি মনে হয় যে না আপনাকে নেক্সট এপিসোডে নিয়ে আসা যায়, ব্যাস চলে আসবেন আপনি পরের পর্বে, শেষ ঘটনাটা শুনব আমরা সাকিব সিয়ামের কাছ থেকে। এটা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে আমার নিজেরই, খুবই শর্ট। 2025 সালের অক্টোবরে আমি হচ্ছে ওই তাবলিগ জামাতের উদ্দেশ্যে ওই উত্তরবঙ্গে রংপুরের উদ্দেশ্যে বের হই। তো কাকরাইল থেকে মূলত আমাদেরকে রংপুরের দিক নির্দেশনা দেওয়া হয়। তো আমরা ওই দুপুরেই ট্রেনে করে চলে যাই। তো যেহেতু ওই 40 দিনের একটা চিল্লা হয়, 40 দিন একটা চিল্লা হয়, তো 40 দিন থাকতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই তিন দিন করে একটা মসজিদে থাকতে হয়, মানে ওইখানে আলাদা থাকার কোনো ওয়ে নেই, মসজিদেই থাকতে হবে সবাইকে একসাথে। একটা চিল্লায় যেই কয়েকজন সাথী থাকে, আমাদের সাথে মেবি 17-18 জন ছিল। তো প্রায় 20 দিন অতিবাহিত হয়ে যায় আমরা ওই নীলফামারীর এই আশেপাশে হচ্ছে থাকতেছিলাম। তো একটা মানে এমন ম্যাপ পরে আমাদের, রোড ম্যাপ, যেটা ওই একটা মসজিদ, সেটা হচ্ছে যে একেবারে গ্রামের মধ্যে, মানে এর আগেও গ্রামের মধ্যে কিছু মসজিদে আমরা রাত অতিবাহিত করছি, প্লাস দিনেও থাকছি, 3 দিন আমরা দিনের দাওয়াত দিছি, বাট ওইটা হচ্ছে মানে একটু বেশি গ্রামের মধ্যে। কারণ কি, ওইটার আশেপাশে কোনো দোকানপাট গাড়ি ঘোড়াও চলতো না। আমরা ওই মসজিদে যাওয়ার আগে গাড়িতে করে যখন আমাদের ওই যে ইয়াগুলা থাকে, তাবলিগে গেলে বেডিং, তারপর হচ্ছে আমাদের ওই চুলা থাকে, গ্যাসের সিলিন্ডার থাকে রান্না করে খাওয়ার জন্য, এই সব আমরা গাড়িতে করে নামাইতে হয় আগেই ওই রাস্তা থেকে নাইবা, তারপরে হাইটা হাইটা আমরা ওই প্রায় 10 মিনিটের মতো ওইখানে যাই ওই মসজিদে। তো মসজিদের আশেপাশে ওই খুব অল্প বাড়ি, তাও হচ্ছে যে পাটখড়ি যেটাকে বলা হয় আমাদের, ওই ওই রকম বেড়া দেওয়া বা এই টাইপের, তারপর হচ্ছে ওই মাটির ঘর, এমন মানে মানুষ, তো ওনারা তো এতটা আপডেট না। তো সেই ক্ষেত্রে আমরা ওই 3 দিনের যেই মানে ওই মসজিদে থাকতে হবে, তো আমরা ওইখানে উপস্থিত হওয়ার পরে দিনটা খুব ভালো কাটে, যেহেতু আমরা সকালবেলা গেছি, আশেপাশে থেকে ওই সহজ সরল মানুষরা কিন্তু অনেক সহজ সরল ওই দিককার। তো ওনারা আইসে আমাদের সাথে গল্প গুজব করে, যখন শুনে যে ঢাকা থেকে একটা জামাত আসছে, প্রচুর পরিমাণে আপ্যায়ন করার চেষ্টা করে। তো যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে এই তাবলিগ জামাতে যেটা হয়, সেটা হচ্ছে যে কিছুক্ষণ ওই নসিহত প্রদান করা হয়। নসিহত টসিহত শোনার পরে প্রত্যেকটা সাথী ভাইয়েরা, কারো হচ্ছে একটা চায়ের নেশা থাকে, কারো পানের নেশা, সবাই একটু দোকান টোকান খুঁজে একটু রিল্যাক্স হওয়ার জন্য। তো এইভাবে দোকান টোকান খুঁজে আমাদের যে আমির সাহেব ছিল উনি সহ আমিও বের হই, যে একটু চাটা খাইয়ে আসি, সন্ধ্যা তো হইছেই। তো আমরা 10 মিনিট প্রায় হাইটা পরে রাস্তায় উঠি। রাস্তায় ওঠার পরে মানে আমাদের কিন্তু আবার এসারের নামাজের আগে ব্যাক করতে হবে। তো রাস্তায় ওঠার পরে আরো বেশ কিছু দূর যায় একটা দোকান পাই, চায়ের দোকান, সেইখানেও চাটা তেমন একটা সুস্বাদু ছিল না। তো চা পান করার পরে আমরা সেখান থেকে আবার ব্যাক করতে থাকি। তো আমি সহ আরো একজন সাথী ছিল যে হচ্ছে আমার বয়সী, মানে তাবলিগ জামাতে হয় কি যে বেশিরভাগ তো একটু বয়স্ক মানুষরা যায়, 30-40+ এমন বয়স্ক। তো আমার বয়সে আমি একজনকে পাই, ওর সাথে আমি গল্প করতেছিলাম, গল্প করতে করতে আমরা সামনে মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি, সবাই হাইটে আসতেছে, পিছনে আমির সাহেবও ছিল, তারপর হচ্ছে আরো 2-3 জন ওনারা গল্প করতেছে। তো গল্প করতে করতে আমরা যখন মসজিদে ঢুকবো, তো আমরা তো ওনাদের থেকে বেশ খানিকটা আগে চলে আসছি, প্রায় 40-50 সেকেন্ড মানে দূরত্ব। তো আমরা যখন মসজিদে চলে আসি তখন উনি বলতেছে যে আমরা কয়জন গেছিলাম মোট। পরে আমি বলতেছি যে এই তো আমি আর মানে আমার আরেকজন সাথী যে আমার বয়সী, তো দুইজন, আপনারা পিছনে ছিলেন তিনজনই পাঁচজন। পরে বলতেছে যে না আমি তো আরেকজনকে দেখছি তোমাদের সাথে, মানে আমাদের বয়সে আরো একটা ছেলে আছে, ওরও নাকি ওই আমির স্যার দেখছে। তো উনি এই প্রশ্নটা কেন করছে এটা আমি ওনাকে আর জিজ্ঞেস না করি, না করি না আমি সরাসরি ওই ছেলেটারে জিজ্ঞেস করি যারে উনি দেখছে, তো তুমি আমাদের সাথে কখন ছিল, আমির সাহেব নাকি তোমার দেখছে। পরে ও বলতেছে যে না আমি তো মসজিদ থেকে বেরই হই নাই, মসজিদে তো গল্প টল্প করতেছি সবার সাথে। তো এইটা শুনে একটু অবাক হয়ে যাই। তো আমির সাহেব আমি জিজ্ঞেস করি আপনি কি দেখছেন, মানে কেন প্রশ্নটা করছেন। পরে বললো যে আমি প্রথমে দেখছি তোমাদের তিনজনকে, মানে সামনে আমাদের সামনে তোমরা গল্প করে হাঁটতে হাঁটতে আসতেছিলা, কিন্তু কিছুক্ষণ পরে মানে আমি দেখলাম যে ওই ও আর নাই। তো এই জন্য আমি আর কি একটু কৌতূহল নিয়ে প্রশ্নটা করছি, ও কি তোমাদের ছাড়া মানে আগে আগে হাইটা চলে আসছে। পরে ও বলতেছে যে আমি তো যাই নাই। তো এটা শুনে আমির সাহেব প্রচুর পরিমাণে অবাক হয়। অবাক হওয়ার পরে আমরাও অবাক হয়ে যে এটা কিভাবে সম্ভব। তো এইটা গেল ওইটা প্রথম দিন, প্রথম রাতের কাহিনী। তো দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই জিনিসটা সবার মাথা থেকে জায়গা ফেলাই। পরদিন আমার হচ্ছে খেদমত থাকে, মানে তাবলিগ জামাতে খেদমত করতে হয় ওই ছয় জন কিংবা পাঁচ জন মিলে। তো আমার হচ্ছে খেদমত ছিল রান্না বান্না এইসব কাজে হেল্প করা, বাজারে গিয়ে ওই দূরে মানে দিনের বেলা বাজার করে আনা। তো এই সব কাজকর্ম কইরা রান্না বান্না শেষ কইরা প্রায় দুপুর হয়ে যায় আমাদের ওই টিমটা আর কি যে পাঁচ জনের ছিল। তো দুপুরের পরে যেই দিন যাদের খেদমত থাকে ওদের আর কোনো মানে কষ্ট থাকে না, কারণ সারাদিন তো কষ্ট করে রান্না বান্না করছে, এরপরে বিকালের দিকে একটু রিল্যাক্স হয়। তো আমরা বিকেলের দিকেই ওই চায়ের দোকানে যাই, তারপরে চাটা খাই, ওইখানে আশেপাশে যারা মানুষজন ওনাদেরকে জিজ্ঞাসা করতে থাকি যে এটা কেন ঘটছে। তো এর কিছুক্ষণ পরে দেখি যে মানে ওই মসজিদের আশেপাশে যাদের ওই যে মাটির ঘর কিংবা ওই পাটখড়ির বেড়া দিয়ে যারা থাকে ওনাদেরও দুই একজন আছে। তো ওনাদেরকে আমরা আরেকটু কাছে টেনে জিজ্ঞাসা করি যে এইটা যে এমন হইলো এটার কারণটা কি। পরে ওনারা আমাদেরকে বলে যে পাশে আপনারা জমিদার বাড়িটা দেখেন নাই, তো পাশে একটা জমিদার বাড়ি ছিল, মানে সেই কালের বাড়ি, প্রাচীন কালের তিনতলা। তো বাড়িটা দেখা দেখলাম যে চারপাশে গেট লাগানো আর এক একটা তালার অবস্থা, মানে প্রায় দশ বারো বছর আগে মনে হয় এই তালাগুলা দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা, বাড়িতে কেউ ঢুকতে পারে না। তো এরপর হঠাৎ দেখলাম যে জমিদার বাড়ির মধ্যে একজন, মানে আমরা ওইখান থেকে ধারণা পাইছি যে জমিদার বাড়ির মধ্যে কেউ ঢুকতেই পারে না। তো আবার যখন আসছি মসজিদে তো তখন দেখলাম যে একজন ভিতরে ওই যে খড়কুটো যেটা থাকে ওইগুলা সাফাই করতেছে। পরে জিজ্ঞাসা করলাম যে ভিতরে তো লোক একজন আছে, তার মানে কয়েকজন থাকতেও পারে। তারপর ওনারা বলল যে পুরো জমিদার বাড়ির যে এরিয়াটা আছে, আপনারা যে মসজিদে আছেন এইটাও জমিদার বাড়িরই মসজিদ, তো একেবারে গ্রামের মধ্যে। তো জমিদার বাড়ি যেটা ওইটার গেট মানে শেষ, এরপরে হচ্ছে ওই মসজিদটা, মসজিদের পাশে আবার ওই খাল বিল যেটা ওই রকম আর কি। তো আমরা বললাম যে এটার ভিতরে কি আমরা প্রবেশ করতে পারি। পরে বলল যে এখানে তো অনেক মানে গ্রামের লোকজনরা আসে, ওই গরুর যে ইয়ে থাকে ওইটা দিয়ে মানুষ যেমন লাকড়ি বানায়, তারপর হচ্ছে যে কোনো ধান শুকাইতে, তো জমিদার বাড়ির উঠানে আসে সবাই, তো আপনারা চাইলে আসতে পারেন। তা আমাদের জন্য তালাটা খুলে দেয়, আমরা ভিতরে ঢুকি। চাবিটাও দেখতে পাইতেছিলাম যে প্রচুর পরিমাণে পুরনো, মানে জং ধরে আছে। তো ভেতরে যাওয়ার পরে আমরা বললাম যে আমরা বাড়ির ভেতরে দেখতে চাই। তো বাড়ির ভেতরে জাস্ট দেখলাম যে শুধুমাত্র একটা রুম পরিষ্কার, মানে ওই রুমের মধ্যে ওই জমিদার যিনি ছিল ওনার নাতি থাকে আর কি, আর এছাড়া ওনাদের যারা ছিল ওই ফ্যামিলিতে ছেলে বা যারা, ওনারা সবাই নাকি ঢাকাতে কিংবা বিদেশে সেটেলড হয়ে গেছে। তো এরপর ওনাকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি এখানে থাকেন কোনো প্রবলেম হয় না। পরে বলতেছিল যে এই বাড়িতে কিন্তু অনেক পরিমাণে জিন ভূত বসবাস করে, কিন্তু যেহেতু বাড়িটা আমাদের তো এক প্রকার বলা যায় যে আমারে প্রোটেক্ট করে ওরা। আর মসজিদে আপনাদের সাথে ওই যে যে কাহিনী ঘটছে ওইটার বিষয়ে আমি বলতে পারবো না, তবে এই গ্রামে যারা থাকে, মানে সবসময় জমিদারের ওই নাতি তো সবসময় থাকে না, উনি বলতেছে সবসময় যারা থাকে তাদের মুখে শুনছি যে আশেপাশে নাকি ওনারা কিছু একটা দেখে। তো এরপর আমরা জমিদার বাড়ি পুরাটা ঘুরা দেখি, পুরাটা ঘুরা দেখতেছিলাম যে এমনও রুম আছে যেই ওই জমিদার নাতি বলতেছিল যে এই রুমটা শেষবার 30-40 বছর আগে বন্ধ হয়েছে, মানে তালা মাইরা রাখছে আর কখনো খোলাই হয় নাই, খোলার প্রয়োজনই হয় নাই, অ্যান্ডোরা চাবিও নাই, মানে এখন খুলতে গেলেও তালা ভাঙতে হবে, এই জন্য আর এইসব ঝামেলা টামেলা করি না। তো এগুলো দেখে আমরা অবাক টবাক হয়ে যাই একেবারে পুরো। তো এরপরে মসজিদে আবার চলে আসি। চলে আসার পরে ওই দিন রাতের খাবার খাইয়া তো মসজিদে ঘুমাইতে হয় আমাদের যে সিট বা বেডিং থাকে ওইটা বিছায়া। তো মসজিদে ঘুমানোর প্রস্তুতি নিতেছি, তো আমি সবসময় করতাম কি একটা অভ্যাস, যেটা হচ্ছে মসজিদের একটা সাইডে ঘুমাইতে, মানে ওই যে সবার সাথে একসাথে মিশা ওইটা পসিবল না, তো সাইডে যদি ঘুমাই তাহলে হচ্ছে এক পাশে আরেকজন থাকবে, আরেক পাশটা ফাঁকা থাকবে, তো জানালা দেখি সাইডে, ওইটা দেখে একটু বাতাস আসবে, তো এটা দেখে হচ্ছে আমি ওইখানে শুই। শোয়ার পরে বেশ কিছুক্ষণ হয়ে যায়, প্রায় রাত ১২টা পার হয়ে যায়, সবাই গভীর ঘুমে মানে চলে গেছে এতক্ষণে, হঠাৎ করে জানালার দিক দিয়ে আমি তাকাইছি, মানে শুয়ে শুয়ে জানালার যে ঠাইটা খোলাই ছিল ওইখান দিয়ে দেখা যাচ্ছে যে পাশে একটা কাঁঠাল গাছ, ছোট্ট কাঁঠাল গাছ, মানে মসজিদটা একতলাই তো মানে নিচতলাই, তো অতটুকুই হবে ওই কাঁঠাল গাছটা, আর ওইটার পাশে হচ্ছে বড় একটা নারিকেল গাছ। মানে ঘুমের মধ্যে হয়তো আমি এমন দেখতে পাইতেছি যে ওই নারিকেল গাছটা মানে নিচু হইয়া হয়তো কাঁঠাল গাছের উপরে ঝুলে পড়ে যেতেছে, আবার উঠে যেতেছে, এমন একটা অবস্থা। তো এইটা দেখতে পাই আমি, করি কি আরেকটু উঁকি দিয়ে এভাবে তাকাই, তাকানোর পরে দেখতে পাই যে ওই নারিকেল গাছের একেবারে আগা, যেটা বলা হয় গাছের আগা, ওইখানে দেখি যে একটা লোক এভাবে জুব্বা পরিহিত বৈশা আছে। তো উনি বৈশা মানে দুইটা পা এইভাবে ছাইড়ে দিতেছে, তো তখন হইতেছে ওই নারিকেল গাছটা এইভাবে নিচু হয়ে যেতেছে প্রায় ২ ফিটের মতো হবে, আবার যখন উনি পা দুইটা উঠে নিতেছে তখন এটা আবার ঠিকঠাক হয়ে যেতেছে। তো এটা দেখে তো প্রচুর পরিমাণে ভয় পাই, আমার পাশে যে সাথী ছিল ওনার আমি ডাকি, তো উনি উঠে, উনি ওঠার পরে মানে আমি তো এই দিকে তাকাইছি, থাইটা বাম দিকে, ডান দিকে তাকে ওনারা ডাকতেছিলাম, প্লাস ওনার পাশে আবার আমির সাহেব ছিল, উনি আবার ওনাকেও ডাকে, তো এইভাবে চার পাঁচজন সজাগ হয়ে যায়। ওনাদেরকে বলতে বলতে দেখি যে ওই জিনিসটা আর নাই, ওই নারিকেল গাছটা আবার খুব স্বাভাবিক হয়ে আছে। তো এইটা দেখার পরে আমি তো প্রচুর পরিমাণে ভয় পাই, ভয় পাওয়ার পরে যদি ওইটা আবার ঠিকঠাক হয়ে গেছিল, এরপরের দিন আমির সাহেব প্ল্যান করে যে প্রত্যেকটা মসজিদে আমরা ৩ দিন থাকলো, এই মসজিদে আমরা আর থাকবো না, এই মসজিদে আমরা ২ দিন অনেক বেশি থেকে ফেলাইছি, এখানে প্রচুর পরিমাণে প্রবলেম হইতেছে, আমরা এখান থেকে আগামীকাল সকালেই চলে যাব। তো এরপর ওই রাতে আমরা আর ঘুমাই নাই, ওই রাতেই আমরা দিনের যে আমল থাকে ওইগুলো করে নিছি, এর পরের দিন অন্য মসজিদে যাই, তারপরে হচ্ছে আমরা ঘুমাইছি। এই ছিল হচ্ছে আমার শেষ ঘটনা।
এবং এরকম ঘটনা কিন্তু আমরা যদি বলি যে এর আগে বিভিন্ন মাদ্রাসা স্টুডেন্টদের কাছ থেকেও শুনেছি যে মাদ্রাসাতে বা মসজিদে অনেক সময় রাত্রেবেলা থাকাকালীন সময় অনেকে অনেক কিছু টের পায় যে আশপাশে ঘটে, নট অনলি মসজিদে, মানে আপনি আপনার বাড়িতে ঘুমিয়ে আছেন সেখানেও কিন্তু অনেক সময় যেটা হয় যে কান্নার শব্দ শুনতে পাওয়া, নূপুরের শব্দ বা কিছু একটা পড়ছে, আপনি অনবরত স্পষ্ট শুনতে পাচ্ছেন যে কেউ হয়তো পানি ব্যবহার করছে ওয়াশরুমে, কিন্তু গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। ঘটনাগুলো ঘটে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম ভাবে ঘটে। থ্যাংক ইউ সো মাচ লাস্ট মোমেন্টে। রশিদ খান ছিলেন আমাদের সাথে, রুবি ছিলেন একদম শুরু থেকে আমাদের সাথে পান্থপথ থেকে, থ্যাংক ইউ। আনোয়ার হোসাইন সহ আরো বেশ কিছু বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা SMS এর মাধ্যমে, কমেন্টস এর মাধ্যমে যুক্ত ছিলেন আমাদের সাথে পুরো সময় জুড়ে। খুব ভালো থাকুন, চমৎকার কাটুক আপনার ছুটির দিনটা, অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো অপূর্ব বিদায় নিচ্ছে ভূত স্টুডিও থেকে। বাট মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ১০টায় কিন্তু আমরা হাজির হয়ে যাই ভূত স্টুডিওটি, আমরা চেষ্টা করি আপনাদের কাছে কিছু প্যারানর্মাল ঘটনা তুলে আনার জন্য, যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা বা কারণ আমি কেন, আপনি কেন, আমরা কেউই হয়তো বা কখনো জানতে পারব না। তো আজকের মতো এখান থেকে বিদায়, বাট আগামী পর্বে যদি আপনি আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিতে ভুলবেন না, ২৬৯৬৯ নাম্বারে। চমৎকার এই সুযোগটা লুফে নিন, আপনি আসুন আগামী পর্বে, চমৎকার একটা আড্ডা দিব আপনার সাথে, খুব ভালো কাটুক আপনার আগামীকালের দিনটি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।